entertainment is a must. Shunun Shadhin podcast.
আকাশ সাহেব হচ্ছে আমাদের মালিক।
হ্যালো, কি রে এত রাতে, কি ব্যাপার? তোর এত এক্সাইটিং একটা মুহূর্তে কল দিলি তুই। আচ্ছা যাই হোক, কি হয়েছে বল।
আরে আর বলিস না, অফিসে বসের যন্ত্রণায় আর পারি না, জীবন থেকে বিনোদনটাই হারিয়ে গেছে রে। তা কি করছিলি তুই, এক্সাইটিং মুহূর্তে ছিলি মানে?
তোকে তো আমি আগেই বলেছিলাম ভূত গল্প শুনতে, আমার কথা মানলে জীবন থেকে অ্যাটলিস্ট বিনোদনটা হারাতো না। আর দেরি করিস না, তাড়াতাড়ি স্বাধীন মিউজিক অ্যাপটা ইনস্টল কর আর শুনতে শুরু কর ভূত গল্প।
ভূত গল্প সোমবার রাত ঠিক 11টায় শুধুমাত্র স্বাধীন মিউজিকে।
হাজার হাজার বছর ধরে এই পৃথিবীতে মানুষ শত শত দেবতার ওরশিপ করে আসছে। তাদের মধ্যে অনেকের নামই কিন্তু আমরা আমাদের রাইট নাও যে সকল এক্সিস্টিং ধর্মগ্রন্থগুলো এই পৃথিবীতে রয়েছে তার মধ্যে পেয়ে থাকি। রিসার্চাররা কিন্তু এমনও অনেক ব্যাপার খুঁজে পেয়েছেন রিসার্চ করতে যে বিগত হাজার হাজার বছরগুলো ধরে এমন অনেক এক্সিস্টিং ধর্ম পৃথিবীতে ছিল যেখানে এমন অনেক দেবতাদেরকে ওরশিপ করা হতো। বাট আমরা যদি তার প্রিভিয়াস টাইমগুলোতে রিসার্চের মাধ্যমে পৌঁছে থাকি, সেখানে দেখা গেছে সেই সকল দেবতারা একসময় এই পৃথিবীতেই অ্যাজ এ হিউম্যান বিং বাস করত। তর্কের খাতিরে ধরে নেওয়া যাক যে কোনো একজন পাহাড়ি অঞ্চলে এক নেত্রী, যিনি অবশ্যই নারী, তিনি পর্যায়ক্রমে এমন একটা আসনে আধিষ্ঠিত করতে পারলেন নিজেকে যেখানে তার এক পর্যায়ে বেশ অনেক ফলোয়ার্স হয়ে গেল এবং তিনি খুব পপুলার একজন নেত্রী হিসেবে নিজেকে গড়ে তুলতে পারলেন। তো ন্যাচারাল নিয়মে একদিন তিনি মারা গেলেন। মারা যাওয়ার পরে তার ফলোয়ার্সরা তাকে মনে রাখার জন্য তার একটা মূর্তি স্থাপন করল। পরবর্তী প্রজন্ম আসলো, তার পরের প্রজন্ম এলো, অ্যান্ড কয়েক প্রজন্মের মধ্যে সেই নেত্রীর মূর্তিটাকে তারা ওরশিপ পর্যায়ে নিয়ে গেল। তাই সেই মূর্তিটাকে ওরশিপ করা শুরু করলো। এইভাবেই সেই হিউম্যান বিং একজন ফিগার, সে একটা দেবতায় পরিণত হয়ে গেল। অ্যাজ এ মুসলিম আমি বেশ কিছু ইসলামিক রিসার্চ পেপার পড়তে যে পেয়েছি, সেখানে রিসার্চাররা বলেছেন যে আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে বাস করতেন, তিনি যখন মারা যান, মারা যাওয়ার পর বেশ অনেক বছর অ্যাকচুয়ালি, তখন এরকম একটা কথা প্রচলিত আছে যে তখন মানুষ অনেক বছর বাঁচতেন এবং কিছু রেফারেন্স মতে আমরা পেয়েছি যে আদম আলাইসাল্লাম তিনি নিজে 1000 বছরের মতো বেঁচেছিলেন। সো তখন হয়তো এমন হতেই পারে যে তখন মানুষজনের আয়ুষ্কাল অনেক বেশি ছিল এখনের প্রেক্ষিতে। তো আদম আলাইসাল্লাম তিনি যখন মারা যান, মারা যাওয়ার কয়েক প্রজন্ম পরে দ্য ডেভিল হিমসেলফ, ইবলিস, আমরা যাকে ইবলিস নামে অভিহিত করি, সেই ইবলিস বা শয়তান, সে মানুষের অন্তরে ঢুকে, বা এমনও কিছু পাওয়া গেছে শুধু অন্তরে ঢুকে না, সে মানুষের রূপে এসে নাকি মানুষ জনপদের মধ্যে মিশে মানুষজনকে কি বলা শুরু করলো। বলা শুরু করলো যে তৎকালীন সময় যে সকল খুব বুজুর্গ ব্যক্তিবর্গ ছিলেন, যারা খুব বেশি পরহেজগার মানুষ ছিলেন, তাদের মৃত্যুর পর তাদেরকে মনে রাখার জন্য তোমরা মূর্তি স্থাপন করো। এবং তৎকালীন শরীয়ত মতে তখনও যেহেতু এই ঝামেলাগুলো ক্রিয়েট হওয়া শুরু হয়নি, দ্যাটস ওয়াই তখনকার শরীয়ত মতে পৃথিবীতে মূর্তি তৈরি করা, মূর্তি এক্সিস্ট করা, এটা হারাম ছিল না, যেটা এখন আমাদের ইসলামিক আইন মতে নিষিদ্ধ। তো এভাবেই মানুষজনকে কান পরার মাধ্যমে মূর্তি স্থাপন করানো হলো এবং তার কয়েক প্রজন্ম পরে সেই কান পরার মাধ্যমেই সেই সকল মূর্তি পূজা করার একটা ব্যবস্থা ইবলিস, শয়তান তৈরি করে ফেলল। তো এভাবেই নাকি সেই সকল রিসার্চারদের মতে, ইসলামিক রিসার্চারদের মতে, সেই সকল ব্যবস্থার মাধ্যমেই পৃথিবীতে পূজা অর্চনার যে রিচুয়ালগুলো তৈরি হয়েছে, এটার জাস্ট স্টার্টিং এইভাবেই নাকি হয়েছিল। আশা করি আমি কনসেপ্টটা কিছুটা হলেও বোঝাতে পেরেছি। এখন এখানে একটা ব্যাপার চলে আসে, এতো গেল হিউম্যান ফিগারের কথা, বাট পৃথিবীতে যে সকল অ্যাঞ্জেলিক ফেনোমেনাল গুলোকে বা তাদেরকে ওশিপ করা হয়, তাদের ফ্যাক্টরটা আসলে কি? তারা তো অ্যাজ এ হিউম্যান বিং কখনো পৃথিবীতে এক্সিস্ট করতেন না। তো আসলে বিভিন্ন কারণেই অ্যাঞ্জেলদেরকে বা ফেরেশতাদেরকে কিন্তু পৃথিবীতে আল্লাহর তরফ থেকে পাঠানো হয়েছে, এবং আমরা বিভিন্ন ধর্মগ্রন্থের মাধ্যমে বা বিভিন্ন পৌরাণিক কাহিনীর মাধ্যমে কিন্তু তাদের স্টোরিজগুলো জানতে পেরেছি। তো সেভাবেই সেই সকল ফিগারকেও খুব সম্ভবত দেবতার আসনে আদিষ্ঠিত করা হয়েছে একটা পর্যায়ে। কিন্তু আসলেই কি ব্যাপারগুলো এতটাই সিম্পল, নাকি এর মধ্যে আরও কোনো গুরুতত্ত্ব রয়েছে, আমরা এখনো সে ব্যাপারে জানি না। বাট এই সকল ব্যাপার নিয়ে পড়াশোনা করতে পার্সোনালি আমার তো খুব ভালো লাগে। আশা করছি ইন ফিউচারে আমি আমার যে এই সকল ব্যাপারে যে সকল জ্ঞান, ইনশাআল্লাহ আমি আস্তে আস্তে সেই সকল জ্ঞানগুলো আপনাদের সাথে বিতরণ করব, যদি আপনাদের ইচ্ছা থেকে থাকে। খুব বেশি যে জানতে পেরেছি এমন না, বাট যেহেতু এইসব ব্যাপার রিসার্চ করতে আমার পার্সোনালি ভালো লাগে, আশা করছি আপনাদের যদি ইন্টারেস্ট থেকে থাকে আস্তে আস্তে আপনাদের সাথেও আমি এগুলো শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, আমি রাহাজ জুপায়ের, প্রতি সোমবারের মতো আজ রাতও ঠিক 11টায় চলে এলাম ভূতকল্পের আনকোর একটি নতুন এপিসোড নিয়ে। আজকে খুব স্পেশাল একটি এপিসোড আপনাদের সাথে আমরা প্রেজেন্ট করতে যাচ্ছি, বিকজ আজকে ভূতকল্পের 100তম এপিসোড। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এতগুলো সময়, এতটা সময় আমাদের সাথে, আমাদের এই পথ চলায় আমাদের সঙ্গী হওয়ার জন্য। আপনারা যদি আমাদের সাথে না থাকতেন, ভূতকল্প 100তম এপিসোড পর্যন্ত আসতে পারত না। আর কিছুদিনের মধ্যেই আমাদের 2 বছর পূর্তি হতে যাচ্ছে, তো এতটা লম্বা সময় আমাদের সাথে থাকার জন্য আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আশা করছি ইন ফিউচারের যতটা পথ আমরা হাঁটতে পারবো, আমরা চলতে পারবো, আপনাদেরকে আমাদের সাথে পাবো, সেই আশাবাদ ব্যক্ত করে শুরু করছি আজকে ভূতকল্পের 100তম পর্ব। তো আমি সরাসরি চলে যাব আমাদের আজকের প্রথম গল্পে। আর আজকে কিন্তু 100তম এপিসোডকে মাথায় রেখে খুব দারুণ দারুণ সব গল্প আপনাদের জন্য আমরা স্টক করেছি, অ্যান্ড বিশেষ বেশ কিছু গল্প আপনাদের সাথে আজকে আমরা শেয়ার করতে যাচ্ছি ইনশাআল্লাহ। এই গল্পগুলো কিন্তু আজকের 100তম এপিসোডকে মাথায় রেখে স্টক করা হয়েছে। তো সরাসরি গল্পে চলে যাওয়ার আগে আমি জানিয়ে দিতে চাই বরাবরের মতো আমাদের ইমেল অ্যাড্রেসটি, যেটার মাধ্যমে আপনি আপনার জীবনে ঘটে যাওয়া ভয়ানক ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhoot.golpo.show@gmail.com, অ্যান্ড আমাদের একটি হোয়াটসঅ্যাপ নাম্বারও রয়েছে, উইচ ইজ 01730178995। এটার মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের গল্পগুলো ভয়েস ক্লিপের মাধ্যমে আমাদেরকে শেয়ার করতে পারেন। আর আমাদের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজটির ঠিকানা হচ্ছে www.facebook.com/bhootgolpo.shadhin। সো অনেক বেশি কথা বলে ফেললাম, বিকজ আজকের এপিসোডটা নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড, বিকজ আজকের স্টোরিজগুলো অনেক দারুণ হতে যাচ্ছে, ইনশাআল্লাহ আপনাদের খুবই ভালো লাগবে। আর আজকের ঘটনার শেষেও কিন্তু আমাদের সাথে জয়েন করবেন আমাদের ভূত গল্পের ফাউন্ডার অ্যান্ড ডিরেক্টর সাজ্জাদ অভিভাই। আজকের পর্বের ব্যাপারে যে কোনো মন্তব্য, আজকের ঘটনাগুলোর ব্যাপারে যে কোনো ধরনের সাজেশনস অথবা কোনো স্পেশাল স্টোরিজের সাজেশনস কিন্তু আপনারা আমাদের সাথে কমেন্ট সেকশনের মাধ্যমে করতে পারেন, অভিভাই সেগুলোর যথোপযুক্ত অ্যান্সার দিবেন ইনশাল্লাহ। সো চলুন আর বেশি দেরি করছি না, সরাসরি চলে যাচ্ছি আজকের প্রথম গল্পে। ততক্ষণ পর্যন্ত শুনতে থাকুন ভূত গল্প শুধুমাত্র স্বাধীন মিউজিকে।
আকাশ সাহেব হচ্ছে আমাদের মালিক।
হ্যালো, কি রে এত রাতে, কি ব্যাপার? তোর এত এক্সাইটিং একটা মুহূর্তে কল দিলি তুই। আচ্ছা যাই হোক, কি হয়েছে বল।
আরে আর বলিস না, অফিসে বসের যন্ত্রণায় আর পারি না, জীবন থেকে বিনোদনটাই হারিয়ে গেছে রে। তা কি করছিলি তুই, এক্সাইটিং মুহূর্তে ছিলি মানে?
তোকে তো আমি আগেই বলেছিলাম ভূত গল্প শুনতে, আমার কথা মানলে জীবন থেকে অ্যাটলিস্ট বিনোদনটা হারাতো না। আর দেরি করিস না, তাড়াতাড়ি স্বাধীন মিউজিক অ্যাপটা ইনস্টল কর আর শুনতে শুরু কর ভূত গল্প।
ভূত গল্প সোমবার রাত ঠিক 11টায় শুধুমাত্র স্বাধীন মিউজিকে।
শুরু হচ্ছে লেখক ফেরদৌস সাগরের সাতটি কালো জাদুর ঘটনা। প্রথম ঘটনা, রাখির এক্সপেরিয়েন্স। সুদূর অস্ট্রেলিয়া থেকে ফোন করেছিলেন রাখি। রাখি একসময় খুলনা শহরে থাকতেন, সেটা বেশ আগের কথা। রাখি বিয়ের পর স্বামীর ঘরে গিয়ে দেখেন তিনি প্রতারিত হয়েছেন। স্বামীর আগেই একটা বিয়ে ছিল, ফলে তাকে সতীনের সাথে ঘর করতে হচ্ছিল। তিনি ছিলেন ওই বড় বউয়ের চোখের বালি। একটা সময় রাখি হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়েন। নাক দিয়ে এমনি এমনি রক্ত পড়ত, রক্ত বমিও হতো। কোনো ডাক্তার কবিরাজ দেখিয়ে যখন কোনো কাজ হচ্ছিল না, তখন শীতলা বাড়ির মোহন নামের এক তান্ত্রিকের খোঁজ পান তিনি। মোহন রাখির সবকিছু শুনে বলেন যে তাকে বান মারা হয়েছে। আর কাউকে বান মারলে আক্রান্ত ব্যক্তি ধীরে ধীরে মৃত্যুর দিকে এগোতে থাকে। তান্ত্রিক বললেন, কে বান মেরেছে তা বলার ক্ষমতা আমার নেই, কিন্তু ধরার ক্ষমতা আছে। কিভাবে? মোহন রাখিকে বললেন তার বাম হাতটা সামনে রাখা গামলার পানির ভেতর চুবিয়ে রাখতে, তারপর হালকা স্বরে কিছু একটা পরে পানিতে ফু দিলেন। পানিতে হাত চুবিয়ে রাখার বেশ কিছুক্ষণ পর রাখি দেখলেন যে তার কপাল অবিরত ঘামছে। তান্ত্রিক তখন রাখিকে বললেন, আমি বিপরীত বান মেরে দিয়েছি, ফলে আপনার ওপরকার জাদুর প্রভাব নষ্ট হয়ে গেছে। অন্যদিকে যে বান মেরেছিল সে এখন আক্রান্ত হবে। এরপর থেকে রাখি ধীরে ধীরে সুস্থ হতে থাকে, আর তার সতীন অসুস্থ হতে থাকে। রাখি তার অসুস্থ সতীনকে নিয়ে মোহন তান্ত্রিকের কাছে গেলে সেই সতীন সবকিছু স্বীকার করে যে সে নিজেই বান মেরেছিল। সে তার দাদির কাছ থেকে এই বিদ্যে শিখেছিল। তার দাদি কালো জাদুর চর্চা করত। প্রথমে একটা পেরেক টাইপের গজা লোহা জোগাড় করে সেখানে রাখির নাম, রাখির মা বাবার নাম আর জন্ম তারিখ খোদাই করে রাখির মাথার কয়েকটা চুল দিয়ে জড়িয়ে তা জাদু করে একটা বড় কাঁঠালের মাছ বরাবর ভরে রেখে দেওয়া হয়। এদিকে কাঁঠাল দিনকে দিন পচতে থাকে আর রাখি অসুস্থ হতে থাকে। কাঁঠাল একদম পচে গেলে রাখি মারা যেত। অবশেষে রাখি সেই স্বামী আর সতীনের ঘর ছেড়ে চলে আসে এবং পরবর্তীতে অস্ট্রেলিয়া প্রবাসী একজনকে বিয়ে করে ফেলে। এখন তিনি অস্ট্রেলিয়াতেই আছেন। দ্বিতীয় ঘটনা, হানিফ ও সানজিদার কেস। কুমিল্লার ছেলে হানিফ চিটাগাং ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল সে। সানজিদা নামের একটা মেয়ের সাথে তার 5 বছরের সম্পর্ক ছিল, কিন্তু এই সম্পর্ক সানজিদার মা মেনে নিতে পারত না, কারণ হানিফদের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো ছিল না। তাছাড়া সানজিদার মা ছিল একরোখা বদরাগী টাইপের একজন মহিলা। সানজিদার ভাষ্য মতে তার মায়ের করা মানসিক অত্যাচারের কারণেই তার বাবা স্ট্রোক করে মারা যান। যাই হোক, হানিফ বিয়ের প্রস্তাব নিয়ে এলে সানজিদার মা তা ফিরিয়ে দেয়। সানজিদার মা ওর বিয়ে ঠিক করে ওর চাইতে দ্বিগুণ বয়সে এক প্রকৌশলীর সাথে, কিন্তু সানজিদাকে কোনোভাবেই হানিফের মন থেকে সরানো যাচ্ছিল না দেখে মহিলা কালো জাদুর আশ্রয় নেয়। সানজিদার মা গাড়ি নিয়ে চলে যায় শহর থেকে বেশ দূরে এক পরিচিত খারাপ কবিরাজের কাছে, যে এসবে বেশ পারদর্শী ছিল। ওই খারাপ কবিরাজ সানজিদার শরীরে রক্ত চায়। সানজিদার মা এতটাই ধুরন্ধর আর নিষ্ঠুর যে মেয়ের খাবারের সাথে অচেতন করা ঔষধ মিশিয়ে অচেতন করে শরীর থেকে সিরিঞ্জের মাধ্যমে রক্ত নিয়ে পরদিনই ওই খারাপ কবিরাজকে দিলে তিনি আবার দুই দিন পর তাকে আসতে বলে। বারবার ওখানে যাওয়ার ব্যাপারটা তখন ওদের গাড়ির ড্রাইভারের কাছে রহস্যজনক মনে হয়। দুই দিন পর গেলে কবিরাজ একটা ফল দেয়। ফলের শরীর ফাটা ফাটা লাল রঙের। সে বলে দেয় যে এই ফল নিয়ে একটা বড় নিম গাছের মগডালে বেঁধে দিতে হবে। এই ফল বাতাসে নড়বে আর ফাটা অংশ দিয়ে ফলের ভেতরের গুঁড়ো যত বের হবে, সানজিদা আর সজীবের সম্পর্ক ততটাই ক্ষয়ে যেতে থাকবে। ওই জাদুর ফলে সত্যি সত্যি ওদের ফেভিকলের মতো মজবুত জোড়াটা ভেঙে যায়। সানজিদার বিয়ে হয়ে যায় সেই বয়স্ক লোকটার সাথে। পরবর্তীতে সবকিছু ফাঁস হয়ে যায় সেই গাড়ির ড্রাইভারের মাধ্যমে। হঠাৎ ওদের সম্পর্ক নষ্ট হয়ে সানজিদার বিয়ে হতে দেখে ড্রাইভারের মনে সন্দেহ জাগে। সে ওই স্থানে যায় এবং খোঁজ খবর নিয়ে জানে সেখানে এক কবিরাজের বাড়ি আছে। পরে বহু কষ্টের মাধ্যমে ড্রাইভার সবকিছু জানতে পারে যে কালো জাদুর কারণেই দুই প্রেমিক প্রেমিকার জীবনে ট্র্যাজেডি নেমে আসে। কিন্তু ড্রাইভার তার চাকরি যাবার ভয়ে এবং সানজিদার সংসার ভাঙতে পারে এই ভয়ে কাউকে কিছুই জানায় না। এই ঘটনা ওই ড্রাইভারই আমাকে সর্বপ্রথম জানায় আমার কালো জাদু লেখাটা পড়ে। ঘটনা তিন, বৃষ্টির সাথে কালো জাদুর ঘটনা। যশোরের মেয়ে বৃষ্টি, বয়স মাত্র 17, কলেজের ফার্স্ট ইয়ারের ছাত্রী। SSC পরীক্ষার পর থেকে হঠাৎ তার কি যেন একটা হলো। সে রাতে কি দিনে কখনোই ঘুমোতে পারত না, সাথে প্রচণ্ড মাথা ব্যথা। ওর চোখে ঘুম বলে কিছুই ছিল না। ডাক্তার দেখিয়ে, চোখে চশমা লাগিয়ে, করা ঘুমের ওষুধ খেয়েও কোনো লাভ হয়নি। এইভাবে 2-2.5 মাস কেটে যায়। একসময় ওর বড় মামির মনে সন্দেহ জাগে যে বৃষ্টিকে কেউ জাদু করে ক্ষতি করল নাকি। বৃষ্টির মামি বৃষ্টিকে তার গ্রামের এক চাচি সম্পর্কীয় বৃদ্ধার কাছে নিয়ে গেল। সেই বৃদ্ধার নাকি কিছু ক্ষমতা ছিল। গ্রামের মানুষ বলতো তার ঘাড়ে নাকি জিন আছে। যাই হোক, সেই বৃদ্ধা বৃষ্টিকে প্রথমে একটা টুলে বসতে বলে, নিজেও সামনাসামনি আরেকটা টুলে বসে এবং এরপর ওর চোখের দিকে টানা তাকিয়ে থেকে দোয়া পড়ে এবং ওর শরীরে ফু দিতে থাকে। এরপর বৃদ্ধা বৃষ্টিকে বিছানায় শুতে বলে আর চুলগুলো মেঝের দিকে ছেড়ে দিতে বলে। বৃদ্ধা পরা তেল আর পানি একসাথে মিশিয়ে তা বৃষ্টির চুলে দিতে থাকে। কিছুক্ষণ পর দেখা যায় চুলে জট ধরে চুলের রং কিছুটা বাদামি লাল হয়ে গেছে। পাশে বসে থাকা বৃষ্টির মামিকে উদ্দেশ্য করে বৃদ্ধা তখন বলে, তোর ভাগ্নির এত জাদু করা হইছে, আর কয়েকদিন গেলে মায়াডার অনেক বড় ক্ষতি হইয়া যাইত। এরপর তিনি বৃষ্টির মামিকে দুই দিন পর আবার বৃষ্টিকে নিয়ে আসতে বলেন। দুই দিন পর গেলে বৃদ্ধা বলেন, বৃষ্টিকে জাদু করার পেছনে এক তান্ত্রিক এবং এলাকার একটা ছেলে আর বাড়ির কাজের মেয়ের হাত রয়েছে। বাসায় এসে কাজের মেয়েকে জিজ্ঞেস করলে, প্রথমে স্বীকার না করলেও পরে জানের ভয় দেখালে সে সব কিছু স্বীকার করে। ছেলেটা ছিল এলাকারই একটা বখাটে ছেলে। বৃষ্টি যখন স্কুলে যেত প্রায়ই এসে প্রেমের প্রস্তাব দিত সে, কিন্তু কখনোই বৃষ্টি রাজি হয়নি বলে ছেলেটা বৃষ্টির এই ক্ষতি করে। প্রথমে কাজের মেয়ে বৃষ্টির মাথার কয়েকটা চুল, হাত পায়ের নখ আর ব্যবহৃত জামার অংশ সংগ্রহ করে এবং ওই ছেলেকে দিয়ে দেয়। সেগুলো সেই তান্ত্রিকের কাছে দিলে সে সেগুলো সুতো দিয়ে একসাথে বাঁধে, তারপর জাদু করে মোম গলিয়ে মোমের ভেতর ভরে ছেলেটাকে দিয়ে দেয়। ছেলেটা সেটা আবার কাজের মেয়েকে দিয়ে বলে বৃষ্টির বালিশের ভেতর ঢুকিয়ে সেলাই করে দিতে। কাজের মেয়েটাও ঠিক সেইভাবে কাজ করে। বিনিময়ে ভালো অঙ্কের টাকাও পায়। সব জানার পর সেই মোম বালিশ থেকে বের করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। বৃষ্টিও ধীরে ধীরে সুস্থ হয়ে যায়। কাজের মেয়ে আর বখাটে ছেলেটাকে পরবর্তীতে এলাকা ছাড়া করা হয়। ঘটনা চার, রিনা ও তার হাজবেন্ডের ঘটনা। এখন যে ঘটনাটি লিখছি এটা আরও 45 বছর আগের একটা ঘটনা। যার সাথে ব্যাপারটা ঘটেছিল তার বয়স এখন 60 বছর। তিনি নিজেই ফোন করে সবকিছু বলেছিলেন। 1968 সাল, 13 বছরের দুরন্ত কিশোরী রিনা, উচ্ছল হাসি খুশি রিনা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। রিনা সারা দিন মনমরা হয়ে বসে থাকে, একা একা কান্নাকাটি করে, একা বসে আন মনে কি যেন একটা ভাবে। ধীরে ধীরে ওর খাওয়া বন্ধ হয়ে যায়, চোখে রক্ত জমাট বাঁধতে থাকে। রিনাকে সারা রাজশাহীর ডাক্তার কবিরাজ দেখিয়েও লাভ হয় না, ফলে অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। একসময় দেখা যায় রিনার নাভিতে পচন ধরেছে, আর রাত হলেই বলে মাথার ভেতর প্রচণ্ড যন্ত্রণা করে। একদিন রিনার মা মেয়ের মাথা ব্যথার কথা শুনে মাথা টিপে দিতে থাকে। হঠাৎ তার হাতে শক্ত কিছু একটা বাঁধে, বের করে দেখেন খুব ক্ষুদ্র একটা তাবিজ। ব্যাস রিনার মা বুঝে যান যে মেয়েকে কেউ তাবিজ করেছে। পরদিনই মসজিদের ইমাম সাহেবকে ডেকে আনা হয়। ইমাম সাহেব এসে সব ঘর আসবাবপত্র বিছানা ভালো করে খুঁজতে বলেন। রিনার ঘর থেকে প্রচুর তাবিজ পাওয়া যায়। ইমাম সাহেব বললেন যে এখানে বাড়ির মানুষের বা পরিচিত কারো হাত রয়েছে, সব তাবিজ বিশেষ কায়দায় পুড়িয়ে ফেলা হয়। ইমাম সাহেব যখন জানতে পারেন যে রিনার নাভিতে পচন ধরেছে, তখন তিনি বলেন যে এই জাদুতে বদচিনেরও হাত আছে। সেদিন বিকেলেই ইমাম এক সিংহা নিয়ে আসেন। সিংহা রিনার মায়ের কাছে দিয়ে বলেন যে মেয়ের নাভিতে যেখানে পচন ধরেছে আমি দোয়া পড়ে শেষ করার সাথে সাথে সেখানে জোরে জোরে ফু দিবেন। সেভাবেই চলতে লাগলো বেশ কিছুক্ষণ। এরপর সব থেকে অবাক করা ব্যাপারটা দেখা গেল যে সিংহার সাথে একজোড়া ক্ষুদ্র তাবিজ বের হয়ে আসছে। ইমাম বলেন জিন দিয়ে এই তাবিজ জোড়া ওকে স্বপ্নে খাওয়ানো হয়েছিল। তাবিজ জোড়া যখন ভাঙা হয় সেখানে আরবিতে দুইটি নাম লেখা ছিল, একটাতে রিনা আর আরেকটাতে জাহিদ। তখনই সকল রহস্যের উদ্ঘাটন হয়। জাহিদ ছিল রিনার বড় বোনের মেজ দেবর। সে রিনাকে বিয়ে করতে চাইত, কিন্তু একই বাড়িতে রিনার বাবা আর বিয়ে দিতে চাচ্ছিলেন না। এদিকে রিনারও মত ছিল না, তাই রিনার মন পেতে সে এক দরবেশকে দিয়ে এই কাজ করায়। কিন্তু দরবেশের ভুলে ভুল তাবিজে রিনার জীবন মৃত্যু মুখে পতিত হয়। পরে অবশ্য রিনা আর জাহিদের বিয়ে হয়েছিল এবং তারা এখনো সুখে সংসার করে যাচ্ছে। ঘটনা পাঁচ, মিথির ঘটনা। 2016 সালে পারিবারিকভাবে আমার খালাতো ভাইয়ের সাথে আমার বিয়ে হয়। তখন আমি ক্লাস 10-এ পড়তাম। অল্প বয়স, তাই আমার বিয়ে পড়িয়ে রাখে, এজন্য আমি আমার আব্বু আম্মুর কাছেই থাকি। SSC পরীক্ষার আগ পর্যন্ত সব কিছু ঠিকঠাক ভালো মতোই চলছিল। পরীক্ষার পর থেকে শুরু হয় আসল সমস্যা। কলেজে তখনও ভর্তি হইনি, এজন্য অনেক বেলা করে ঘুম থেকে উঠতাম। এরকমই একদিন সকালবেলা ঘুম থেকে উঠে বাথরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়েছি, আর মনে হলো আমার হাতের ওপর পোকা এসে বসেছে একটা, কিন্তু আমি কোনো পোকা দেখতে পাইনি। আমার কাছে মনে হয়েছে পোকাটা অনেক ভারী ছিল। ঘটনা শুরু এখান থেকেই। এরপর কিছুদিন পর আমার এক সন্ধ্যার সময় আমি টিভি দেখছিলাম, তখন আবার আমার মনে হয় একটা পোকা আমার ঘাড়ের কাছে পড়ল। সেই পোকাটাও আমার কাছে অনেক ভারী লাগে। আমি কম কথা বললেও সব সময় হাসি খুশি থাকতাম, কিন্তু এরপর থেকে অনেক মন মরা হয়ে যায়, কিচ্ছু ভালো লাগতো না। অকারণেই আব্বু আম্মুর সাথে রাগ দেখাতাম, উচ্চ বাচ্চ করে কথা বলতাম, মাঝে মধ্যে গালাগালিও দিতাম, যেটা আগে কখনো করিনি। রাতে একদমই ঘুম হতো না আমার। এমনও হয়েছে ভোরের আজান শেষে আমি ঘুমিয়েছি, নামাজ কালাম আমি আগে পড়তাম ঠিকই, কিন্তু পরে তাও আর পড়তাম না। পড়াশোনায় আমি বেশ ভালো ছিলাম, কিন্তু পড়াশোনাও আর করতাম না। এরপর আমার সাথে কেউ একটু জোরে কথা বললেই কাঁদতাম, মনে হতো কেউ আমাকে ভালোবাসে না। ধীরে ধীরে আমার শরীর খারাপ হতে থাকে, জ্বর নেই, কিচ্ছু নেই, অথচ থেকে থেকে শরীরে অনেক কাঁপুনি শুরু হতে থাকে, সাথে তীব্র শ্বাসকষ্ট। দিনে 5-7 বার এমন হতো, হঠাৎই একদিন খুব বেড়ে যায়। আমাকে মেডিকেলে নেওয়া হয়, মেডিকেলের ডাক্তার বলে রাজশাহী নিয়ে যেতে, অক্সিজেন দিয়ে আমাকে রাজশাহী নেওয়া হয়। রাজশাহীর ডাক্তার পরীক্ষা করে জানান আমার থাইরয়েডের সমস্যা, ওষুধ দেন কিন্তু ফলাফল শূন্য। রাতে ঘুমালে খারাপ খারাপ স্বপ্ন দেখতাম, ঘুমের মধ্যে মনে হতো কেউ আমার গলা টিপে ধরেছে। স্বপ্নে বেশিরভাগ সময় বাদুড় দেখতাম, প্রথম দিকে কেউ বিষয়টি আমলে না নিলেও খারাপ স্বপ্ন দেখতাম, এজন্য আমার মেজো চাচি দুঃসম্পর্কের এক ভাইয়ের কাছে থেকে আমাকে একটা তাবিজ এনে দিয়েছিল। কিন্তু ধর্মের সঠিক দিক নির্দেশনা বিবেচনা করে আমি তাবিজ খুলে রেখেছিলাম। একদিন সকালে প্রাইভেট যাবার জন্য রেডি হয়েছি, প্রাইভেটের সময় দেরি হয়ে যাচ্ছিল, তাই আম্মু বলে মানুষ প্রাইভেটের সময় এত দেরি করে গেলে স্যারই কি বলে। ব্যাস শুরু হয়ে গেল আমার কাঁপুনি, শ্বাসকষ্ট আর কান্না। এ সময় কান্না করলে শুধু বলতাম কেউ আমায় ভালোবাসে না, কেউ আমায় ভালোবাসে না, আমি মরে যাব, আমি মরে গেলে তোমরা সবাই শান্তি পাবে, এগুলো বলতাম আর কাঁদতাম। আর বলতাম আমার কিচ্ছু ভালো লাগছে না, মাথা খুব চলছে, আমার ভয় করছে, চোখ খুব শক্ত করে বন্ধ করে রাখতাম, তাকাতে ভয় করত। আমার এরকম সমস্যা দেখে আমার আম্মু আমার শ্বশুরকে ফোন দিয়ে আসতে বলে। উল্লেখ্য যে আমার শ্বশুর একজন আলেম। আমি এমন করছি দেখে কি যেন মনে করে আম্মু আমার শ্বশুরকে বলে, ভাই তাবিজটা মিথির গলায় দিয়ে দি। কিন্তু যখনই তাবিজ আমার কাছে আনে আর আমার হাতের সাথে যখনই তাবিজের স্পর্শ হয়, আমি চিৎকার দিয়ে উঠি আর বলি, জ্বলে যাচ্ছে, সরাও এটাকে। যেহেতু আমার শ্বশুর একজন মওলানা এবং এরকম বিষয় তার ধারণা আছে, তাই তিনি বুঝে যান এবং আমার আম্মুকে বলেন আমার উপসর্গগত সমস্যা হয়েছে। ওই দিন রাতেই ঘুমের মধ্যে আমি দেখি আমার রুমের ভেতর অনেকগুলো বাদুর আমার দিকেই উড়ে আসছে, ভয়ে আমি চিৎকার দিয়ে উঠে বসি। আমি তখন অনেক ঘেমে গিয়েছিলাম, এটা দেখে আমার ফ্যামিলি থেকে তাড়াতাড়ি আমাকে কবিরাজ দেখানোর সিদ্ধান্ত নেয়। নাটোরে এক কবিরাজকে দেখালে উনি বলেন যে আমার পেছনে জিন লেগেছে, যে আমার ক্ষতি করতে চায়, আমাকে মেরে ফেলতে চায়। ওই দিন কবিরাজ দেখিয়ে বাসায় আসার সময় থেকেই আমি অনেক গম্ভীর হয়ে যাই। বাসায় আসার পর হাত মুখ না ধুয়েই, বোরকা না খুলেই আমি বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ি। দুপুরে খাবার জন্য ডাকলে প্রথমে আমি খাবো না বলি, তারপর যখন আমাকে খেতে জোর করছিল তখন নাকি আমি বলি রক্ত খাবো, রক্ত দে। হাজব্যান্ডকে তুই করে বলি, কিন্তু কখনো আমি আমার হাজব্যান্ডকে তুই করে বলতাম না আগে। যখন খেতে চাইনি তখন আমার হাজব্যান্ড বলে আমি তোমাকে খাইয়ে দিই, কিন্তু আমি না করি। তবুও যখন ও জোর করছিল আমি ওর হাতেই খাই। খাবার সময় নাকি মাথাটা অনেক নিচু করে চোখ বন্ধ করে খাচ্ছিলাম। যে আমি 2 পিসের বেশি মাংস, 1 প্লেটের বেশি ভাত কখনো খাইনি, সেই আমি নাকি ওই দিন 8 পিস মাংস আর 3 প্লেট ভাত খেয়েছিলাম। খাবার পর আবার ঘুমিয়ে যাই, যখন আমাকে ঘুম থেকে ডাকে আমি নাকি অনেক রাগি চোখে তাকিয়েছিলাম। হঠাৎ উঠে বসে ঢুলতে থাকি, খাটটা অনেক জোরে জোরে নাড়াতে থাকি। যখন আমাকে জিজ্ঞেস করে কি হয়েছে, তখন নাকি আমি বলি,
তোরা ওখানে কেন গিয়েছিলি, আমাকে তাড়াতে পারবি না, আমি রক্ত খাবো, তোর মেয়েকে আমি নিয়ে যাব, ওর রক্ত খাবো আমি, এরকম আরো অনেক কথা। এর কিছুক্ষণ পর আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। কি হয়েছিল, কি বলেছি, তার কিছুই আমার মনে ছিল না। যে কথাগুলো বললাম তা আমার ফ্যামিলি মেম্বারসদের কাছ থেকে শোনা। 2 মাসেরও বেশি সময় প্রতিদিন এমনটা চলতো, দিনে 4-5 বার করে এমন হতো। সে সময়ের কোনো কথা আমার মনে থাকতো না। তখন ওই কবিরাজ বলে যে ওই জিনকে হাজির করতে হবে এবং তাকে ভোগ দিতে হবে। এজন্য কবিরাজটা আমাদেরকে বলে, এক দামে কেনা কলা, এক দামে কেনা 1.5 লিটার দুধ, 5 রকমের ফল, বেজোড় সংখ্যায় কেনা মিষ্টি ইত্যাদি নিয়ে যেতে। যথারীতি আমরা নাটোরে ওই কবিরাজের কাছে যাই। কবিরাজটা আমার উপরে জিন হাজির করায়। তার নাম, কোথা থেকে আসছে, কেন আমার উপর ভর করেছে ইত্যাদি প্রশ্ন করলে সে বলে তার নাম আলতাব, আমাদের বাড়ির পেছনের বড় পুকুরের সাথে আম গাছে থাকে, আমাকে তার ভালো লেগেছে তাই এসেছে ইত্যাদি। কিন্তু তার এ সবগুলো কথাই ছিল মিথ্যা, যা পরে প্রমাণিত হয়। এরপর ওই কবিরাজটা আমাকে একটা তাবিজ, এক বোতল গোলাপ জল আর পানি পরা দিয়ে বলে আর কোনো সমস্যা হবে না। 4-5 মাস ভালোই ছিলাম, কিন্তু এরপর আবার সমস্যাগুলো শুরু হয়। মাথা ভার হয়ে থাকা, শরীরে কোনো শক্তি না পাওয়া, একটুতেই রেগে যাওয়া, পড়াশোনা না করা, মাথা ঘুরে পড়ে যাওয়া, কান্নাকাটি করা, ঘুমের মধ্যে গোঙানো, ঘুমের মধ্যে চিৎকার দিয়ে ওঠা, কেউ আমার সাথে একটু জোরে কথা বললেই আত্মহত্যা করতে চাওয়া, এসবই তখন ছিল আমার রোজকার রুটিন। এ পর্যন্ত আমি 10 বারেরও বেশি আত্মহত্যা করতে গিয়েছি। সমস্যাগুলো আবার শুরু হবার পর আমার ফ্যামিলি মেম্বাররা বলে ওই কবিরাজ কোনো কাজের না, শুধু শুধু আমাদের অনেকগুলো টাকা খেয়েছে কিন্তু সমস্যার সমাধান করতে পারেনি, তাই তারা সিদ্ধান্ত নেয় অন্য কাউকে দেখাবে। আমার হাজব্যান্ডের পরিচিত এক বড় হুজুর আছেন, তাকেই দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তাকে ফোন করে আমার সমস্যার কথা বললে তিনি বলেন, আমার উপর শুধু জিনেরই নজর না, সাথে মানুষেরও কুনজর আছে, এজন্য আমাদেরকে তার বাসায় যেতে বলে। তার কাছে গেলে তিনি বলেন, আমার উপর কুফরি করা হয়েছে, সাথে বদ জিন চালান করা হয়েছে, যে জিনটাকে আমার উপর চালান করেছে সে ইফরিত গোত্রের, তার মানে শয়তানের উপাসক তারা। আমার চুল, ব্যবহৃত জামার অংশ, মাসিকের সময় ব্যবহার করা প্যাড আর আমার বাবা মায়ের নাম দিয়ে আমার উপর কুফরি অথবা কালো জাদু করেছে। তারা আমার নামে কুফরি করে তাবিজ আর একটা পুতুল অনেক পুরাতন একটা কবরে লুকিয়ে রেখেছে, আর আমাকে কালো জাদু করেছে আমার হাজব্যান্ডের আপন ফুপু, ফুপাতো ভাই বোন এরা সবাই মিলে। তারা আমাকে কালো জাদু করেছে যাতে আমি অসুস্থ হয়ে যাই, পাগল হয়ে যাই, আর পাগল হয়ে নিজেই নিজেকে খুন করি, এজন্য যাতে আমি মারা গেলে ওই মহিলা আমার হাজব্যান্ডকে বিয়ে করতে পারে। ওই মহিলা নিজে বিবাহিত, তার 7 বছরের একটা মেয়ে আছে। সে তার হাজব্যান্ডকে এখন আর সহ্য করতে পারছে না, কারণ তার হাজব্যান্ডের সেক্সুয়াল পাওয়ার নাকি এখন আর তেমন নেই। নিজের যৌন ক্ষুধা মিটানোর জন্য আমার হাজব্যান্ডের দিকে নজর দিয়েছে সে। এ কথাগুলো ওই হুজুর আমাদেরকে বলেছে, আমরা বিশ্বাস করেছি, কারণ যখন আমার সাথে আমার হাজব্যান্ডের বিয়ের কথা চলছিল তখন নাকি ওই মহিলা আর তার মা নিজে আমার শাশুড়ির কাছে, আমার ননদদের কাছে বলেছে যে সে আমার হাজব্যান্ডকে পছন্দ করে, বিয়ে করতে চায়, কিন্তু আমার শাশুড়ি ননদ অমত জানায়, না করে দেয়। ওই মহিলা নিজে একজন আলেম, সে পর্দা করে, ইসলামের জ্ঞান দেয়, তার মা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার ভাই আল কোরআনের 30 পারার হাফেজ। এরকম মানুষ যে কুফরির মতো এত জঘন্য কাজ করতে পারে তা আমার কল্পনার বাইরে ছিল। আমাদের বিয়ের আগেও আমার হাজবেন্ডের ফুপু, তার বিবাহিত মেয়ে যে কিনা এক বাচ্চার মা, তার সাথে আমার হাজবেন্ডের বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু আমার হাজবেন্ড না করে দেয়। যাই হোক, ওই হুজুর আমাদের কয়েকটা তদবির দেন, আমাদের বলেন যে আমার উপরে থাকা কালো জাদু কাটাতে 501টা তাবিজ লাগবে, যেগুলো পরে মাঝনদীতে ফেলে দিতে হবে এবং অমুক অমুক জায়গায় পুঁতে ফেলতে হবে। আমার নামে কুফরি করা যাবতীয় জিনিস তিনি তার কাছে থাকা জিনদের মাধ্যমে উদ্ধার করে, এরপর সেগুলো নষ্ট করে ফেলেন আর আমাকে একটা তাবিজ দেন, যেটা এখনো আমি গলায় পড়ে আছি। আল্লাহর রহমতে এখন আমি সুস্থ। 2017-18 এই 2 বছর আমি এই সমস্যার মধ্যে দিয়ে দিন পার করেছি। এই 2 বছর আমার শারীরিক ও মানসিক অনেক ক্ষতি হয়। এই 2 বছরের অনেকটা সময়, স্মৃতি, কথা, অনেক কিছুই আমার মনে নেই, যেগুলো আমি পরে আমার মা, হাজবেন্ড এবং ফ্যামিলি মেম্বার্সদের কাছ থেকে শুনেছি। এই ঘটনাটি প্রথম প্রকাশিত হয়েছিল প্যারানর্মাল সোসাইটি বাংলাদেশ June 22, 2019। 6 নম্বর ঘটনা, নেইল পলিশ ও একটি কালো জাদুর ঘটনা। নেইল পলিশ দিয়েও যে কালো জাদু করা যায়, রিতার ঘটনা না জানলে বিশ্বাসই করতাম না হয়তো। রিতা আমার ক্লাসমেট, মিষ্টি একটা মেয়ে, দেখলেই কেমন জানি মায়া লাগে। তো এই মায়াবিনী মেয়ে একটা ভুল করে বসল, তখন ভুল মনে না হলেও পরে দেখা যায় সেটাই ছিল তার জীবনের মস্ত বড় ভুল। যাই হোক, আসল কথায় আসি, কলেজের সবচাইতে বখাটে ছেলেটা সে কবির। কবিরের নজর পড়ল রিতার উপর। রিতা অনেকবার প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পরেও সে পিছু ছাড়েনি। সত্যি কথা হলো, রিতাও একসময় কবিরের প্রেমে পড়ে যায়। আবার যে কবির কিনা রিতাকে ব্যবহার করে ছেড়ে দিতে চেয়েছিল, সে নিজেও সত্যি সত্যি রিতাকে ভালোবেসে ফেলে। কয়েক সপ্তাহ পরে দেখা গেল কলেজের সব চাইতে প্রাণবন্ত জুটিটাই হলো ওরা দুজন। ভালোবাসা আর দুষ্টুমিতে ওরা সারাক্ষণ মেতে থাকত। দুজনের বাসাতেই একসময় জানাজানি হয়ে গেলে দুপরিবারই সেটা মেনে নেয়। ততদিনে কবিরের নামের পাশ থেকে বখাটে ট্যাগটা সরে গিয়ে ভালো ছেলের ট্যাগ পড়েছে, যার কৃতিত্ব সে রিতাকেই দেয়। সুখের জীবনে একটু ঝড় এসে লণ্ডভণ্ড করে না দিলে সেটা কি আর বলার মতো কোনো কাহিনী হয়? সেটাই হলো। রিতার এক্স বয়ফ্রেন্ড, যে কিনা নিউজিল্যান্ডে চলে গিয়েছিল পড়াশোনা করতে, সে ফিরে এসে দেখে রিতা প্রেম ভালোবাসা নিয়ে সুখেই আছে। হিংসুক মনে শয়তানের বসবাস, কারণ রিতার সুখ। রিতাই এই সুমনের সাথে ব্রেকআপ করেছিল, কারণ সুমনের চরিত্র প্রচণ্ড খারাপ। সে একাধিক মেয়ের সাথে রাত না কাটালে তার ঘুম আসত না। কয়েক মাসের মধ্যেই রিতাকে পাওয়া গেল হসপিটালের বেডে। ডাক্তার পারে না তার রোগ ধরতে, আর ওদিকে কবিরের সাথে সম্পর্কটাও শেষ হয়ে গেল। রিতাই একদিন রেগে মেগে হঠাৎ করে ব্রেকআপ করে ফেলে। রিতাকে আর ফেরানো যায়নি। আসলে কি হয়েছিল? অবশেষে জানা যায় যে রিতার ওপর মডার্ন স্টাইলে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল। যখন মডার্ন স্টাইল এই শব্দ দুটো শুনি, হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গেলেও পরে রিতার মৃত্যুর খবর শুনে চোখ দিয়ে অঝোর ধারায় অশ্রু নামতেও সময় নেয়নি। সুমন মানে রিতার এক্স, সে কোনো এক হুজুরকে দিয়ে জিন চালান করে নেল পালিশের মাধ্যমে কালো জাদু করে। এখানে একটা কথা বলে নেওয়া উচিত বা আপনাদেরকে জানানো উচিত বলে মনে করি, সেটা হচ্ছে শুধু যে কবিরাজ বা তান্ত্রিকরাই কালো জাদু করে তা কিন্তু না। আমি এমন অনেক কেস পেয়েছি যেখানে হুজুর যারা কিনা হাফেজ, তারাও অতিরিক্ত লোভে শয়তানের পূজা করে, কারণ তারা জানে কিভাবে কালো জাদু কাটাতে হয়, তারা এটাও জানে কিভাবে সেটা করতে হয়। তো যাই হোক, সুমন দেশে আসার পরে বেশ কয়েকবার রিতার অনিচ্ছা সত্ত্বেও দেখা করে। কোনো একবার দেখা হলে সুমন তাকে সেই নেইল পলিশ সহ আরো অনেক কিছু উপহার দেয়। ব্যাস, রিতা কি আর জানত যে এই নেইল পলিশের মধ্যেই তার জীবন মরণ প্রশ্ন? মৃত্যুর কিছুদিন আগে এসে ডাক্তারে যখন কাজ হচ্ছিল না, রিতার দুঃসম্পর্কের মামা গ্রামের ইমাম ছিলেন, তিনি ওকে দেখতে এলে ব্যাপারটা তিনি ধরতে পারেন। কিন্তু ততদিনে কালো জাদুর প্রভাব ক্যান্সারের মতো সারা শরীরের শিরায় উপশিরায় পৌঁছে যায় তার। অনেক চেষ্টা করে কালো জাদু কাটানো গিয়েছিল হয়তো, কিন্তু শেষ পর্যন্ত রিতাকে আর বাঁচানো যায়নি। ওদিকে সুমনও নিউজিল্যান্ড অথবা অস্ট্রেলিয়ার কোথাও একটায় চলে যায়, সে আর ফিরে আসেনি। রিতা সেই ইমাম মামা জানান যে আসলে একটা নেইল পলিশ না, দুইটা দেওয়া হয়ে থাকতে পারে, কিংবা হয়তো তিনটা। একটা নেইল পলিশ কবিরের সাথে সম্পর্ক নষ্ট করার জন্য, আর একটা সুমনের সাথে ভাঙা সম্পর্ক জোড়া লাগানোর জন্য, আর শেষেরটা রিতার উপর সরাসরি বান মারার জন্য যে সে ধীরে ধীরে মৃত্যুর দিকে যেন ঢলে পড়ে। আমি জানি না কবিরের পরে কি হয়েছিল। রিতার মৃত্যুর জন্য তার বাবা মা আর ভাই নিজেদেরকেই দোষী করেন, কারণ তারা কখনো এসবে বিশ্বাস করতেন না। এই অবিশ্বাসটাই কাল হয়েছিল তাদের জন্য, আর রিতার ভুল সুমনের সাথে দেখা করাটা। মৃত্যুই হয়তো টেনে নিয়ে গিয়েছিল ওর সাথে দেখা করাতে। রিতা বন্ধু, তুই ওপারে ভালো থাকিস। এই ঘটনাটি প্রথম প্রকাশিত হয়েছিল লেখকের টাইম লাইনে মার্চ 15, 2019। ঘটনা 7, তক্ষকের রক্ত দিয়ে কালো জাদু। 2012 সালের ঘটনা। সামনে ইন্টারমিডিয়েট পরীক্ষা, তাই খুব একটা গানের কাজ নিয়ে বসা হচ্ছিল না। ঘরটাকে ছোটখাটো একটা স্টুডিও বানিয়ে ফেলেছি বলা যায়। একটা ডেস্কটপ কম্পিউটার, একটা ল্যাপটপ, একটা কিবোর্ড, একটা কোরিয়ান ইকুয়ালাইজার গিটার আর কিছু সাউন্ড সিস্টেম নিয়ে আমার ঘরটা। এ ঘরটাতেই আমার পড়াশোনা, এ ঘরটাই আমার সব। আমি খুলনা শহরে থাকি। এখানকার নাম করা একটা কলেজ থেকে এবার ইন্টারমিডিয়েট পরীক্ষায় অংশ নেব। আমি যখনকার কথা বলছি তখন মে মাস, গ্রীষ্মের ছুটি চলছিল। ছুটিতে স্বাভাবিকভাবেই আমার একটু বেশিই পড়তে হয়। এরপরেও গান নিয়ে থাকার জন্য আমার কিছুটা সময় বের করে নিতে হয়। ছুটির ভেতরে এক বন্ধু আমাকে অনুরোধ করল তার একটা গানের সুর ও কম্পোজিশন করে দিতে হবে। গানটি সে একটা বেসরকারি রেডিও চ্যানেলে পাঠাবে প্রতিযোগিতার জন্য। সন্ধ্যাবেলা সেই গান তার জমায় দিয়ে গেল সে। সেদিন রাতে পড়া শেষ করার পর গানটা নিয়ে বসার জন্য প্রস্তুত হলাম। গানটা প্রথমে একবার পড়লাম। আমার ঘরটা এয়ার কন্ডিশনড এবং মোটামুটি সাউন্ড প্রুফ। সেদিন প্রচণ্ড গরম থাকায় এসি চলছিল। ঘটনার সূত্রপাত হয় তৃতীয়বার যখন ভালোভাবে মন দিয়ে ওর লেখা গানটা পড়লাম। তখন ঘরে এসি চলা সত্ত্বেও আমি অনবরত ঘামছিলাম এবং অস্থির লাগছিল। এরপরই গানে সুর বসানোর জন্য কিবোর্ডের অ্যাডাপ্টার সকেটে বসাতে গিয়েই দেখি কিবোর্ডের অ্যাডাপ্টার জ্বলে আছে। অথচ সেটা হবার প্রশ্নই ওঠে না, কেননা এর দুই দিন আগ থেকে আমি গান করিনি, ফাইনাল ইয়ার পরীক্ষা ছিল বলে। সেদিন আর কাজ করা হলো না, আর সেদিনের পর থেকে ঘরে যত রকম অস্বাভাবিক ঘটনা ঘটতে লাগলো। পরদিনের কথা, সেদিন রাত 12টার দিকেই পড়া শেষ করে গানটা নিয়ে বসলাম। লিরিক্স ফাইল থেকে বন্ধুর গানটা বের করে আরেকবার পড়লাম। গানটা যে কেন সোনালি রঙের কালি দিয়ে লিখেছিল সেটা বুঝলাম না। যাই হোক, গানটা সুর করার জন্য গিটার হাতে নিলাম আজ, কেননা কিবোর্ডের নতুন অ্যাডাপ্টার ঢাকা থেকে আসতে আরো 2-3 লাগবে। গিটার হাতে নিয়ে সি মাইনর কর্ড বাজাতে গিয়ে দেখি গিটার ডিসটিউন করা, অথচ রাতের খাবার খেয়ে এসেই আমি গিটার টিউন করে রেখেছিলাম। তারপর আমি ছাড়া আর কেউই ঘরে ঢোকেনি। গিটার টিউন করার পর গত রাতের মতো আমাকে আবারও অস্থিরতা গ্রাস করতে থাকে এবং সেদিনও গানটা সুর না করেই ঘুমিয়ে পড়লাম। এভাবে আরও সাতটা দিন চোখের পলকে কেটে গেল একইভাবে। সমস্যা যেন দিন দিন বাড়ছিল। আর এই সাত দিনের মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য ঘটনা হলো ঢাকা থেকে নতুন অ্যাডাপ্টার আসার পর সেটা সকেটে ঢোকানো মাত্রই আবার চলে যায় এবং ল্যাপটপটা অন করা মাত্রই সেটা হ্যাং হয়ে যেতে থাকে। অথচ সেদিনই ইলেকট্রিশিয়ান এসে সব সকেট পরীক্ষা করে দেখে কোথাও কোনো সমস্যা নেই। এমন আরও অনেক ছোটখাটো ঘটনা ঘটে যায় দুই সপ্তাহ জুড়ে, যেমন কিবোর্ডের কি দিয়ে সুর উঠত না, সুর এমনিতেই ব্লেন্ড হয়ে যেত ব্লেন্ডারে হাত না দিলেও, গিটারের ফ্রেট বাঁকা হয়ে থাকতো রাতে আর সকালে এমনি ঠিক হয়ে যেত, আমার ঘুমের মাত্রাও আগের থেকে অনেক গুণ বেড়ে যায়। কিন্তু এসব অস্বাভাবিক ব্যাপারের আগে কখনোই আমার হয়নি, তাই আমি আর চুপ থাকতে পারলাম না। পরদিনই আব্বু আম্মুকে পুরো ব্যাপারটা জানালাম আমি। আব্বু বিকেলবেলা তার পরিচিত এক ইমাম সাহেবের কাছে আমাকে নিয়ে গেলেন। বলতে দ্বিধা নেই, তিনি সত্যিকার অর্থেই একজন পরহেজগার। সবকিছু শোনার পর মাগরিবের নামাজ শেষে তিনি আমাদের বাসায় আমার ঘরে এলেন এবং দোয়া দরুদ পড়ে ঘরটাকে সব দিক থেকে পরীক্ষা করে বললেন, আমার ঘরেই কোনো সমস্যা আছে। তিনি আরো নিশ্চিত হবার জন্য একটি কাজ করলেন, ছোট একটি হাঁড়িতে পানি আনতে বললেন। হাঁড়ির যে পর্যন্ত পানি রয়েছে সেখানে একটা দাগ দিলেন, তারপর সেটিকে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিলেন। ঢেকে দেওয়ার পর তিনি দোয়া পড়ে হাঁড়িতে সাতবার ফু দিলেন। তারপর যখন তিনি ঢাকনা ওঠালেন আমরা তখন অবাক হয়ে গিয়েছিলাম, দেখলাম পানির উচ্চতা খানিকটা নেমে গেছে। তিনি এবার পুরোপুরি নিশ্চিত হলেন যে কোনো সমস্যা অবশ্যই হয়েছে এবং সেটা খুব বেশি দিন হয়নি। যে পরিমাণ পানি কমেছে তাতে নাকি বোঝা যায় যে সমস্যার মাত্রা প্রায় দুই সপ্তাহের মতো, আর আমার সমস্যাও বারো দিনের। তিনি পরদিন তার মসজিদে আমাকে যেতে বললেন। সেখানে যাবার পর তিনি যা বললেন তা শোনার জন্য আমি কোনোভাবেই প্রস্তুত ছিলাম না। আমার পরিচিত একজন কালির মাধ্যমে আমাকে কালো জাদু করেছে যাতে আমার প্রতিভা এবং বিবেক বুদ্ধি দিন দিন লোপ পেতে থাকে। কালিতে হলুদ রং আর তক্ষকের রক্ত মিশিয়ে জাদুটা করা হয়েছে এবং সেটা অবশ্যই কোনো দক্ষ তান্ত্রিকের দ্বারা, কেননা এমন জাদু কোনো দক্ষ তান্ত্রিক ছাড়া কোনোভাবেই কেউ করতে পারবে না। কথাগুলো শুনে আমার আর বুঝতে বাকি রইল না কে এটা করেছে। তিনি আরো বললেন, আমার ঘরেই একটা জিনিস আছে যেটা নাকি হলুদ কালির কোনো লেখা কিংবা চিত্র। সাথে সাথে আমি বাসায় এসে ওর লেখা গানটা নিয়ে ইমাম সাহেবকে দেখালাম। তিনি সেটা বিশেষ এক কায়দায় পড়ালেন যাতে আমার উপর করা জাদু নষ্ট হয়ে যায়। তারপর তিনি আমাকে কিছু দোয়া লিখে দিলেন আমল করার জন্য। সব শেষে উপলব্ধি করলাম আমার বন্ধু আমার প্রতি ঈর্ষান্বিত ছিল। আমি ভালো মিউজিশিয়ান হই সেটা সে চাইতো না। কলেজে কিংবা খুলনার অন্য মিউজিশিয়ানরা আমাকে অন্যভাবে দেখে এবং সিনিয়ররা যথেষ্ট স্নেহ করেন, কিন্তু আমার বন্ধু অতটা পাত্তা পেত না। আমার প্রতি সে এসব কারণেই ঈর্ষান্বিত হয়েছিল আর এ কারণেই সে এটা করে আমার সঙ্গে। ব্ল্যাক ম্যাজিক করার মাধ্যমে সে শুধু আমার প্রতিভাই নষ্ট করতে চায়নি, বরং আমার জীবনটাকেও হুমকির মধ্যে ফেলে দিয়েছিল। পরে তার সঙ্গে দেখা হলে সে আমার পা ধরে ক্ষমা চেয়েছিল। অবশ্য তাকে আমি অনেক আগেই ক্ষমা করে দিয়েছিলাম এবং তার নিরাপত্তার স্বার্থে আমার ঘনিষ্ঠ কোনো বন্ধুকেও এটা জানাইনি এবং এখানে তাই তার নাম আমি প্রকাশ করিনি। আমার একটা অনুরোধ, আপনারা কেউ যেন কখনোই কালো জাদুর চর্চা না করেন, কেননা এটির দ্বারা মানুষের ক্ষতি ছাড়া কখনোই উপকার করা যায় না। তো আমরা শুনে ফেললাম লেখক ফেরদৌস সাগর ভাইয়ের লেখা সাতটি কালো জাদু সম্বন্ধীয় ঘটনা আপনাদের কাছে কেমন লেগেছে? আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগলো। এই ঘটনাগুলোর মাধ্যমে আমরা কিন্তু কালো জাদু, তাবিজ, কুফরি কালাম এসবের ব্যাপারে বেশ কিছু ধারণা পেলাম। যদিও আমাদের আগে থেকেই আমরা যারা এই ধরনের সুপার ন্যাচারাল ফেনোমেনা বা এই ধরনের সুপার ন্যাচারাল ইনসিডেন্টস এর ব্যাপারে আগ্রহী বা আগ্রহ পোষণ করি, তারা কিন্তু আমরা এই ধরনের ঘটনা শুনতে শুনতে মোটামুটি একটা আইডেন্টিফিকেশন করেই ফেলতে পেরেছি যে আসলে কালো জাদু, তাবিজ, কুফরি এগুলো অ্যাকচুয়ালি কিভাবে করে, কিভাবে এগুলো কাজ করে, এগুলো মানে হাউ ডাজ ইট ওয়ার্ক ইট আউট। তো কিন্তু আমাদের আসলে এইসব ব্যাপার থেকে একটু বেঁচে থাকা দরকার। এখনো আমাদের সোসাইটিতে, আমি আগেও একটা পর্বে কিন্তু এটা শেয়ার করেছিলাম আমার নিজের অপিনিয়ন, যে আমাদের সোসাইটিতে কিন্তু আড়ালে আপডালে এখন অনেক বেশি এই ধরনের কুফরি কালামের চর্চা হয়ে থাকে। তো আশা করছি আমাদের মধ্যে আমরা রাইট নাও যারা লাইভটা শুনছি, ইভেন তো পরবর্তীতেও যারা এই পর্বটি আমরা শুনব, আশা করছি আমরা কখনোই চেষ্টা করব ভুল করেও যেন এই ধরনের কোনো ব্যাপারের সাথে নিজেদেরকে জড়িয়ে না ফেলি, কারণ এইগুলোর কারণে যারা আক্রান্ত হয় সেই ব্যক্তিটাই শুধু না, তার সাথে সাফার করে তার সাথে পরিবারের সদস্যরাও। তো আশা করছি আপনাদের এই ঘটনাটি ভালো লেগেছে, আর আশা রাখছি ফেরদৌস ভাইয়ার আরো সব দারুণ দারুণ ঘটনা আমরা ইন ফিউচারে আপনাদের সামনে আবারও প্রেজেন্ট করতে পারবো। তো চলুন আর বেশি কথা না বাড়াই আমরা চলে যাচ্ছি আজকের পরবর্তী ঘটনাটিতে। আর আপনারা তো অবশ্যই শুনছেন ভূত গল্প, শুনতে থাকুন ভূত গল্প শুধুমাত্র স্বাধীন মিউজিকে। হ্যালো, কি রে এত রাতে, কি ব্যাপার? তোর এত এক্সাইটিং একটা মুহূর্তে কল দিলি তুই। আচ্ছা যাই হোক, কি হয়েছে বল।
আরে আর বলিস না, অফিসে বসের যন্ত্রণায় আর পারি না, জীবন থেকে বিনোদনটাই হারিয়ে গেছে রে। তা কি করছিলি তুই, এক্সাইটিং মুহূর্তে ছিলি মানে?
তোকে তো আমি আগেই বলেছিলাম ভূত গল্প শুনতে, আমার কথা মানলে জীবন থেকে অ্যাটলিস্ট বিনোদনটা হারাতো না। আর দেরি করিস না, তাড়াতাড়ি স্বাধীন মিউজিক অ্যাপটা ইনস্টল কর আর শুনতে শুরু কর ভূত গল্প।
ভূত গল্প সোমবার রাত ঠিক ১১টায় শুধুমাত্র স্বাধীন মিউজিকে।
গল্পে আজ লেখক শ্রেয়নের লেখা সিনে ডাকাত সিরিজের একটি নতুন পর্ব প্রচার করা হচ্ছে। আজকের এই পর্বটির নাম সিনে ডাকাত ও জ্বর পিশাচি। আশা করছি এই পর্বটি আপনাদের ভালো লাগবে। শুরু হচ্ছে সিনে ডাকাত ও জ্বর পিশাচি। মাঝরাত গ্রামে ঘুরে বেড়াচ্ছে রামাই এবং শিবু ডাকাত। চাষিদের বাড়ি বাড়ি গিয়ে ভিটে মাটি এবং চাষ জমির দলিল ফেরত দিচ্ছে। কয়েকদিন আগে জমিদার বাড়ি থেকে এগুলো ছিনিয়ে এনেছে তারা। সিনে ডাকাতের অনুচরেরা কোনো জমিদার বা মহাজনের বাড়িতে হানা দেওয়ার আগে কয়েকদিন সেই গ্রামে ঘোরাঘুরি করে, হাটে গিয়ে খোঁজ খবর নেয়, চাষিদের সঙ্গে ভাব জমায়। ডাকাতি হয়ে যাওয়ার পর দিনের বেলা গিয়ে তারা গৃহস্থদের বাড়ি চিনে আসে, গভীর রাতে সঠিক লোকের বাড়ি গিয়ে দলিলপত্র ফেরত দিয়ে আসে। ভুল লোকের দোরগোড়ায় কখনোই যাবে না, বছরের পর বছর এমনই হয়ে আসছে। সপ্তাহখানেক আগে সিনে ডাকাত দলবল নিয়ে হামলা করেছিলেন গর্ত চাপার জমিদার মহেন্দ্র প্রতাপ মজুমদারের বাড়ি। বৃদ্ধ জমিদার কেবল আফিম খেয়ে ঘুমোতেই ভালোবাসেন, পড়াশোনার ওপর খুব রাগ। গ্রামের মক্তব আর পাঠশালা তার নির্দেশে বন্ধ আছে। বুড়ো জমিদারের গলায় খাড়া ঠেকিয়ে সিনে ডাকাত নির্দেশ দেন তিন দিনের মধ্যে যেভাবেই হোক পাঠশালা এবং মক্তব চালু করতে হবে, কোনো অজুহাত চলবে না। পড়াশোনা হবে জমিদারের খরচে। সেই মতো দুদিনেই ছেলে মেয়েদের লেখাপড়া শুরু হয়ে যায়। গ্রামবাসীরাও খুব আনন্দে আছে, নিজের বাড়িতে উৎসবে মেতেছে তারা। তারা খেয়াল করেনি এত সমারোহের মধ্যে ডাকাতেরা এসে সবার ঠিকানা জেনে গেছে। চম্পক দাসের বাড়িতে যাচ্ছে রামাই আর শিবু। সামনে দেখে আম গাছের নিচে একজন প্রৌঢ় লোক ঘোরাঘুরি করছে। তারা ভাবল চম্পকের কোনো আত্মীয় হবেন। কাছে গিয়ে দুই ডাকাত দেখে বয়স্ক লোকটি আর নেই, কোথায় গেল? লোকটি চম্পক দাসের বাড়ি গেলে তারা তো দেখতে পেত, আর কোনো বাড়িঘর ঝোপঝাড়ও এখানে আর নেই। মানুষটি কে তাহলে? জমিদারের কোনো গুপ্তচর নয় তো? যাই হোক, অত ভেবে লাভ নেই। সিনে ডাকাতের চেলাদের কোনো জমিদার এতদিন শায়েস্তাই করতে পারেনি, এমনকি কোম্পানিও হার মেনে গেছে। রামাই ডাকাত শিবুকে বলল, চল আগে কাগজপত্রগুলো দিয়ে আসি। দরজায় গিয়ে টোকা মারে তারা। একজন বেরিয়ে আসে। রামাই ফিসফিস করে বলে, তুমি কি চম্পক? আগে হ্যাঁ, আপনারা কারা? আমরা সিনে ডাকাতের সাগরের। এই নাও তোমার দলিল। জমিদার বাজেয়াপ্ত করেছিল না, তার সমস্ত খাতাপত্র আমরা নিয়ে গেছি, আর কিছু করতে পারবে না সে। আপনারা ভগবান, যেদিন সকালে উঠে শুনলাম জমিদার বাড়িতে সিনে ডাকাত চড়াও হয়েছে, তখনই বুঝেছি আমার জমি ফেরত পাবো। আপনারা ভেতরে আসুন। না, ভেতরে আসবো না, আরো অনেকজনকে কাগজ দিতে হবে। তুমি শুধু বলো, ওই আম গাছের নিচে একটু আগে একজনকে ঘোরাঘুরি করতে দেখেছিলাম, তিনি কি তোমাদের বাড়িতে ঢুকেছেন? শিবু বলল, মাথায় টাক আছে, বয়স্ক মতো ধুতি পরা। হ্যাঁ হ্যাঁ, তিনি কে হন তোমার? ওরে বাপরে, আমার কেউ হন না, তার নাম যোগেন সাত্রা, পাশের বাড়িতে থাকতেন। আমি জন্মানোর আগেই তিনি গলায় দড়ি দিয়েছিলেন ওই আম গাছে। তারপর মাঝে মাঝেই দেখা যায় গাছটার আশেপাশে তিনি ঘুরে বেড়াচ্ছেন। তুমি কখনো দেখেছ? ছোটবেলায় দেখেছিলাম, আমার হাত পা অবশ হয়ে গিয়েছিল, তারপর ভয় পেয়ে কয়েকদিন বাড়ি থেকেই বেরোইনি, আর তিনি দেখা দেননি আমায়। আমিও যাই না। বেশ, আমরা এবার যাই। অশরীরী আত্মাদের বিরক্ত করা উচিত নয়, রাত্রিবেলা তাদের থেকে দূরে থাকাই উচিত, এই দুনিয়ায় তাদেরও তো জায়গা আছে। এইসব কথা চম্পকের মাথায় ঢোকে না, চুপচাপ ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। খুব ভয় করছে তার। শিবু আর রামাই অন্য বাড়ির দিকে চলে যায়, আম গাছের দিকে আর তাকায় না। পরের গন্তব্য জীবন মণ্ডলের বাড়ি, অন্য পাড়ায় যেতে হবে। শিবু আর রামাই এসে দিনের বেলা সব ঠিকানা চিনে গেছে, অসুবিধে হবে না খুঁজতে। সিনে ডাকাতের দলবল রাতের বেলাতেও স্পষ্ট দেখতে পায়। জীবনের দরজায় টোকা মারে শিবু, দরজা খুলছে না কেউ। একটু অপেক্ষা করার পর আবার কড়া নাড়ল, দুবার, তিনবার, চারবার। রামাই বলে, ভেতরে লোকজন বেঁচে আছে তো? শিবু বলে, দরজা ভেঙে ঢুকবো নাকি? তখনই দরজা খোলে একজন। রামাই জিজ্ঞেস করে, তুমি কি জীবন? হ্যাঁ, আমি। লোকটা যেন থরথর করে কাঁপছে। তা তুমি দরজা খুলতে এত দেরি করলে কেন? অসুস্থ নাকি? আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। আমি রামাই, আর ও হচ্ছে শিবু। আমরা সিনে ডাকাতের চেলা। তোমার ভিটের দলিল ফেরত দিতে এসেছি, এই নাও। হাতে দলিল পেয়ে জীবন একটু হাসল, করুণ হাসি। বলে, ভগবান আপনার মঙ্গল করুন, তোমার মুখ দেখছি ফ্যাকাশে, কেমন যেন কাঁপছিলে এতক্ষণ, কি হয়েছে? শিবু জিজ্ঞাসা করল, আমার ছোট ছেলের জ্বর হয়েছে, জ্বর পিসাচির কোপ পড়েছে, আর বাঁচবে না। জ্বর পিসাচিকে? আর তোমার ছেলে বাঁচবে না এটা নিশ্চিত হচ্ছ কিভাবে? রামাই অবাক হয়ে প্রশ্ন করে। জীবন কাঁদো কাঁদো গলায় বলে, আমিও এতদিন জ্বর পিশাচের নাম শুনিনি, খাল জানলাম। ততক্ষণে আমার সংসারে অভিশাপ নামল। রামাই বলল, তুমি বরং ঘরের ভেতরে চলো, বাইরে দাঁড়িয়ে এত কথা বলতে পারবে না। তিন ডাকাতের সঙ্গে জীবন মণ্ডল বাড়ির ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। ডাকাতেরা ভেতরের ঘরে গেল না, মহিলারা সেখানে থাকতে পারেন, সামনের ঘরেই তারা বসল। শিবু বলল, এবার ধীরে সুস্থে বলো, কয়েকটা দলিল এখনো দেওয়া বাকি আছে, তবুও তোমার কথা শোনা দরকার, বাকি দলিলগুলো রাতের মধ্যে দিয়ে দিলেই হবে। জীবন হতাশভাবে বলল, জমিদার এবং মহাজনদের অত্যাচারে এমনিতেই আমাদের জীবন অতিষ্ঠ, তার উপর জ্বর পিশাচির প্রকোপ এসে পড়ল, জমিদারের দর্দণ্ড প্রতাপ নিপীড়নের কথা সবাই জানে, কিন্তু গ্রামের বেশিরভাগ লোক এই জ্বর পিশাচির বিভীষিকা নিয়ে খোঁজ খবরই রাখে না, তা অল্প কয়েকজনই হয়তো জানে। পরশুদিন ভোরে ঘুম থেকে উঠে আমার বউ দেখে বাড়ির সামনে একটা হলুদ গামছা পরে আছে, আমাকেও দেখায়। এই অঞ্চলে হলুদ রঙের গামছা খুব একটা দেখা যায় না, আমি খুব একটা গুরুত্ব দেইনি ওটাকে, মাটির ওপরেই পড়েছিল। বেলার দিকে সুশান্ত কাকা বাড়ির সামনে হাঁকাহাঁকি করতে থাকেন, আমি মাঠে ছিলাম, আমার স্ত্রী জবা ঘর থেকে বেরিয়ে আসে। সুশান্ত কাকা গ্রামের এক গণ্যমান্য লোক, অনেক তীর্থ ভ্রমণ করেছেন, সবাই তাকে শ্রদ্ধা করে। তিনি জিজ্ঞেস করলেন, এই গামছা তোমার দরজায় কিভাবে এলো? জবা বলে, সে জানে না, ভোর থেকেই পরে থাকতে দেখেছে। শুনে চেঁচামেচি শুরু করে দেন সুশান্ত কাকা, ওরে তোদের সর্বনাশ হয়ে গেল রে, হায় নারায়ণ, ইত্যাদি বলতে বলতে চলে যান আমার কাছে। আমি কাজ করছিলাম জমিতে, বুড়ো সেখানে গিয়ে চিৎকার করতে থাকেন, ওরে জিবু, তুই এখনো মনের সুখে চাষ করছিস? একবার গিয়ে ছেলে দুটোকে ভালো করে আদর কর, কার শেষ দিন ঘনিয়ে এলো কে জানে। আমি বুঝতে পারছিলাম না কি হয়েছে, জিজ্ঞেস করি, তুমি হন্তদন্ত হয়ে ছুটে এলে যে, আমার বাড়িতে কিছু হলো নাকি, সাপ ঢুকেছে? কাকা বলে, সাপ নয় রে, সাপের চেয়েও ভয়ঙ্কর, জ্বর পিশাচির ছায়া পড়েছে তোর বাড়িতে। তখনও আমার মাথায় কিছুই ঢুকছিল না, মাঠ থেকে উঠে তার কাছে এসে বলি, জ্বর পিশাচি আবার কে? তোকে অনেক কথা বলতে হবে, নইলে বুঝবি না। অনেক দূরে কর্মেশ্বর বাবার মন্দিরে একবার আমি পুজো দিতে গিয়েছিলাম, এই মন্দিরের রয়েছে চৌতপায়, তার আগের কয়েকটা গ্রামে বিশ্রাম নেওয়ার জন্য আমায় থামতে হয়েছিল, জ্বর পিশাচির কথা শুনেছিলাম তখন, ওই এলাকায় নাকি জ্বর পিশাচি ঘুরে বেড়াত, রাত্রিবেলা কোনো বাড়ির সামনে হলুদ গামছা ফেলে চলে যায় সে, তারপর ওই বাড়ির কোনো অল্প বয়সী ছেলে বা মেয়ের জ্বর শুরু হয়, রোগে ভুগে মারা যায় কয়েকদিনের মধ্যেই। শুনে আমি ভয় পেলাম, সুশান্ত কাকা ভুলভাল বলার লোক নয়, নানান জায়গায় ভ্রমণ করেছেন বলে অভিজ্ঞতা প্রচুর, গ্রামের লোকেরা নানা ব্যাপারে তার কাছে পরামর্শ নিতে যায়। জিজ্ঞেস করি, নিষ্কৃতি পাওয়ার কোনো উপায় আছে? কাকা একটু ভেবে বলেন, আমার জানা নেই রে, তার জন্যই এমন হন্তদন্ত হয়ে ছুটে এসেছি, আসলে খুব কমই জানতে পেরেছিলাম জ্বর পিশাচিকে নিয়ে, আমি তো যাতায়াতের মধ্যে ছিলাম, তবে শুনেছি হলুদ গামছাটা সঙ্গে সঙ্গে বাড়ির থেকে অনেক দূরে কোথাও ফেলে আগুন লাগিয়ে দেয় গৃহস্থেরা। আমার মাথা টলমল করছিল, বসে পড়লাম মাঠের পাশে, কিছুক্ষণ পর সামলে নিয়ে বাড়ির দিকে চললাম, সুশান্ত কাকাও ছিলেন আমার সঙ্গে, চাষ করতে আর মন লাগছিল না। প্রথমে ওই গামছাকে একটা গাছের ডাল দিয়ে ধরে ফাঁকা জায়গায় নিয়ে যাই, ঘরের থেকে আগুন নিয়ে দেই লাগিয়ে, গামছা পুড়ে ছাই হয়ে গেছে, সেটা জল দিয়ে ধুয়ে দেই, আগে যেখানে গামছা পড়েছিল ওখানেও জল ঢালি ভালো করে। বাড়ির থেকে একটু দূরে অন্য কিশোরদের সঙ্গে খেলছিল আমার দুই ছেলে, আমি গিয়ে তাদের ছড়িয়ে ধরলাম, গায়ে জ্বরের কোনো চিহ্নই নেই, দুজনেই সবল এবং চঞ্চল, তবুও জোর করে তাদের ঘরে নিয়ে যাই। বলি কদিন বেরোবি না বাড়ি থেকে। সন্ধ্যের পর ছোট ছেলে পল্টু বলল, শরীরটা ম্যাজম্যাজ করছে। আমি হাত দিয়ে দেখি অল্প গরম। আমাদের গ্রামে এক বুড়ো কবিরাজ আছেন, গগন ভট্টাচার্য, তার বাড়ি ছুটলাম সঙ্গে সঙ্গে। গগন খুড়ো আবার সবাইকে বাড়িতে ঢুকতে দেন না, দাওয়ার বাইরে দাঁড়িয়ে সব কথা তাকে বলি। তিনি মন দিয়ে শুনে ভেতরে ঢুকে যান। একটু পরে বাইরে এসে চারটে বড়ি একটা পাতায় মুড়ে দাওয়ার সিঁড়িতে রেখে বললেন, এগুলো নিয়ে যা, এখন দুটো বড়ি গরম জল দিয়ে খাইয়ে দিবি, জ্বর যদি বাড়ে আরও দুটো বড়ি খাওয়াবি। তখন দৌড়ে বাড়ি ফিরে বউকে বলি গরম জল করতে। তখনও রাতের খাওয়া হয়নি, বউ জল বসালো, সামান্য গরম হতেই দুটো বড়ি খাইয়ে দেই। পল্টুর ভাত খাওয়ার ইচ্ছে নেই, তবু জবা দু গরস খাইয়ে দেয় নিজের হাতে, বাকিরাও খেয়ে নিলাম। কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে জ্বর বাড়তে থাকে, গা যেন পুড়ে যাচ্ছে। আমি আর বড় ছেলে ভম্বল একটু ঘুমিয়েছি, কিন্তু জবা একেবারেই ঘুমায়নি। শেষ রাতে গরম জল করে আরো দুটো বড়ি খাইয়ে দিয়েছে পল্টুকে, জ্বর তো কমেনি। দিনের বেলায় ছেলে বেহুশ হয়েছিল। আমি ফের গেলাম গগন খুড়োর বাড়ি, তিনি অন্য চারটে বড়ি দেন, দুটো করে খাওয়াতে হবে এমনি জলের সঙ্গেই। কিন্তু তাতেও কিছু হচ্ছে না। একটু আগে জ্বরের ঘরে ভুল বকছিল ছেলে আমার, আজ রাতে আমরা কেউ ঘুমোয়নি। আর কতক্ষণ সে আমাদের সঙ্গে আছে কে জানে, ওর মা জল পট্টি দিচ্ছে, তবু এই জ্বর আর সারবে বলে মনে হয় না। জীবন মণ্ডলের চোখ দিয়ে জল বেরিয়ে আসে, রামাই বলে, আমরা দেখছি, আরো বড় কোনো বৈদ্যকে যদি আনতে পারি কাল সকালে, তুমি চিন্তা করো না। এই বলে শিবু আর রামাই বেরিয়ে আসে বাড়ি থেকে। রামাই বলল, বাকি দলিলগুলো ঝটপট ফেরত দিয়ে চল বনদিহি যাই, ওখানকার কবিরাজ কৃষ্ণদাসগুপ্ত আমাকে চেনেন, বেশি দূরে নয়। বাকি কাগজগুলো বাড়ি বাড়ি দিতে সময় লাগে কিছুটা, দুজনেই এসেছিল রণপা করে, গ্রামের প্রান্তে একটা ঝোপের পেছনে লুকিয়ে রেখেছিল, সেগুলোতে চড়ে দৌড় শুরু করে শেষ রাতে। বনডিহিতে ঢোকার সময় রণপাগুলো আবার লুকিয়ে রাখতে হয় ঝোপের মধ্যে। কৃষ্ণদাসগুপ্তের বাড়ি যখন পৌঁছয় তখন অন্ধকার কমে এসেছে। শিবু আর রামাই জোরে ডাকাডাকি শুরু করে, বুড়ো কবিরাজ দরজা খুললেন। রামাইয়ের কথা শুনে একটা পুটলি নিয়ে তখনই বেরিয়ে পড়েন কৃষ্ণ, সঙ্গে দুই ডাকাতও চলেছে। রাতে তারা সাধারণ গ্রামবাসীর পোশাক পরেই বেরিয়েছিল, কেউ ডাকাত বলে চিনতে পারবে না। কয়েকটা গ্রাম পেরিয়ে তিনজনে এলেন জীবনমণ্ডলের বাড়ির সামনে। সূর্য উঠে গেছে, কান্নার শব্দ পাওয়া যাচ্ছে ভেতর থেকে, লোকজন গুটি গুটি পায়ে জমা হচ্ছে। একজন জানালেন, জীবনের ছোট ছেলে কিছুক্ষণ আগে মারা গেছে, সব শেষ হয়ে গেছে, আর কি করা। কৃষ্ণদাসগুপ্তকে নিয়ে রামাই আবার হাঁটা শুরু করল বনডিহির দিকে, তাকে বাড়ি পৌঁছে দিয়ে আবার চলে আসবে। শিবু রয়ে গেল জীবনমণ্ডলের কাছে, পল্টুর মৃতদেহ শ্মশানে নিয়ে যাওয়ার সময়ও সে সঙ্গে ছিল। সপ্তাহের সময় রামাই ফিরে এসেছে, মিটে গেলে দুজনে হেঁটেই বজ্রবনে চলে যায়। দিনের বেলায় এখন রণপা নেওয়া যাবে না, পড়ে থাকো গুলো। জঙ্গলের ডেরায় ফিরে স্নান করে নেয় দুই ডাকাত, ওদিকে লাঠি খেলার আসর বসেছে, লড়াই হচ্ছে বিলু আর ছোট্টুর মধ্যে। সিনে ডাকাত বসে দেখছেন, দুজনকে উৎসাহ দিচ্ছেন চেঁচিয়ে। রামাই আর শিবু গিয়ে কুস্তির আসরের এক কোণে দাঁড়ায়, তাদের দেখতে পেয়ে সিনে ডাকাত উঠে পড়েন, কালী মন্দিরের সামনে গিয়ে দাঁড়ান, ওই দুজনও সেখানে যায়। সিনে ডাকাত জিজ্ঞাসা করেন, তোরা কি বিপদে পড়েছিলি নাকি? রামাই বলে, সে এক দুঃখজনক ঘটনা বলছি শোনো। সে আর শিবু পুরো ঘটনা বলল ধীরে ধীরে। সিনে ডাকাত একটু ভেবে বললেন, তোরা বিশ্রাম নে আজ, বিকেল হলে আমি বেরোব, গাছপাগলার কাছে যাব, আমরাও যাব সঙ্গে, অত বিশ্রাম নেওয়ার দরকার নেই, শিবু বলে, এত লোক গেলে উনি বিরক্ত হবেন, জানিসই তো তিনি আমাদের মতো ডাকাত নন। শিবু বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যেমন ভালো বোঝো, ছোট্টুকে বলিস আজ সন্ধে মায়ের আরতি করতে বলে। সিনে ডাকাত ঘরে ঢুকে যান। দুপুরের পুজো প্রসাদ খাওয়া মিটল, ডাকাতেরা এবার ঝিময়। সিনে ডাকাতও একটু জিরিয়ে নেন। সূর্যের আলো কমে আসতেই দেবী কালীর মন্দিরে প্রণাম করে তিনি বেরিয়ে পড়েন। আজ বেশি দূরে যাওয়ার দরকার নেই, বন যেখানে শেষ হয়েছে সেখানেই অশ্বত্থ গাছের নিচে বসে থাকেন এক পাকা চুলের বুড়ো। লোকে তার নাম দিয়েছে গাছ পাগলা। নানা সাধনায় সিদ্ধি লাভ করেছেন বলে সবার বিশ্বাস, তিনি কারো অমঙ্গল চান না। বিকেলবেলা লোকজন ঘিরে থাকে গাছপাগলাকে, তিনি উপদেশ দেন, সবাই শোনে, কেউ বা আশীর্বাদ নিতে আসে। সন্ধ্যের অন্ধকার নামলে গৃহস্থেরা ফিরে যায় নিজেদের বাড়ি, গাছপাগলা একা ধ্যানে বসেন। সিনে ডাকাত গিয়ে দেখেন বুড়ো ধ্যানমগ্ন, পায়ের তলায় বসে তিনি অপেক্ষা করতে থাকেন। আর কোনো মানুষ নেই আশেপাশে, এদিক ওদিক কয়েকটা কুকুর রয়েছে কেবল। ধ্যান থেকে গাছপাগলার চোখ খোলেন, সিনে ডাকাতকে দেখেন, প্রথমে কিছুই বলেন না, চুপচাপ হয়ে থাকেন কিছুক্ষণ। এরপর জিজ্ঞাসা করলেন, কি রে সিনে, এতদিন দেখা করতে এলি না যে? সিনে ডাকাত বলেন, তোমার তো কিছুই অজানা নয় বাবা, আমি সংসারী লোক নই, আবার সন্ন্যাসীও নই, না আছে সম্পত্তি ছেলে মেয়ে, না আছে মোক্ষের ইচ্ছে, কোনো বাসনা নিয়ে তোমার কাছে আসব? গাছপাগলা একটু মৃদু হেসে বললেন, তুই আমাকে ভালোবাসতে পারিস নি এখনো, ভালোবাসার কাছে সংসার আর সন্ন্যাস সব কিছু ম্লান হয়ে যায় রে, বল কি জানতে এসেছিস? একটু লজ্জিত হলেন সিনে ডাকাত, সামলে নিয়ে বললেন, জ্বর পিসাচির বিষয়ে জানতে চাই বাবা। কেন, এদিকেও হানা দিয়েছে নাকি সে? খুব কাছে নয়, গর্ত চাপার একটি বাড়ির সামনে হলুদ গামছা ফেলে গেছে, ওই বাড়ির একটা বাচ্চা ছেলে মারা গেছে আজ সকালে। তাহলে তো সর্বনাশ, ওদিকের সবকটা গ্রামে দাপিয়ে বেড়াবে এখন, তারপর হয়তো অন্য কোথাও চলে যাবে। আমি তাকে থামাতে চাই বাবা, তুই চেষ্টা করলে হয়তো পারবি। জ্বর পিসাচি কোথায় থাকে জানিস? শ্মশানে, আর মধ্যরাতে গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়। কোন এক বাড়িতে গামছা ফেলে যাবে, সেই বাড়ির একজন কিশোর বা কিশোরী জ্বর হয়ে মরবেই কয়েকদিনের মধ্যে। অর্থাৎ যে গ্রামে হলুদ গামছা ফেলার পর কেউ মরবে, সেই গ্রামের শ্মশানে নিশ্চয়ই জ্বর পিসাচিকে পাওয়া যাবে, তাই না? বলা মুশকিল, সে এক শ্মশান থেকে অন্য শ্মশানে চলে যায় ক্রমাগত। সিনে ডাকাত বললেন, এই জ্বর পিসাচির উৎপত্তি কিভাবে হলো জানতে চাই বাবা। সে তো অনেক যুগ আগের কথা, যৌবনে আমি সন্ন্যাসী হয়ে গ্রামে গ্রামে মাধুকরি করতাম, তখন প্রথম ওর কথা শুনি। আরো অনেক আগে থেকেই দাপিয়ে বেড়াচ্ছে সে, একটা গল্প শুনেছিলাম, আমার তখনও জন্ম হয়নি হয়তো। কোনো এক গ্রামে বিলাসিনী নামে এক মেয়ে বিধবা হওয়ার পর শ্বশুর বাড়ির লোকেরা তাকে বাপের বাড়ি দিয়ে যায়, তার কোনো সন্তান ছিল না। বাবা মা যতদিন বেঁচে ছিলেন বিলাসিনীর খুব একটা সমস্যা হয়নি, কিন্তু তারা পরলোক গমন করলে তিন দাদার সংসারে অবাঞ্ছিত হয়ে গেল মেয়েটি। বাড়িতে জামা কাপড় কেচে দিত, বাসন মেজে দিত, তবুও অবহেলা ছাড়া কিছুই পেত না। মনের দুঃখে নিজের জন্য একটা হলুদ গামছা বুনেছিল সে। একবার খুব জ্বর এলো বিলাসিনীর, কেউই সেবা করল না তার, অজ্ঞান হয়ে পড়েছিল। নারী এত দুর্বল হয়ে গেল শ্বাস প্রশ্বাস প্রায় বন্ধ। দাদা বৌদিরা ভাবল সে মরে গেছে, ওই অবস্থায় তাকে শ্মশানে নিয়ে গিয়ে চিতায় তোলা হয়। বাড়ির লোকেরা হলুদ গামছাটা বিছিয়ে দিল গায়ের ওপরে, আগুনের স্পর্শ লাগার পরেই ছটফট করতে থাকে বিলাসিনী। তখন চেলাকাঠ মেরে তাকে পোড়ানো হয়েছিল জ্যান্ত অবস্থায়। মৃত্যুর পর বিলাসিনী পিশাচ জন্ম লাভ করে, কিন্তু পূর্বজন্মের যন্ত্রণা ভুলতে পারেনি। শ্মশানে শ্মশানে ঘোরে আর হলুদ গামছায় মুখ ঢেকে রাত্রিবেলা হাঁটতে বেরোয়, কাঁধে একটা নরকঙ্কাল বয়ে নিয়ে চলে। কার কঙ্কাল নিয়ে হাঁটে? জিজ্ঞেস করেন সিনে ডাকাত। শ্মশান থেকেই কঙ্কাল নেয়, মানুষের হাড়গোড় ওর খাদ্য। যে কঙ্কালটা নিয়ে বেরোয় সারা রাত ধরে সেটাকেই চিবিয়ে আর চুষে খায়, তখনই কোনো গৃহস্থ বাড়ির সামনে রেখে দেয় হলুদ গামছা। কারুর বাড়িতে গামছা ফেলে যাওয়ার পর অনাকাঙ্ক্ষিত মৃত্যু আটকানোর কোনো উপায় নেই? সেরকম কিছু জানি না, তবে ওকে থামানোর একটা উপায় আছে, কিন্তু বড় জটিল। বলেন গাছপাগলা, সেই কাজ কি আমার অসাধ্য? সিনে ডাকাত জিজ্ঞেস করলেন। তার মনে গৃহস্থ বাড়ির প্রতি ভয় ধরিয়ে দিতে হবে, তাহলেই সে লোকালয়ে আর আসবে না, কিন্তু তাকে পাওয়া খুব মুশকিল। জ্বর পিসাচি কোনো শ্মশানে বেশি দিন থাকে না, কোথায় কোথায় খুঁজবি? যেসব কিশোর বা কিশোরী মারা যায় তার প্রকোপে তাদের আত্মাকে জ্বর পিসাচি নিতে আসে না? না, এমন নয় যে তাদের আত্মাকে জ্বর পিসাচি নিয়ে যায়, আসলে জ্বরের বীজ ঘরে ঢুকিয়ে দেয় সে, এর বেশি কিছু করার ক্ষমতা তার নেই। অল্প বয়সী মেয়েরা বা ছেলেরা তার প্রকোপে মরলে পিসাচ বা পিসাচি হয় না, তারা কর্মফল অনুযায়ী গতি পায়। বুঝলাম, এদিক থেকে তাহলে নিশ্চিন্ত হওয়া গেল। তাকে কোনোভাবে প্রলোভন দেখানো যায় কি, যাতে সে নিচে এসে ধরা দেবে? একটু ভাবতে হবে, বলে চোখ বোঝেন গাছপাগলা, ধ্যানস্থ হয়েছেন। সিনে ডাকাত চুপটি করে বসে থাকেন। কিছুক্ষণ পর চোখ খুলে তিনি বললেন, একটা কাজ তুই করতে পারিস, হলুদ গামছা বানানোর তাঁত বসা কোনো একটা শ্মশানের ধারে, গ্রামে গ্রামে প্রচার কর, তোর থেকে হলুদ গামছা কিনলে বিশেষ উপহার পাওয়া যাবে, তাহলে হয়তো রাত্রিবেলা আসতে পারে জ্বর পিসাচি। বেশ, সেরকমই করে দেখছি, ডোবাঝোর মহাশ্মশানের পাশেই তাহলে তাঁত যন্ত্র লাগানো যাক। আমার পরিচিত ঘনশ্যাম বসাক আছেন, খুবই দক্ষ তাঁতি, ফিনফিনে গামছা বানানোয় তার ঝুড়ি নেই, চুনিচকে থাকেন, তাকেই বলবো। আরো কিছু কথা বলা শেষ করে গাছপাগলার পায়ে মাথা ঠেকালেন সিনে ডাকাত। গাছপাগলা তার চুলে হাত বুলিয়ে আশীর্বাদ করলেন। সিনে ডাকাত আবার ফিরে গেলেন জঙ্গলে। সেই রাতে চুনিচক গ্রামে ঘনশ্যাম বসাকের দরজায় টোকা পড়ল। দরজা খুলল এক যুবক। বাইরে রামাই ডাকাত বলল, ঘনশ্যাম দাদা আছেন? সিনে ডাকাত এসেছেন, কথা বলতে চান। যুবক ভেতরে চলে গেল। একটু পরে আবার বাইরে এসে বলল, আপনারা ঘরে চলুন, বাবা ঘুমোচ্ছিলেন, ডেকে তুলেছি। চোখে মুখে জল দিয়ে তিনি আসছেন। ঘরের মেঝে মাদুর পেতে সিনে ডাকাত এবং রামাইকে বসানো হয়। ঘনশ্যামও বসলেন, তার ছেলে বসল মাদুরের বাইরে। ঘনশ্যাম বললেন, কি সৌভাগ্য আমার, সিনে ডাকাত আমার সঙ্গে দেখা করতে এসেছেন। তা কাজ কারবার কেমন চলছে? সিনে ডাকাত জিজ্ঞেস করলেন। আপনি তো জানেনই, এখন তাঁতি হওয়া মানে অভিশাপ, প্রতিনিয়ত কমছে। আপনাকে আমার একটা কাজ দিতে চাই কিছুদিনের জন্য, তাতে আপনার নামও হবে, ব্যবসাও বাড়বে। হ্যাঁ, আমি করতে রাজি আছি, বলুন কি কাজ। সিনে ডাকাত তখন খুলে বলেন সব। তারপর বললেন, আপনার মতো সাহসী মানুষই আমার প্রয়োজন, যাবতীয় ব্যবস্থা করে দেবে বিশু। আপনি শুধু তিন দিন পর আগামী বৃহস্পতিবার থেকে ডোবাঝোর মহাশ্মশানের পাশে গিয়ে গামছা বানানো শুরু করবেন। ঘনশ্যাম বললেন, ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। পরের দিন থেকেই কাজ শুরু করে বিশু ডাকাত। লোক লাগিয়ে বেড়া দিয়ে কয়েকটা ঘর তুলে ফেলে শ্মশানের পাশে, তাঁত লাগিয়ে দেয় একটা ঘরে, আরেকটা ঘরে থাকার ব্যবস্থা, রান্নাঘরও আছে। গ্রামে গ্রামে রটিয়ে দেওয়া হয় পরের সপ্তাহে মঙ্গলবার থেকে ঘনশ্যাম তাঁতি টোবা ঝরে বসে হলুদ গামছা বিক্রি করবেন। কিনলে সেদিন উপহার পাওয়া যাবে এক হাঁড়ি মিষ্টি, পরের দিন থেকে একটা করে গামছা কিনলে শাল পাতা করে মিষ্টি খাওয়ানো হবে। দুজন লোক ঢোল পিটিয়ে ঘুরে ঘুরে প্রচার করতে লাগলো। এদেরও নিয়োগ করেছে বিশু। বৃহস্পতিবার ভোরবেলা কয়েকজন শিক্ষানবিশকে নিয়ে সেখানে গিয়ে উঠলেন ঘনশ্যাম। সুতো এবং অন্যান্য সরঞ্জাম তারা নিয়ে এসেছেন। পুজো করে গামছা বানানোর কাজ শুরু হলো। ঘনশ্যাম দেখিয়ে দেন আর সাগরেড্রা তৈরি করে। দ্রুত কাজ এগোচ্ছে। অবশ্য ঘনশ্যামের ছেলে আসেনি, বাড়িতে রয়ে গেছে, সামলাচ্ছে পারিবারিক ব্যবসা। বিশু ডাকা টোবাঝোর গ্রামেরই একজন ব্রাহ্মণ পাচককে বলে আগেই সব ঠিক করে রেখেছিল। প্রতিদিন এসে রান্না করে দেবে সে, চাল ডাল মাছ সবজি দিয়ে যাবে আরেকজন। এদের সবাইকেই পয়সা দেওয়া হচ্ছে, কাউকে বেগার খাটানো হবে না। সন্ধ্যের পর ঘনশ্যাম এবং তার সাগরেড্রা খাওয়ার তোড়জোড় করছেন, দেখেন সিনে ডাকাতে এসে হাজির। তিনিও খেতে বসলেন। ঘনশ্যামকে বললেন, প্রত্যেক রাতে আমি এখানেই থাকব, ঘুমাবো তাতের ঘরে। খাওয়ার পর তারা কিছুক্ষণ বাইরে এসে দাঁড়ান, গল্প করেন। পাশেই যেহেতু মহাশ্মশান, রাত্রিবেলাও দূর থেকে আগুন দেখা যায়। শ্মশানে ঢোকার ফটক ওই দিকে, তাই ঘরের কাছে লোকজন নেই। যদিও 20-30টা গ্রাম থেকে দিন রাত এখানে মৃতদেহ নিয়ে আসা হয়। এই শ্মশান খুব প্রাচীন, পাশ দিয়ে বয়ে গিয়েছে মেনকা নদী, তারপর পাড়ে গিয়ে হেঁটে আসেন তারা। এখনো ডোবা ঝরে সবাই ঘুমিয়ে পড়েনি, কয়েকটা বাড়িতে আলো চলছে, তবে অন্ধকারই বেশি। একটা নৌকো আসছে নদীতে, অনেক লোক তার মধ্যে, হয়তো সব দেহ আনছে শ্মশানের ঘাটে নামাবে। সিনে ডাকাত ঘনশ্যাম তাঁতি এবং বাকিরাও ঘরে ফিরে শুয়ে পড়লেন। নিভিয়ে দেওয়া হয়েছে বাতি, সিনে ডাকাতের ঘুম আসতে দেরি হলো একটু। ভোর হওয়ার আগেই তিনি ঘুম থেকে উঠলেন, মাদুর গুটিয়ে দাওয়ার এক কোণে রেখে চলে গেলেন জঙ্গলে। গ্রামের লোকেদের সামনে পড়তে চান না। সকাল থেকে ঘনশ্যাম তার সাঙ্গপাঙ্গদের নিয়ে কাজে লেগে পড়েছেন, অনেক গামছা বানানো হচ্ছে। বিশু ডাকাত এসে দেখে গেল একবার। পাশের গ্রাম শীতলপুরের একদল ময়রাকে কিছু টাকা অগ্রিম দিয়ে এসেছে, মঙ্গলবার থেকে তারা মিষ্টি দিয়ে যাবে। সেই রাতেও সিনে ডাকাত এলেন, সব তাঁতির সঙ্গে মিশলেন অন্তরঙ্গভাবে, আড্ডা মারলেন, রাতে ঘুমলেন তাঁতের ঘরে। বাকিদের ঘুম ভাঙার আগে উঠে চলে গেলেন, তবে জ্বর পিশাচির দেখা নেই। বিশুর নির্দেশে এখনো দুজন লোক গ্রামে গ্রামে ঘুরে প্রচার করছে, ঘনশ্যাম দাঁতির দোকান খুলবে মঙ্গলবার, গামছা শেষ হলে যে কোনো দিন বন্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি গিয়ে কিনে আনুন, সঙ্গে মিঠাই পাবেন। মঙ্গলবার ভোর থেকেই পুজো শুরু হলো দোকানে। সিনে ডাকাত অবশ্য ছিলেন না, অন্ধকার থামতেই জঙ্গলে ফিরে গেছেন। তবে বিশু ডাকাত নিজে দাঁড়িয়ে থেকে সবকিছু সামলাচ্ছে। গণেশ এবং লক্ষ্মীর পুজো করলেন ঘনশ্যাম। উপস্থিত সবাইকে ফল প্রসাদ দেওয়া হল। সারি সারি মিষ্টির হাঁড়ি চলে এসেছে। যে গামছা কিনবে সেই পাবে শীতলপুরের সুস্বাদু মিষ্টি। পুজো শেষ হওয়ার পর থেকেই লোকজন গামছা কিনতে লাগলো। খুব যে ভিড় হচ্ছে তা নয়, তবে বিক্রি ক্রমাগত হয়েই যাচ্ছে। দোকানে খরিদ্দার আসছে সর্বদা, ভেতরে তাঁতের কাজ থামেনি। ঘনশ্যাম একবার গামছা বানানোর তদারকি করছেন, একবার বাইরে এসে দোকান দেখে যাচ্ছেন। তার ব্যস্ততার শেষ নেই। একজন শিক্ষানবিশকে বসিয়ে দিয়েছেন, সেই দোকান সামলাচ্ছে। দুপুরে কিছু সময় দোকান বন্ধ রইল। ঘনশ্যাম, বাকি কারিগরেরা এবং তারা সবাই মিলে খাওয়া দাওয়া সেরে খানিকটা বিশ্রাম করলেন। রোদ পড়লে দোকান খোলা হয় আবার। তখনও কিছু লোক এসে গামছা কেনেন। কৃষকরা মাঠ থেকে বাড়ি যাওয়া অবধি কেনা বেচা হল। সন্ধে নামলে দোকান বন্ধ করে দেয় বিশু। এখনো কয়েকটা মিষ্টির হাঁড়ি রয়ে গেছে। কারিগরদের ঘনশ্যাম বললেন, রাতে ভাত খাওয়ার পর এগুলো তোরা ভাগ করে খেয়ে নিস, কালকে নতুন মিষ্টি আসবে। বিশু চলে গেল বজ্রবনের দিকে। ভোরবেলা আবার আসবে। পাশেই বৈষ্ণব পাড়ায় কীর্তন হচ্ছে। সাগরেদেরকে নিয়ে ঘনশ্যাম কিছুক্ষণ শুনে এলেন, ফিরে দেখেন সিনেডাকা দাঁড়িয়ে আছেন দোকানের সামনে। রাতের খাওয়া দাওয়া হলো, আজ কারিগরেরা খুব ক্লান্ত, তাড়াতাড়ি শুয়ে পড়ল। সিনেডাকা এবং ঘনশ্যাম কিছুক্ষণ নদীর ধারে গিয়ে কথা বলেন, একটু পরে ফিরে এসে শুয়ে পড়েন তারাও। গভীর রাতে ঘুম ভেঙে যায় সিনেডাকাদের, মনে হয় অন্ধকারের মধ্যে কেউ যেন চলে ফিরে বেড়াচ্ছে। কান পাতলেন, অদ্ভুত রকমের ক্ষীণ আওয়াজ শোনা যাচ্ছে, কেউ বিড়বিড় করে একটা কিছু বলছে যেন। সিনেডাকা নড়লেন না, তবে চোখ খুললেন। পড়ে আছেন ঘাপটি মেরে, গলার স্বর শুনে মনে হয় একজন মহিলা নিজের মনে কিছু একটা বলছে, কিন্তু বোঝা যায় না স্পষ্ট করে। চুপচাপ বিভ্রম বিদ্যা প্রয়োগ করলেন সিনেডাকার। ঘরের যত গামছা, তাঁতযন্ত্র, সুতো এবং অন্যান্য সরঞ্জাম তা সব অদৃশ্য হয়ে যায় হঠাৎ, সব দিক ফাঁকা। এমনকি সিনেডাকার শুয়েছিলেন একা, তাকেও দেখা যাচ্ছে না। মহিলা হতবাক হয়ে গেল, এদিক ওদিক যতই তাকায় কিছুই বুঝতে পারে না। একটু জোরেই কর্কশ গলায় বলে ওঠে, জ্যান্ত মানুষ ঘুমোচ্ছিল এখানে, কোথায় গেল? ঘরের মধ্যে এলো পাতারি ছটফট করে হাঁটছিল সে। সিনেডাকাত লক্ষ্য করেন মহিলা কাঁধে একটা নরকঙ্কাল রেখেছে। এ তাহলে জ্বর পিসাচি না হয়েই যায় না। ফাঁদ পাতা সার্থক হল। ঘনশ্যাম বেছে বেছে সেই কয়জন চেলাকেই এনেছেন যাদের ভয়ডর বলে কিচ্ছু নেই। ভীতু লোক পাশের ঘরে থাকলে এতক্ষণে চিৎকার করে অজ্ঞান হয়ে যেত। পাশের ঘরের লোকেরাও বুঝতে পেরেছে যে কিছু একটা ঘটছে এই ঘরে, তবুও চুপ করে আছে। বিভ্রান্তের মতো খানিক পাক খাওয়ার পর জ্বর পিসাচির নজর গেল পাশের ঘরে। ওই তো কিছু জীবন্ত মানুষ রয়েছে। দ্রুত সেদিকে ছুটে যায় মহিলা, কয়েক পা এগিয়েই থেমে যেতে হলো। সামনে দরজা কই, একটা বিশাল আয়নার মুখোমুখি সে দাঁড়িয়ে আছে। নিজের ভয়ঙ্কর হিংস্র চেহারা দেখে নিজেই চমকে যায়, অস্বস্তি হতে এদিক ওদিক তাকাতে থাকে, কিন্তু সর্বত্রই আয়না। প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে ওঠে জ্বর পিসাচি, কাঁধ থেকে কঙ্কাল নেয় হাতে, সেটা দিয়ে আয়নায় আঘাত করল। আশ্চর্য, কঙ্কাল বাধা পেল না আয়নার গায়ে, যেন বাতাসের দর্পণ। পিসাচি বুঝতেই পারে না কোথায় যাবে, আর তো কোনো দরজা নেই, বেরোবে কোথা দিয়ে? রাগের চোটে কঙ্কাল থেকে হাড় খুলে নিয়ে ছুড়ল সামনের দিকে। এবার কিন্তু আয়না ছাড়িয়ে চলে গেল না হাড়, যেন আলোর মতো প্রতিফলিত হয়ে লাগল জ্বর পিসাচির গায়ে। সে চিৎকার করে ওঠে ব্যথায়, পেছনে ঘুরে আরেকটা হাড় ছুঁড়ে মারল, এটাও এসে লাগে নিজেরই গায়ে। চেঁচাতে চেঁচাতে হাত দিয়ে নরকঙ্কালটা সে টুকরো টুকরো করে ফেলে রাগের চোটে, এদিক ওদিক ছড়িয়ে দেয় হাড়গুলো, ধপ করে মেঝেতে বসে পড়ল। তারপর বুঝতে পেরেছে এখানে সে বন্দি, বেরোনোর কোনো উপায় নেই। খানিকক্ষণ চুপ করে বসে থাকার পর জ্বর পিসাচি ফুপিয়ে কাঁদতে থাকে, এদিক ওদিক তাকায় সে। ফাঁদে পড়া ইঁদুরের মতো অবস্থা তার, হয়তো কিছুটা ভয়ও পেয়েছে। কাঁদতে কাঁদতে দুহাত দিয়ে মুখ ঢাকে, যখন মুখ তুলল দেখে কোনো আয়নাই নেই। রাত্রিবেলায় একটা গ্রামের মাঝখানে এসে ফাঁকা জায়গায় বসে আছে, আনন্দের চোটে লাফ দিয়ে উঠে দাঁড়ায়, ছোটাছুটি করতে থাকে। একটা বাড়ির সামনে চলে এসেছে, দেখতে পায় দরজার বাইরে একটা হলুদ গামছা পরে আছে। অবাক হয় জ্বর পিসাচি, এরকম গামছা সেই রেখে যেত এতদিন। তুলে নিয়ে ভালো করে দেখতে থাকে, কৌতূহলের বসে আরেকটা বাড়ির সামনে যায়, এখানেও গামছা পরে আছে। অন্য বাড়ির দরজায় গিয়ে দেখতে পেল সেখানেও হলুদ গামছা। সাত আটটা বাড়ির দোরগোড়ায় একই রকম অভিজ্ঞতা। যে গামছা একটু আগে মাটি থেকে তুলেছিল জ্বর পিসাচি, সেটা দড়ির মতো পেঁচিয়ে ধরল তার দুই হাত, শক্তভাবে বেঁধে ফেলল। বাকি গামছাও কেমন নৌকর পালের মতো ভেসে ওঠে বাতাসে, ঘুড়ির মতো পাক খেতে থাকে মাথার ওপর। পিশাচি ভাবছে পালাবে, কিন্তু যেদিকে দৌড়ানোর চেষ্টা করে সামনে এসে দাঁড়ায় একটা করে খোলা গামছা। বারবার একই ব্যাপার ঘটছে, এমনকি আকাশে উড়ে যেতে চাইলেও ভাসমান গামছা পথ আটকায়। শেষবারের মতো প্রস্তুত হয় জ্বর পিশাচি, দ্রুত ঝড়ের বেগে গামছাগুলোর ফাঁক দিয়ে পালাতে হবে। যেই দৌড় শুরু করল, একটা গামছা এসে পড়ে মুখের ওপর, চোখ নাক সব ঢেকে দিয়েছে। মুখ থেকে গামছা সরিয়ে সে দেখে বাড়িঘর থেকে অনেক লোক বেরিয়ে এসেছে, সবার হাতে লাঠি শোটা, এমনকি মহিলারা পর্যন্ত এগিয়ে আসছে বটি হাতে নিয়ে। ভয়ে থরথর করে কাঁপতে লাগলো জ্বর পিশাচি। সব লোক তাকে ঘিরে দাঁড়িয়েছে, নিজেদের মধ্যে কিসব যেন বলছে উত্তেজিত ভাবে। লাঠি এবং বটি তুলল সবাই, এবার মারবে। জ্বর পিশাচি প্রবল আতঙ্কে চোখ বোঝে, খই কেউ মারছে না তো? ভয়ে ভয়ে সে চোখ খুলল, আবার দৃশ্য বদলে গেছে। একটা ঘরের মধ্যে রয়েছে সে, তাতে সরঞ্জাম সব রাখা, এখানে অনেকগুলো ভাঁজ করা হলুদ গামছাও দেখা যায়, হাতে আর গামছা বাঁধা নেই। এই ঘরেই তো সে ঢুকেছিল একটু আগে। না, পালাতে হবে। কিন্তু ওই লোকটাকে যে দাঁড়িয়ে আছে, বলশালী চেহারা, বিশাল পেঁচানো গোফ, চোখে মুখে ব্যক্তিত্ব ফুটে বেরিয়ে আসছে। জ্বর পিশাচি যেন খুকরে যায় তাকে দেখে। বজ্র গম্ভীর স্বরে বললেন সিনে ডাকাত, কিশোরদের জীবন নেওয়া বন্ধ করো, নইলে কিন্তু তোমাকে আবার বিপদে ফেলবো। লোকালয় থেকে চলে যাও, গভীর অরণ্যে গিয়ে থাকো। ব্যাঙের মতো থপথপ করতে করতে জ্বর পিশাচি এসে দাঁড়ায় সিনে ডাকাতের সামনে, বলে, কে তুই হতচ্ছাড়া, আমাকে বাগড়া দিচ্ছিস কেন? এটুকু জেনে রাখো, আমার নাম সিনে ডাকাত, তুমি মানুষকে যন্ত্রণা দিচ্ছ বলে আমি তোমাকে লোকালয় থেকে তাড়াতে এসেছি। ইঁদুর কোথাকার, তোকে আমি টিপে মারব, বলে জ্বর পিশাচি বিশাল আকার ধারণ করল, ছাদ ঠেকে যায় মাথায়। সিনে ডাকাত একটু হাসলেন, তারপর ছোট হতে থাকেন তিনি, ইঁদুরের থেকেও ছোট হয়ে যান, ঠিক আরশোলার মতো। পিশাচি অতিকায় পা ফেলে তাকে পিষে ফেলার চেষ্টা করে। সিনে ডাকাত খুব দ্রুত সরে যাচ্ছেন, খুবচি ঘরে সেই তুলনায় জ্বর পিশাচি অত জোরে হাঁটতে পারছে না, একসময় থেমে গিয়ে হাঁপাতে থাকে। সিনে ডাকাত আবার স্বাভাবিক আকারে ফিরে যান, ঘরের দরজা খুলে গিয়ে দাঁড়ান বাইরের রাস্তায়। একটু দম নিয়ে জ্বর পিশাচিও ছুটে বেরিয়ে যায়, সিনে ডাকাতকে ধরার ইচ্ছা তার এখনো যায়নি। খোলা রাস্তায় কিন্তু সিনে ডাকাত আর নেই, প্রচুর গাছপালা রয়েছে অবশ্য, সেগুলোর আড়ালে গেলেন না তো? জ্বর পিশাচি খুঁজতে থাকে পাগলের মতো, যদিও পায় না। সে দেখতে থাকে গাছগুলো কেমন মানুষের আকার ধারণ করছে। একটু আগে লাঠিওয়ালা যেসব লোক তেড়ে এসেছিল তারাই যেন, বটি হাতে মহিলারাও আছে, পেছনে আরো কিছু লোকের হাতে মশাল, আবার চারদিক থেকে ঘিরে ধরেছে জনতা। সিনে ডাকাত সবার সামনে দাঁড়িয়ে, হাতে তার একটা বিশাল খাড়া, তাতে সিঁদুর লাগানো। জলদ গম্ভীর স্বরে তিনি বললেন, মায়েরা এগিয়ে আসুন, একে ধরে উচিত শিক্ষা দিন। এক মহিলা এগিয়ে এসে সিনে ডাকাতের হাত থেকে খড়গ তুলে নেয়, বাকি মেয়েরাও চলে এসেছে পুরুষদের সামনে, তাদের চোখে মুখে জমানো অনেক দিনের রাগ। আকাশের দিকে তাকিয়ে পিশাচি দেখে হলুদ গামছাগুলো ফের চাঁদুয়ার মতো ভেসে বেড়াচ্ছে, পালানোর কোনো উপায় নেই। জ্বর পিশাচি তখন চেঁচিয়ে বলে, আমাকে ছেড়ে দাও, আর কখনো লোকালয় ঢুকবো না, শ্মশানেও আসবো না, মারিচের জঙ্গলে গিয়ে থাকবো। আর কখনো বাড়ির সামনে গামছা ফেলে জ্বরের বীজ ঘরে ঢোকাবে, বলেন সিনে ডাকাত। আর আমি জঙ্গল থেকে বেরোবো না, দয়া করে আমাকে যেতে দাও। ঠিক আছে, যেই গামছা তোমার কাঁধে রয়েছে ওটাকে হাতে নিয়ে পতাকার মতো ওড়াতে ওড়াতে চলে যাও, তোমার পেছনে আমার খড়গ যাচ্ছে। তুমি মারিচের জঙ্গল থেকে বেরোলেই ও তোমার মাথা কেটে নেবে। মহিলার হাত থেকে খড়গটা নিয়ে সিনে ডাকাত ছুড়ে দেন আকাশে। ওটা কিছুক্ষণ শূন্যে পাক খেয়ে জ্বর পিশাচের দিকে ছুটে আসে। লোকজন ইতিমধ্যে এক পাশে সরে গিয়ে রাস্তা করে দিয়েছে। সেখান দিয়ে খুব জোরে পালায় জ্বর পিশাচি, হাতের গামছা পতপত করে উঠছে। পেছনে খড়গও চলতে থাকে সমান জোরে। এটা আসলে বিভ্রমবিদ্যার প্রয়োগ ছাড়া আর কিছুই নয়। বাস্তবে খড়গের কোনো অস্তিত্বই নেই, কিন্তু জ্বর পিশাচি একে দেখতে পাবে জঙ্গলে প্রবেশ করা অবধি। পিশাচি চলে যাওয়ার পর এতক্ষণ দাঁড়িয়ে থাকা লোকেরা বাতাসে উড়ে গেছে। তারাও আসলে ছিলই না, মায়া দিয়ে বানিয়েছিলেন সিনে ডাকাত। নিশ্চিন্ত মনে এবার তিনি ঘরে ঢোকেন। বললেন, ঘনশ্যামদা আর ভয় নেই, আপদ বিদায় হয়েছে। তাঁতিরা সবাই জড়ো হন সিনে ডাকাতের সামনে। চকমকি দিয়ে আগুন জ্বালানো হল। ঘনশ্যাম বললেন, আমরা ভয় পাইনি, প্রস্তুতি ছিলাম। এবার বলুন, কাল থেকে কি গামছা বিক্রি বন্ধ রাখব? আরো এক সপ্তাহ চালু রাখুন, আপনার নাম ডাক বারুক, তারপর এই দোকান বন্ধ করে চুনিচকে ফিরে আবার ব্যবসা করবেন। বিশুকে বলে দিচ্ছি সেরকমই। এখন ঘুমিয়ে পড়ুন, আমিও একটু শুয়ে নেই, বললেন সিনে ডাকাত। একটু কথাবার্তা সেরে আবার বিশ্রাম নিতে গেলেন সবাই। তো এই ছিল সিনে ডাকাত সিরিজের একটি নতুন ঘটনা। সামনের অন্য কোনো এপিসোডে আশা রাখছি এই সিনে ডাকাতের আরও একটি নতুন পর্ব নিয়ে হাজির হবে ভূতকল্প। আপনাদের কেমন লেগেছে এই ঘটনাটি আমাদেরকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। স্বাধীনের মিউজিক অ্যাপটি আপনার যদি ইনস্টল করাই থাকে, তাহলে সেখানে কমেন্ট সেকশনে কিন্তু আপনারা আমাদের শোয়ের ব্যাপারে যে কোনো ধরনের মন্তব্য করতে পারেন। অথবা আপনাদের যদি অন্য কোনো গল্পের সাজেশনস থেকে থাকে, সেটাও কিন্তু আপনারা সেই কমেন্ট সেকশনটি ইউজ করে আমাদেরকে জানাতে পারেন। আর আমাদের প্রতি পর্বের শেষের ন্যায় আজকের পর্বের শেষেও কিন্তু যুক্ত হবেন আমাদের ফাউন্ডার এবং ডিরেক্টর সাজ্জাদ অভিভাই। আপনারা তার কাছে যে কোনো ধরনের প্রশ্ন কিন্তু রাখতে পারেন আমাদের এই ভূতকল্প শোয়ের ব্যাপারে। তো আর বেশি কথা বাড়াচ্ছি না, চলুন আমরা চলে যাই আজকের পরবর্তী গল্পে। আর ততক্ষণ শুনতে থাকুন ভূতকল্প শুধুমাত্র স্বাধীন মিউজিকে। হ্যালো, কিরে এত রাতে কি ব্যাপার? তোর এত এক্সাইটিং একটা মুহূর্তে কল দিলি তুই। আচ্ছা যাই হোক, কি হয়েছে বল।
আরে আর বলিস না, অফিসে বসের যন্ত্রণায় আর পারি না, জীবন থেকে বিনোদনটাই হারিয়ে গেছে রে। তা কি করছিলি তুই, এক্সাইটিং মুহূর্তে ছিলি মানে?
তোকে তো আমি আগেই বলেছিলাম ভূত গল্প শুনতে, আমার কথা মানলে জীবন থেকে অ্যাটলিস্ট বিনোদনটা হারাতো না। আর দেরি করিস না, তাড়াতাড়ি স্বাধীন মিউজিক অ্যাপটা ইনস্টল কর আর শুনতে শুরু কর ভূত গল্প।
ভূত গল্প সোমবার রাত ঠিক ১১টায় শুধুমাত্র স্বাধীন মিউজিকে।
আসসালামু আলাইকুম অভিভাই। মানুষ কোনোভাবেই সবসময় ভালো থাকতে পারে না, তবে তাকে ভালো থাকার চেষ্টা চালিয়ে যেতে হয়। আমি সারওয়ার আলম সাবিত লিখছি মাতুয়াইল ঢাকা থেকে। আমি ক্লাস থ্রি থেকে ভূত এফ এম এর সাথে আছি, আর এখন ভূত গল্পেরও সাথে আছি। ভূত গল্পে এটি আমার প্রথম স্টোরি। আজ আমি এক রহস্যময় স্টোরি শেয়ার করতে এসেছি। আমি ছোটবেলায় বড় হয়েছি চট্টগ্রামে। চট্টগ্রামের টপ দুইটা স্কুলের মধ্যে একটি ছিল সেন্ট ম্যারিস স্কুল, যা ছিল মিশনারি স্কুল, অর্থাৎ খ্রিস্টানদের দ্বারা পরিচালিত। তো ঘটনাক্রমে স্কুলের একজন প্রখ্যাত শিক্ষকের সাথে আমার পরিবারের বেশ সখ্যতা হয়। তিনি আমাকে বেশ আদর করতেন। একদিন আড্ডা দিচ্ছিলাম, তিনি তার কোনো এক আত্মীয়ের মর্মান্তিক একটা কাহিনী আমাকে শেয়ার করেন। আমি তা আমার লেখার ভঙ্গিতে এবং কিছু জিনিস বিকৃত করে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করছি। বলে রাখা ভালো, আমি এখানে লোকেশন এবং নাম সব নকল, অর্থাৎ কাল্পনিক রেখেছি। প্রপার নাউনগুলো নকল হলেও কমন নাউনগুলো কিন্তু রিয়েল ফ্যাক্টস। তো শুরু হচ্ছে মূল গল্প, চ্যাপ্টার 1, ড্রিমিফাইড রিয়েলিটি। April 13, 2017, রাত 3:18। হঠাৎ ঘুম থেকে ধরমরিয়ে উঠল ফারিদ। কি ছিল এটা? ভাগ্যিস স্বপ্ন ছিল। তবে স্বপ্ন কি আদৌ এত বাস্তব দেখতে হয়? আসলেই কি এর অস্তিত্ব রয়েছে? ভাবতে ভাবতে টেবিলে থাকা ডিজিটাল টেবিল ক্লকের দিকে তাকালো ফারিদ। 3:21 বাজছে। তার পাশেই ডেট দেখে হালকা ইতস্তত করল সে। আজই তো Friday 13th রাত। কত কল্পকাহিনী পড়েছে সে এটা নিয়ে। যা হোক, এত কিছু না ভেবে সে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে ওযু করে 2 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করে শুয়ে পড়ে। পরদিন সকালে ঘুম থেকে উঠে সর্বপ্রথম তার প্রিয় দুধচা এবং পরোটা দিয়ে নাস্তা সেরে নেয়। বেলা 11টা নাগাদ সে অফিসের কাজ নিয়ে তার ডেস্কে বসে। ডেস্কের ঘড়িতে সময় দেখা গেলেও 13 এপ্রিল এবং ফ্রাইডেতে লাল বাতি জ্বলছে। Friday 13th পশ্চিমা বিশ্বাসে একটি অশুভ দিন হিসেবে বিবেচিত হয়। এটি ঘটে যখন মাসের 13তম দিন শুক্রবার পড়ে, যা এই দিনে দুর্ভাগ্যজনক ঘটনা বা রহস্যময় ঘটনা সম্পর্কে বিভিন্ন কুসংস্কার এবং বিশ্বাসের দিকে পরিচালিত করে। এই রাতেই সে এরকম অদ্ভুত একটা স্বপ্ন কেন দেখল? যাকগে, এটাকে জাস্ট এ ড্রিম ভেবে আবার কাজে বসে পড়ে সে। তবে সে কোনো মতেই তার কাজে মনোযোগ দিতে পারছে না। তার মাথায় ক্ষণে ক্ষণেই স্বপ্নে দেখা সেই পুরনো ভিটেটার ছবি ভেসে আসছে। ধূর ছাই, কি একটা অবস্থা! এভাবে কাজ করা যায়? আজকে আবার বুয়াও আসেনি, রান্না করতেও ইচ্ছে করছে না। সিয়াম বলেছিল পুরানো ঢাকার ব্যস্ত অলিগলির কোনো এক জায়গায় নাকি করিমের বিরিয়ানি নামে এক বিরিয়ানি দোকান আছে, ভালো কাচ্চি পাওয়া যায়, দুপুরের ভোজটা ওখানেই করা যাক। যেমন কথা তেমন কাজ, বাইক নিয়ে বেরিয়ে পড়ল সে পুরান ঢাকার উদ্দেশ্যে। বেশি দূর নয়, যেতে যেতেই সেই স্বপ্নের কথা আবারও মনে পড়ল। ভিটাটির আশেপাশের অলিগলি এখনো পরিষ্কার ভাসছে তার চোখে। যা হোক, দু একজনকে জিজ্ঞেস করে করিমের বিরিয়ানির দোকানে পৌঁছে যায় সে। কাচ্চি খেয়ে তৃপ্তি মেটে। এই অজানা গলিতে এত ভালো কাচ্চি পাওয়া যায় তা তার জানা ছিল না। বিল দিয়ে জিরা চিবুতে চিবুতে বের হয়ে আসে সে। বাইকে উঠতেই চোখ পড়ে তার এক গলির দিকে। কোথাও দেখেছে মনে হচ্ছে, তবে কিভাবে? সে আগে কখনো এদিকটায় খুব একটা আসেনি, আসার প্রয়োজনও তেমন একটা পড়েনি। অত শত ভাবতে ভাবতে তার আবার স্বপ্নের কথা মনে পড়ে যায়। হালকা ধাতস্থ হয়ে সে বুঝতে পারে এ গলিটি সে আগে স্বপ্নে দেখেছে। এই স্থানে আগে কখনো সে আসেনি, তবে স্বপ্ন কিভাবে দেখল? যাক, তখন তার মাথায় এসব প্রশ্ন আসেনি। কৌতূহল বশতই সে বাইক আবার সাইড করে রাখে, সেই রাস্তার দিকে হাঁটা দেয় সে। শুনশান নীরবতা দেখে হালকা ইতস্তত বোধ করে সে। ঢাকায় মানুষ পা ফেলবার জায়গা পায় না, সেখানে এমন নীরবতা কিভাবে? এই গলি দিয়ে অগ্রসর হতে হতে তার স্বপ্নে দেখা স্থানগুলোর সাথে মিলে যেতে থাকে। হঠাৎ সে কোনো কিছুর সাথে হোঁচট খেয়ে পড়ে যায়, তবে উঠে দাঁড়িয়ে কিছুই দেখতে পায় না। যাক, হালকা খানিক্ষণ পর সে একটি পরিত্যক্ত ভিটার কাছে পৌঁছে এবার সে পুরোপুরি নিশ্চিত এটা সেই ভিটে যা সে স্বপ্নে দেখেছে। স্বপ্নে সে প্রতিনিয়ত একটি ফিস ফিস শব্দ শুনছিল যা তাকে বলছিল উই নিড ইউ। এ বিষয়টাকে সে একেবারেই তোয়াক্কা করেনি তখন, তবে ভিটেটির কাছে আসতেই সে সেরকম আরেকটি কথা শুনতে পায় যা চারটি স্বর মিলিয়ে বলছে উই নিড ইউ। সেদিনের মতো সে সেখান থেকে চলে আসে। দুপুরের খাওয়া দাওয়ার পর তার বেশ ভালো ঘুম হয়। ঘুম ভাঙে তার মায়ের কলে। পুরো পরিবার রাজশাহীতে থাকে তার। কাজের কারণে তার ঢাকায় একা থাকা। মাই তার রোজ কথা বলার সঙ্গী। ফারিদ, বাবা কেমন আছো?
আলহামদুলিল্লাহ মা, তুমি?
আমিও ভালো আছি বাবা। কালকে রাতে স্বপ্ন দেখলাম তোর বড় এক বিপদ হচ্ছে, ঠিক আছিস তো তুই? কলের এক পর্যায়ে ওপাশ থেকেই ফিসফিস করে ভেসে আসলো উই নিড ইউ। তা তেমন কিছু ভাবল না।
না না মা, তেমন কিছুই তো হয়নি, তুমি চিন্তা করো না। আর হ্যাঁ, ঠিকমতো ওষুধগুলো কিন্তু খেয়ে নিও।
আরো কিছু ভালো মন্দ কথা শেষ করে সে কল রেখে দেয়। অটো কল রেকর্ডার অন ছিল তার। কল রেকর্ড চালিয়ে মনোযোগ দিয়ে শুনল সে, তবে উই নিড ইউ কথাটি শুনতে পেল না। ভেবে নিল মনের ভুল হয়তো। তারপর উঠে ফ্রেশ হয়ে ডেস্কে বসে। সেদিনকার মতো সে তার অফিসের প্রেসের কাজ এবং পূর্বের ইনভেস্টিগেশনের কনক্লুশন পার্ট গুছিয়ে নেয়। রাতে হালকা খাবার খেয়ে সে ঘুমিয়ে যায়। হঠাৎ তার ঘুম ভাঙে এক অপ্রত্যাশিত শব্দে, জানালায় টোকা দেওয়ার শব্দ। তখন সে বিষয়টা ঠাহর করতে পারেনি। ক্ষণেই তার মনে পড়ে তার বাসা তিনতলায়, এখানে জানলায় টোকা দেওয়া বেশ বেমানান। তারই সাথে চার স্বর মিশ্রিত এক স্বরে পরপর তিনবার কেউ বলে উঠল উই নিড ইউ। কর্কশ এবং রাগান্বিত ছিল তার বলার ভঙ্গি। এ বলার সাথে সাথে জানলার এক পাশে থাকা অন্ধকার খানিকটা সরে গেল এবং পাশে থাকা জাম গাছের একটি ডাল যেন ভেঙে পড়ল। ঘড়ির দিকে তাকালে সে দেখতে পায় 4:46, আর 4 মিনিট পরেই ফজরের আজান হবে। অগোছালো বিষয়গুলোর মিল খুঁজতে খুঁজতে ঘুমের ঘোর কেটে যায় তার। ফজরের আজান হয় তো ফজর নামাজের জন্য প্রস্তুতি নিতে অজু করার জন্য সে ওয়াশরুমে ঢোকে। ঢোকার পর টেপ ছাড়তেই তার কানে আসে শেষ চার স্বর বিশিষ্ট কণ্ঠ ভেসে আসছে যা বলছে গো ব্যাক। এবার তার একটু ভয় হয়। জিনিসগুলো বেশ অস্বাভাবিক লাগতে শুরু করে তার। কোত্থেকে আসছে এ কণ্ঠ? আমাকে দরকার, ফিরে যাও, এগুলোর মানেই বা কি? খানিকটা ভেবে সে মসজিদে যায়। ফজরের জামাত শেষ করে ইমামের সাথে দেখা করে সে। বলে রাখা ভালো, ঘটনাবশতই ইমাম সাহেবের সাথে বেশ ভালো ওঠা বসা তার।
আমজাদ সাহেব, কি খবর?
আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো ফারিদ?
আলহামদুলিল্লাহ।
কিছু যদি মনে না করেন চা খেতে চলি, কিছু বলার আছে আপনাকে।
আমজাদ হুজুর কিছু আন্দাজ করে বললেন, আচ্ছা চলো।
এবার তারা মসজিদ থেকে বের হয়ে হাঁটা দিল, খুব বেশি দূরে না। গিয়েই দুকাপ রং চা দিতে বলল। দুধ চা তার পছন্দ হলেও হুজুরের কথা ভেবেই সে রং চা নিল। চা দিতেই চুমুক দিয়ে সে বলতে শুরু করে, হুজুর পরশু রাত এবং কাল আমার সাথে উদ্ভট কিছু হচ্ছে।
তা তোমাকে দেখেই আন্দাজ করেছি। আচ্ছা এখন খুলে বলো সব।
হুজুর, পরশু রাতে অর্থাৎ 13 তারিখ দিবাগত রাতে আমি এক উদ্ভট স্বপ্ন দেখি। স্বপ্নে আমি কোনো এক রাস্তা ধরে ভেসে ভেসে যাচ্ছিলাম এবং কানে ইংলিশ বিভিন্ন শব্দ বা বাক্য শুনছিলাম, তবে অনেকগুলো কণ্ঠ একসাথে এগুলো বলায় আমি তেমন কিছু বুঝতে পারছিলাম না। চায়ে চুমুক দিয়ে আবার বলতে শুরু করলো সে। বারবার কেউ একজন চার কণ্ঠ মিলিয়ে বলছে উই নিড ইউ। যেতে যেতে আমি একটা অন্ধকার কক্ষের মধ্যে নিজেকে আবিষ্কার করি। তখন ঘুটঘুটে অন্ধকার, হঠাৎ আমার ডান দিক থেকে আলোর ঝলকানি আমার দৃষ্টিগোচর হয়। আমি আলোর উৎসের দিকে তাকাতেই দেখি এক সুদর্শন যুবক আমাকে বলছে, গুড ইভিনিং, ইউ আর দ্য ওয়ান হু ক্যান হেল্প আস। তবে আশ্চর্যের বিষয়, আমি অন্ধকারের মধ্যেও তাকে স্পষ্ট দেখতে পাচ্ছি। হুজুরের চা খাওয়া ততক্ষণে শেষ, তা লক্ষ্য করে ফারিদ তার জন্য আরেক কাপ চা দিতে বলে। ইতিমধ্যে চাওয়ালা মামাও এক চাক্ষুষ শ্রোতা হয়ে উঠেছে। এ বলার পর আমার বাম দিক থেকে সবুজ রঙের বাতির মতো চোখ জলজল করছে এমন এক লোমশ জন্তু যুবকের উপর ঝাঁপিয়ে পড়ে। এমন সময় আমার ঘুম ভেঙে যায়, আমি ঘুম থেকে উঠে পড়ি। বিষয়টা খানিকটা আন্দাজ করে হুজুর বললেন, ফারিদের কথা শেষ না হলেও সে হুজুরকে বলতে বাধা দেয়নি, ফারিদ সব বুঝলাম, তবে আমি আজ পর্যন্ত যত জায়গায় গিয়েছি সব জায়গায় দেখেছি জিনরা অকথ্য ভাষায় গালাগাল করে। ভালো জিন হলে নিজ থেকে সালাম দিয়ে কথা বলে, তবে গুড মর্নিং, উই নিড ইউ এসব ইংলিশ বলা জিন বা অন্য কিছু বলে মনে হচ্ছে না আমার কাছে। আজকাল হয়তো ইংলিশ ভূতের সিনেমা টিনেমা খুব বেশি দেখছ, তাই তার স্বপ্নে আসর পড়ছে। হুজুরের সাথে ফারিদ ফ্রাইডে দ্য 13th নিয়ে আগে অনেক কথা বলেছে, তাই এবার এটা বিশেষ করে আর উল্লেখ করেনি। যাকে ফারিদ সম্মানের সাথে হুজুরকে আবার বলতে শুরু করল, হুজুর কাল পুরান ঢাকায় গিয়েছিলাম কাচ্চি খেতে, হালকা নির্জন এলাকা ছিল হোটেলটা, তবে হোটেলের পাশের গলিতে চোখ যেতেই আমার এই রাস্তার কথা মনে পড়ে যায় এবং এই রাস্তা দিয়ে যেতে যেতেই আমি একটি দালানের সামনে এসে দাঁড়াই যা স্বপ্নে দেখেছিলাম। স্বপ্নের উই নিড ইউটাও শুনতে পাচ্ছিলাম, ধাক্কা খেয়েও পড়ে গিয়েছিলাম। এবার হুজুরের কপালে একটা চিন্তার ভাঁজ লক্ষ্য করা যাচ্ছে। তারপর মাও নাকি বাজে স্বপ্ন দেখেছে আমাকে নিয়ে। তারপর নামাজে আসার আগে 3 বার উই নিড ইউ শুনেছি এবং অজু করার সময় শুনেছি গো ব্যাক। এর মানে কি হুজুর? হুজুর একটা হাঁপ ছেড়ে বলতে শুরু করলেন, ফারিদ এই মুহূর্তে আমার কাছে এই বিষয়ে পর্যাপ্ত সমাধান নেই, আমি ওস্তাদের সাথে কথা বলে দেখি, এসার পর তোমাকে ফোন দেব, আপাতত মসজিদে আসো, পানি পড়া দিচ্ছি। এবার ফারিদ বিল দিয়ে চায়ের দোকান থেকে উঠে মসজিদ থেকে পানি পড়া নিয়ে বাসায় চলে আসে। এসে সে ডেস্কে বসে ভাবতে থাকে, কি হচ্ছে আমার সাথে? আচ্ছা, অনেক তো জিন নিয়ে জ্ঞান অর্জন করলাম, রিসার্চ করলাম, ইনভেস্টিগেটও করলাম, কোথাও তো এমন কেস পাইনি বা শুনিও নি, এর মানে কি হতে পারে? পুরনো নথিগুলো ঘাটতে ঘাটতে হঠাৎ তার মনে পড়ে জিন সম্প্রদায়ের মধ্যেও ধর্ম রয়েছে। গত বছরই হিন্দু জিনের কেস সম্পর্কে বিস্তারিত জানে সে। যেহেতু আমার সাথে যে অস্তিত্ব ইংলিশে কমিউনিকেট করার ট্রাই করছে সে ক্রিশ্চিয়ান নয়, তো ক্রিশ্চিয়ানিটির কথা মনে পড়তেই তার মনে পড়ে রাজশাহীতে থাকা ক্যাথলিক চার্চটার কথা। তার দুঃসম্পর্কের মামা সেখানকার বিশপ, তিনি হয়তো এই বিষয়ে ভালো ধারণা দিতে পারবেন। একজন বিশপ হলেন ফাদারদের একজন উচ্চপদস্থ সদস্য, যিনি কতগুলো চার্চ নিয়ে গঠিত একটা নির্দিষ্ট অঞ্চলের নেতৃত্ব দেন, ফাদারদের তত্ত্বাবধান করেন, ধর্মানুষ্ঠান পরিচালনা করেন এবং আধ্যাত্মিক নির্দেশনা প্রদান করেন। এসার পর হুজুর ফোন করে জানায়, ওস্তাদ তার ছাত্র জিনদেরকে দিয়ে খবর নিয়েছে, তোমাকে যে বা যারা উই নিড ইউ বলেছিল সে বা তারা হলো একদল বা একজন ক্রিশ্চিয়ান জিন, আপাতত এর চেয়ে বেশি কিছু জানা যায়নি, ওস্তাদ তোমার সাথে পরে আবার যোগাযোগ করবে, তোমার নাম্বার ওস্তাদকে দিয়ে রেখেছি। ফারিদের ধারণাই সঠিক হল। ফারিদ উল্টো বলল, হুজুর আমার দুঃসম্পর্কের এক মামা চার্চের বিশপ, তার সহযোগিতা কি নিব? আমি পরবর্তীতে আপনার ওস্তাদের সাথেও না হয় যোগাযোগ করব। হুজুর জেনে অনিচ্ছা সত্ত্বেও হ্যাঁ বলল। ফারিদের মনে এখন অনেক কিছুই ঘুরপাক খাচ্ছে। রাজশাহীতে গিয়েই হয়তো মামার সাথে কথা বলে সে অনেক কিছু খোলাসা করতে পারবে। রাজশাহীতে কি অপেক্ষা করছে তার জন্য, কোনো যোগসূত্র কি সে বের করতে পারবে? চ্যাপ্টার টু, দ্য হেডিং অফ দ্য বুক। ব্যাগ গুছিয়ে পরদিন ফজরের পরপরই ফারিদ রাজশাহীর উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। সদ্য বাইক কিনেছে সে, তাই এত বড় জার্নি বাইকে করে যাওয়ার রিস্কি ভাবে সে, তাই বাইকের বদলে বাসে যাওয়ার সিদ্ধান্ত নিল। মাকে ফোন দিয়ে জানিয়ে দিল রাজশাহী আসার খবর। মা জিজ্ঞেস করল কেন আসছে সে। অনেকদিন তোমাকে না দেখে ভালো লাগছিল না, তাই তোমাকে একটু দেখতে আসছি। মা বেশ খুশি হল তার আসার কথা শুনে। ঘন্টা ছয় সাত বাদে সে বাস থেকে নামে, বারোটা সতেরো বাজে তখন। নামতেই তার কানে আবার সেই চার স্বর মিশ্রিত কণ্ঠ ভেসে আসে, থ্যাংক ইউ। সে এবার বেশ বিচলিত হয়। এই ঘটনা ঘটার পর বিষয়টির সামগ্রিক খোলাসা করার আগ্রহ তার আরো বেড়ে যায়। যাই হোক, অটো ঠিক করে বাসায় আসে সে। বাসায় এসেই তার মা এবং ছোট বোন তাকে সাদরে আপ্যায়ন করে। মা তার জন্য মোরগ পোলাও রান্না করেছে। ফ্রেশ হয়েই সে খেতে বসে যায়। বহুদিন পর মায়ের হাতের রান্না খেয়ে তৃপ্তি মেটে তার। খাওয়া শেষ করে চট করে একটা ৩০ মিনিটের ন্যাপ নিয়ে নেয়। দুপুর ৩টার দিকে চার্চের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অটো নিয়ে চার্চের সামনে আসার পরই তার কানে আবার ভেসে আসে সেই থ্যাংক ইউ। চার্চে গিয়ে মামার সাথে দেখা হয় তার। তার নাম রিচার্ডস। মামা তাকে তার খোঁজ খবর জিজ্ঞাসা করেন। তো ফারিদ, তোমার রাজশাহী আসা হলো কিভাবে? তখন ফারিদ গত তিন দিনের বিষয় সব খুলে বলে। মামা তখন তাকে জানায় চার্চে আপাতত একটি মেজর এক্সারসিজম চলছে। এক ১৭ বছর বয়সী মেয়েকে অ্যাসমোডাস নামক ডেমন পজেস করেছে। আজই শেষ হবে কালকে বিষয়টা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবে সে। সে তখন এক্সারসিজম রুম থেকে চিৎকারের আওয়াজ শুনতে পায়। চিৎকারটি খুব মর্মান্তিক ছিল। এক্সারসিজমের কাহিনী জিজ্ঞেস করতে মামার কপালে চিন্তার ভাঁজ দেখা গেল। তবে মামা বললেন, ফারিদ, আজ পর্যন্ত যত এক্সারসিজম করেছি এরকম পরিস্থিতিতে কখনো আমাকে পড়তে হয়নি। ফারিদ তখন এক্সারসিজমের ভয়াবহতা বুঝতে পারল। তার মঙ্গল কামনা করে সে বাসায় ফিরে আসলো। এক্সারসিজম হলো ক্রিশ্চিয়ান বিশ্বাসের জিন, ডেমন অথবা ডেভিল থাকে, যা মানুষ স্থান বা বস্তু থেকে মুক্ত করার লক্ষ্যে পালনকৃত এক প্রকার রিচুয়াল। পজিশন হলো ক্রিশ্চিয়ান জিনের আসর। অ্যাসমোডাস হলো ক্রিশ্চিয়ান ডেমোনোলজির অন্যতম ডেমন। তাকে ডেভিল অথবা ডেমন প্রিন্স হিসেবে অভিহিত করা হয়। যা হোক, বাসায় ফিরে আসে সে। মা আজ তার ছেলেকে পেয়ে মহা খুশি। আড্ডার আসর বসালো মা এবং ভাই বোন মিলে। এক পর্যায়ে মা তার পূর্বপুরুষদের কথা বলতে শুরু করলেন। ফারিদ, তোকে একটা কথা বলা হয়নি কখনো, তবে আজকে জেনে রাখ, আমরা কিন্তু কনভার্টেড মুসলিমস। আমাদের পূর্বপুরুষরা ইহুদি ছিল। আমার নানু ভাইয়ের বাবা ছিলেন আমাদের পরিবারের প্রথম মুসলিম, তবে তার চাচা ছিলেন একজন ইহুদি। তার নাম ছিল মর্ডেকাই। সে শুধু ইহুদি নয়, সে আবার বিয়ে করেছিল একজন ক্রিশ্চিয়ান মহিলাকে। তার নাম সেবাস্টিয়ান। ফারিদ কিছু একটা আন্দাজ করতে পারছে। তো মর্ডেকাই এক পর্যায়ে খুব অর্থাভাবে ভুগতে থাকে। মাঝে মাঝে স্বামী স্ত্রীকে না খেয়েও থাকতে হয়েছে। হঠাৎই একদিন সে তার দাদার পুরনো আলমারি থেকে এক হিব্রু ভাষায় লেখা পুঁথি খুঁজে পায়। আচ্ছা মা, সে কি কহেন পরিবারের সদস্য? মা এবার একটু থামলেন, হালকা ইতস্তত বোধ করে জিজ্ঞেস করে, তুই কিভাবে জানিস? আমাদের বাংলাদেশের ইহুদি সম্প্রদায় ইতিহাস নিয়ে একটা থিসিস রেডি করেছিলাম মা, তবে তার সম্পর্ক যে আমাদের সাথেও রয়েছে তা জানতাম না। তার মানে আমরা ইরাকের ইস্পাহান প্রদেশ থেকে এসেছি, কারণ বাংলাদেশের সর্বপ্রথম ইহুদি ছিলেন ইসাক কহেন, যিনি সেখান থেকে এসেছিলেন। তুই ঢাকায় কি শুধু এগুলাই করিস? যাই হোক, বলছিলাম মর্ডেকাই হিব্রু ভাষায় পারদর্শী হওয়ায় সে ওই বইটি খুব সহজেই পড়তে পারে এবং বুঝতে পারে এটি ব্যাফোমেট রিচুয়ালস এর বই। ব্যাফোমেট রিচুয়ালস সাধারণত ব্যাফুমেট বা শয়তানকে সম্মানিত বা আহ্বান করে আনুষ্ঠানিক অনুশীলন। এতে বিভিন্ন রিচুয়ালের প্রসেস লেখা আছে। তখন মর্ডি আর তার ওয়াইফ মিলে ওই অসৎ পথ বেছে নেয় শয়তানকে খুশি করে টাকা আয় করার জন্য। পরে তাদের নাকি এক ছেলে সন্তান হয় এবং পরবর্তীতে একটি ভয়ঙ্কর রিচুয়াল পারফর্ম করতে গিয়ে শয়তানের কাছেই তার নিজেদেরকে নিজেরা উৎসর্গ করে। তখন শয়তান তাদের সন্তানকে নিজের কাছে রেখে দিতে চেয়েছিল, কিন্তু তৎকালীন ক্যাথলিক চার্চের বিশপ তাকে বাঁচিয়ে নেয়। তো নানা ভাই আমাকে এগুলো বলেছে। ফারিদ এতক্ষণে অনেক কিছু যোগসূত্র বের করে ফেলেছে। এতক্ষণে ফারিদ এটার উত্তরও পেয়ে গেছে যে তার মামা কেন খ্রিস্টান। রাতে এসে আমজাদ হুজুরের ওস্তাদ আশরাফ হুজুরকে ফোন লাগায়। ফোনে সবকিছু খুলে বলে সে। তখন আমজাদ হুজুর বলে, বিষয়টাকে যত সহজ ভেবেছিলাম ততটা নয়, দেখছি কি করা যায়। পরদিন ফোন দেবে বলে হুজুর ফোন রেখে দেয়। পরদিন ফারিদ তার মামার সাথে দেখা করে। মামা বলে, ফারিদ কাল এক্সরসিজমের পর আজ শরীরটা বেশ খারাপ, তুমি আজ ঢাকা চলে যাও, আমি পরশু ঢাকা আসব, আর এখানে ইসলাম তত্ত্বেরও বেশ কিছু নিদর্শন রয়েছে, আমাকে সেই ভিটেতে যেতে হবে, তোমার আশরাফ হুজুরকেও সাথে নিয়ে নিও। ফারিদ দেরি না করে সেদিনে ঢাকা চলে আসে। তবে মাকে তখন তেমন কিছুই সে জানায় নাই। ঢাকা এসেই সে তার ডায়েরিতে কিছু ইম্পর্টেন্ট বিষয় নোট করে নেয়, যা পরবর্তীতে তার অন্যান্য ইনভেস্টিগেশনে সাহায্য করবে। সে কি করবে তারপর, কি করা উচিত তার, এর শেষ কোথায় হবে, রহস্য তো শুধু বেড়েই চলেছে। চ্যাপ্টার থ্রি, দ্য হাফ টাইম। পরদিন সকাল সকাল সে বের হয়ে পড়ে সেই পুরনো ভিটের উদ্দেশ্যে। মনে একটু ভয়ও করছে না তার। আজ সেই জায়গা থেকে কিছু সূত্র সংগ্রহ করতে পারলে বিষয়টা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করা যাবে হুজুর এবং মামার সাথে। সে বাইক নিয়ে বেরিয়ে পড়ে সেখানের উদ্দেশ্যে। পৌঁছে বাইক থেকে নেমে সে রাস্তা ধরে হাঁটা দেয়। সে কানে শুনতে পায় আবার সেই চার স্বর বিশিষ্ট কণ্ঠে বলা হচ্ছে, ওয়েলকাম। খানিকটা বিচলিত হয় সে। সে এবার ভিটেটার চারপাশে কি আছে তা দেখে। দক্ষিণে বড় একটা গেট, দেওয়াল দিয়ে উঠান ঘেরা, দোতলা বাড়ি। পশ্চিমে একটা নালা চলে গিয়েছে, পেছনে ঝোপ হয়ে আছে, পূর্বে একটা ডোবা। বোঝা যাচ্ছে কোনো এক সময় সেখানে জমিদার বা ওরকম লোকদের বসবাস ছিল। সে দেওয়াল টপকে ওপারে যায়, ভেতরে ঢোকার পথ খুঁজতে থাকে। দোতলার একটি জানলা সব কিছু বন্ধ, নিচের একটি জানলাও ঘুনে পচে গিয়েছে, তবে ভেতরে ঢোকার যৌক্তিক কোনো পথ খুঁজে পেল না সে। তবে একটা জানালায় দুটো ফাটল দেখা যাচ্ছে। এক ফাটল দিয়ে টর্চ এবং আরেক ফাটলে চোখ রাখতেই ভেতরে ধোয়াটে অন্ধকারের দেয়ালে বেশ কিছু লেখা দেখতে পায়, যার কিছু আরবি এবং অন্যগুলো অজানা ভাষায় লেখা। সেগুলোর সাথে সে একটা চিহ্ন দেখতে পায় যা তিনবার আঁকা। খুব সম্ভবত এটি অ্যাজাজিলের চিহ্ন। চোখ নামিয়ে নোট প্যাডে চট করে চিহ্নটি এঁকে নেয় সে। তারপর দেওয়াল টপকে সে বের হয়ে পড়ে। যাই হোক, বের হয়ে সে করিমের বিরিয়ানির দোকান থেকে কাচ্চি খেয়ে নেয় এবং দোকানিকে জিজ্ঞেস করে, মামা ওইদিকের পুরনো দালানটা কবের? উত্তরে সে বলে, মামা ওই দিকটায় যায়েন না, হুনসি হেয়ানে ভূত থায়, আগে এই জায়গায় জমিদার আসিল হুনসিলাম। এবার সে নীলক্ষেত যায় ক্রিশ্চিয়ান ডেমোনোলজি বা ইহুদিবাদ নিয়ে কিছু বই যদি পায় তাই দেখতে। ব্যর্থ হয় সে, কেনই বা হবে না। ঢাকার সো কল্ড ইন্টালেকচুয়াল বিজ্ঞানবাদী মানুষরা যখন আত্মার অস্তিত্বই প্রমাণ করতে পারে না, সেখানে সুপার ন্যাচুরাল কিছু নিয়ে জানতে পারা তো বিলাসিতা। বাসায় আসে সে। শহরটা ঘুরে এসে এখন ক্লান্ত, একটু ন্যাপ নেওয়া দরকার। আসরের ওয়াক্তকে দুই ঘন্টা সামনে রেখে শুয়ে পড়ে সে। শুয়ে পড়তেই গভীর ঘুমে চলে যায়। হঠাৎ সেই চার স্বর মিশ্রিত কণ্ঠ শুনতে পায় যা তাকে ওয়েলকাম এবং থ্যাংক ইউ জানায়। ঘুম ভেঙে যায় তার। তবে বাস্তবে নয়, স্বপ্নে। চোখ মেলতেই সে নিজেকে অন্ধকারে আবিষ্কার করে। সে তার পাশে সেই যুবককে দেখতে পায়। বেশ ভয় পায় সে। তাকে দেখে সে এবার তাকে গুড মর্নিং জানায়। ফারিদ তাকে প্রতি উত্তরে গুড মর্নিং জানায়। সেই অস্তিত্ব এবার বলে, অ্যান অ্যানসেস্টার অফ ইউ ট্র্যাপড আস হিয়ার। টাকার লোভে সে ভালো খারাপ ভুলে গিয়েছিল। এ দালানের মালিক ছিল মুঘল বংশের এক জমিদার। জমিদারের ধন সম্পত্তির লোভ হয়েছিল তার, তাই তাদের উপর রিচুয়াল করে বসে সে। তবে যেই পৃষ্ঠায় এর শেষাংশটি লেখা ছিল তা কোনো কারণেই পুঁথিতে উপস্থিত ছিল না, তাই সে অনুমানের ভিত্তিতেই রিচুয়ালটি সম্পূর্ণ করার চেষ্টা করে। তবে তার এই ভুলের কারণে আমি সহ চারজন এবং সাতজন ডেমন এখানে বন্দি পড়ে যায়। পরবর্তীতে সেই সাতটি ডেমনের বংশধর তাকে এবং তার স্ত্রীকে হত্যা করে। তবে তার সন্তান রাজশাহীর এক চার্চের প্রিস্টের কাছে থাকায় বেঁচে যায়। রাফেল তাকে বাড়ির ভেতরের রিচুয়ালের বেশ কিছু এভিডেন্স দেখায়। বিভিন্ন দেয়ালে ব্যাফোমেট আঁকা, তাছাড়াও হিব্রু ভাষায় বিভিন্ন কিছু লেখা সহ কিছু উল্টো করে লেখা আরবি লেখাও সে দেখতে পায়। এক পর্যায়ে ফারিদ প্রশ্ন করে, তুমি আমার কাছে সাহায্য চাচ্ছিলে, তা কেন? এবং উই নিড ইউ বলছিলে, এই উইটা কারা? রাফায়েল তখন বলতে থাকে, আমি এবং আমার স্ত্রী এইখানে আটকা পড়েছিলাম, সাথে আমাদের দুই সন্তানও ছিল। তবে বাকি ওই সাতটি এভিল ডিমন আমার কিছু না করতে পারলেও আমার সন্তানদের হত্যা করে ফেলে। তারা ফ্রাইডে দ্য 13th শক্তিশালী হয় এবং সেদিনই তারা তাদের হত্যা করেছে। এখন আমার বয়স 789 বছর। আয়ুকাল কমে আসছে আমার। আমি বেশি দিন আর এই সাতটা ডিমনকে আটকে রাখতে পারবো না। তারা ছাড়া পেয়ে গেলে মানব জাতির বিশেষ করে তোমার ক্ষতি করতে পারে। এবং হ্যাঁ, আমার সাথে একটি মুসলিম জিনও আছে, সে মারিদ। ফারিদ আবার ভেবাচে কাখায়। মারিদ হলো এক প্রকাণ্ড শক্তিশালী জিন জাতি, সে কি করছে এখানে? ফারিদ এবার রাফায়েলের কাছে সেই জিনটি সম্পর্কে জানতে চায়। তবে রাফায়েল বলে, সে আমাকে পছন্দ করে না, কেননা আমি তার ঈসা আলাইহিসসালামকে ঈশ্বর মানি। ফারিদ তার প্রশ্নের উত্তর পেল না। বেশ বিচলিত এবং বিভ্রান্ত সে। নিজেকে ধাতস্থ করে সে জিজ্ঞেস করে, তোমাদের আমাকে দরকার, কিন্তু কেন? রাফায়েল এবার তাকে বলে, আমি এই সাত ডেমন বা জিনের হাত থেকে এবং এই দালান থেকে মুক্তি চাই, এবং যে ব্যক্তি আমাদের এই অবস্থার জন্য দায়ী সে তোমারই পূর্বপুরুষ, তাই তুমি আমাদের সাহায্যের ব্যবস্থা করবে। কথা শেষ করে রাফায়েল একটা ছোট্ট তবে ভিতখুটে হাসি দেয়। হাসির সাথে সাথেই ফারিদের ঘুম ভেঙে যায়। জানালা দিয়ে আজান আসছে, তবে এ কি, রাত হয়ে গেছে। ঘড়িতে তাকিয়ে দেখে 8টা বাজছে। এতক্ষণ কি করেছে সে? স্বপ্নে তো কেবল আধা ঘন্টার মতো হবে, এতক্ষণ হলো কিভাবে? তার মানে এখন এশার ওয়াক্ত। কাজা নামাজ আদায় করে সে বাংলাদেশের ইহুদিদের ইতিহাস নিয়ে যে থিসিসটি রেডি করেছিল তা নিয়ে বসে। সেখান থেকে চাঞ্চল্যকর একটা তথ্য তার চোখে পড়ে। ইসাক কহেন, অর্থাৎ বাংলাদেশের সর্বপ্রথম ইহুদি, তিনি ছিলেন ফ্রি মেশনারি সোসাইটির সদস্য, যা ইহুদিদের তথাকথিত সংঘ, যা ভালো সাজার মুখোশ পড়লেও অন্তরালে শয়তানের পূজা করে এবং টেম্পল অফ সলোমন পুনরায় স্থাপিত করার তাদের উদ্দেশ্য। সে এবার বুঝতে পারে তার পূর্বপুরুষরা কেন শয়তানের সাহায্য নিয়েছিল। সে এবার আল্লাহ তাআলার নিকট কৃতজ্ঞতা কামনা করে এবং বলে, আলহামদুলিল্লাহ, কেননা সে মুসলিম হয়ে জন্মেছে। সে বিষয়গুলোর ভয়াবহতা এবার বেশ ভালোভাবে বুঝতে পারে। বিষয়গুলো ঠাহর করে তার মামাকে ফোন দেয়। সবকিছু খুলে বলে সে, মামা, ওই ডিমনটি বলেছে সে বেলজেবাব, তবে সে নাকি ইভিল না, এটাও কি হতে পারে? তার নাম রাফায়েল। বেলজেবাবের কথা শুনে মামার আতঙ্কের ভাব দেখা দেয়। তিনি আমতা আমতা করে বলেন, কি বেলজেবাব, তুমি শিওর?
তুমি জানো বেলজেবাব কি?
না মামা, আমিও ঠিক বুঝছি না। তাছাড়া আমি সেখানে একটি চিহ্ন তিনবার দেখেছি, সেই চিহ্নটি আমি একে রেখেছি। খুব সম্ভবত এটি অ্যাজাজিলের চিহ্ন। অন্য সাতটি ডিমন নাকি তার সন্তান ও স্ত্রীকে হত্যা করেছে। অ্যাজাজিল হল প্রাচীন গ্রন্থের একটি মূর্তি, যাকে প্রায়শই নিষিদ্ধ জ্ঞানের সাথে যুক্ত একজন পতিত দেবদূত হিসেবে বা নির্দিষ্ট ধর্মীয় রীতিতে শয়তানের প্রতিকৃতি হিসেবে দেখা যায়। এখানে অ্যাজাজিলের প্রেজেন্স থাকলে জিনিসগুলো বিগড়ানোর ঝুঁকি রয়েছে, বিষয়গুলো দেখছি খুব ধোয়াটে। ওরা কি আসলেই হত্যা করেছে নাকি একটা চাল চালছে? আমি কাল এসে দেখছি, তুমি ঈশ্বরের নিকট প্রার্থনা করো। এই বলে মামা ফোন রেখে দেয়। রিচার্ড এবার বেশ বিভ্রান্তিতে পড়লেন। এত বছরের এক্সরসিস্ট কেরিয়ারে তাকে এরকম কোনো কিছুর সম্মুখীন হতে হয়নি। সে ডিমন আবার ইভিলও না, বিষয়টা কি যৌক্তিক? এটা কি শয়তানের ধোকা নাকি রেয়ার কেস? তাই তো বুঝতেছি না। রিচার্ড সাহেব এবার লাইব্রেরিতে যান পুরনো পজিশন কেসগুলো স্টাডি করতে এবং সিমিলার কোনো কেস বের করতে। বেশ খানিকক্ষণ ঘাটাঘাটির পর সে একটি কথার উপরেই অটল থাকে, যে শয়তানের প্রধান কাজই ধোকা দেওয়া, যা সে সৃষ্টির শুরু থেকেই করে আসছে। রাতেই সে উপস্থিত ফাদারদের সাথে একটি মিটিং অ্যারেঞ্জ করে। মিটিং এ ফাদারকে বিষয়টি জানায় সে। ফাদার ক্যালমোস তার মতামত দেন যে যদি ডেমনটি মিথ্যা বলে তবে এটা মিথ্যা নয়, তাদের ওখানে আটকে রাখা হয়েছে। তাদের ওপর কৃত কালো জাদুর ভুল মর্ডেকাইয়ের মাধ্যমে সংঘটিত হয়েছে এবং সে আপনার বংশেরই একজন, কেননা আমার দাদা এই ঘটনার একজন প্রত্যক্ষদর্শী ছিলেন। আচ্ছা, যত যাই হোক, সে তো ডেমন। ফাদার হেমন্ত তার মতামত পেশ করলেন। ফাদার, ঈশ্বরই সকল শক্তির ধারক, তিনি যখন চান যাকে চান সঠিক পথ দেখাতে পারেন। হতে পারে সে ডেমন, তার পূর্বপুরুষও ডেমন, কিন্তু এমনও হতে পারে যে সে পূর্বে অনেক ইভিল কাজও সম্পন্ন করেছে। তবে আমাদের তার বর্তমান সম্পর্কে জ্ঞাত হতে হবে, জেসাস তো আমাদের এটাই শিক্ষা দিয়েছেন। ফাদার ক্যালমোস তার সাথে একমত জানান এবং বলেন, আমার মতে সে তার ইভিলনেস ত্যাগ করেছে, তারপরও আমরা তাকে পরীক্ষা করব। তাও যদি তার কারণে আমরা মারা যাই, এর দায় সেই নিবে, আমরা তো হেভেনে যাব। ফাদার হেমন্ত যোগ করলেন, আসলেই যদি বেলজেবাব না হতো কখনোই সে তার নাম বলতো না। তখন রিচার্ডস বলে, ফারিদ বলেছে একটা চিহ্ন দেখেছে সে, যেখানে দুইটা ত্রিভুজকে ঘিরে ছয়টি তীরের মতো কিছু। এটা কিন্তু অ্যাজাজিলের সাইনের সাথে সাদৃশ্য রয়েছে, এখানে কিন্তু অ্যাজাজিলের থাকার সম্ভাবনাও রয়েছে। এবার ফাদাররা অ্যাজাজিলের কথা শুনে চিন্তিত হলেন। ফাদার ব্রাউজেন বললেন, অ্যাজাজিলের প্রেজেন্স কিন্তু ভয়ঙ্কর হতে পারে, তবে আমরা অ্যাসমোডাসের মোকাবিলাও করেছি, ঈশ্বর আমাদের সাথে আছেন, আমরা পারব। ফাদার হেমন্ত বলে উঠলেন, গড হ্যাভ মার্সি অন আস। সবাই তার রিপিট করলেন। রিচার্ডস এবার ধাতস্থ হয়ে বললেন, ফারিদ যেহেতু মুসলিম, সে আমাদের খ্রিস্ট ধর্মের তেমন বিশেষ না কিছু করলেও মুসলিম ধর্ম অবশ্যই বিশ্বাস করে, সে তার এক হুজুরকে সাথে আনছে, এখানে কি আমাদের কোনো সমস্যা হবে বলে আপনারা মনে করেন? ফাদার ক্যালমাস বললেন, না, এখানে কোনো সমস্যা হওয়ার কথা না। এতদিনের এক্সরসিজম কেরিয়ারে আপনার এটা জানার অবশ্যই দরকার যে ডেমনদের মধ্যেও ধর্ম ভেদাভেদ রয়েছে, আর উনি যদি চেষ্টা করতে পারে তাহলে আপনার সমস্যাটা কোথায়? দুজনই চেষ্টা করুক, যেটা ঈশ্বর ভালো মনে করবেন তারটাই সফল হবে। এ শুনে রিচার্ডস খানিকটা স্থির হলেন এবং বললেন, কাল তাহলে আমরা ঢাকা যাব। ফাদার ক্যালমোস, হেমন্ত এবং ব্রোজেন তার সাথে যাবেন আশ্বস্ত করলেন। তারা মিটিং শেষে গড প্লিজ হেল্প আস বলে শেষ করলেন এবং ঠিক করলেন কাল গেলে দেরি হয়ে যাবে, এখনই বেরিয়ে পড়া যাক, 6টা নাগাদ ঢাকা পৌঁছে যাওয়া যাবে। যেমন ভাবা তেমন কাজ। ফাদার অ্যান্ডারসনকে সকল দায়িত্ব বুঝিয়ে দিয়ে তারা ইন দ্য নেম অফ গড চার্চ ত্যাগ করলেন। অন্যদিকে ফারিদ আশরাফ হুজুরকে ফোন দিল। হুজুর, আমি মামার সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন এখানের খ্রিস্টান জিনটি নাকি আদৌ ভালো নাকি খারাপ
নাকি সে আমাদের সাথে প্রতারণা করছে সে বিষয়ে মামা সিকিউরিটি দিতে পারছে না, এবং এখানে অন্য একটি শক্তিশালী খ্রিস্টানজিনের অস্তিত্ব থাকতে পারে। ফারিদ, এমন কিছু হবে আমি আগেই ধারণা করেছিলাম। আচ্ছা, সমস্যা নেই, এই দুনিয়াতে আল্লাহ শক্তির কাছে শয়তান সবসময় পরাজিত হবে ইনশাআল্লাহ। হুজুর, সেখানে তো মারিদ জিনও রয়েছে, তা নিয়ে কিছু জানতে পেরেছেন কি? অন্য সাতটি ভিন্ন প্রকৃতির জিন ওই বাড়ির আবহাওয়া ঘোলাটে করে রেখেছে, কাল তোমাদের সামনে ওকে হাজির করার চেষ্টা করব। ফারিদ বলল, হুজুর কালকে তাহলে প্রস্তুতি নেন। আর হ্যাঁ, আপনার কি মনে হয় ভিটাটিতে যাওয়ার প্রয়োজন কি পড়বে? হুজুর কিছুক্ষণ ভেবে বললেন, তা এখনো ঠিক বলতে পারছি না, আমার ছাত্র জিনদেরকে দিয়ে খোঁজ নিব। ভেব না, দুরাকাত তাহাজ্জুদ সালাত আদায় করে শুয়ে পড়ো। আশরাফ হুজুর জায়নামাজে বসে আছেন এবং ভাবছেন, আল্লাহর সৃষ্টি জগৎ কতই না বিচিত্র, মানুষ আল্লাহর সাথে অন্যের শিরক করছে, তবু আল্লাহ তাকে তা করার ইজাজত দিয়েছেন, তাদের ভরণ পোষণও তিনিই করছেন। সত্যি আল্লাহ তুমি কত মহান, আমাদের তুমি ক্ষমা করো, রহম করো। বলতে বলতে অশ্রুসিক্ত হয়ে গেল তার চোখ দুটো। ফারিদের বিষয়গুলো নিয়ে তিনি বেশ চিন্তা করছেন, তবে হুজুর এবং মামার ওপর আশ্বস্ত হয়ে ফারিদ আর কিছু ভাবল না, শুয়ে পড়ল সে, শুধু কালকের অপেক্ষা এখন। তবে বিষয়গুলো কি সবসময় প্ল্যানিং মোতাবেক যায়? রাত 3:13 হঠাৎ করেই টেবিল থেকে গ্লাসটা পড়ে ভেঙে যায়। উঠে বসে ফারিদ, বিদঘুটে এক কালো অবয়ব 7 ফুট উঁচু হবে তার বাম পাশে দাঁড়িয়ে আছে। রিচার্ডস, ক্যালমস, হেমান্ত এবং ব্রোজেন তখন আবছা ঘুমে, হঠাৎ করেই চলন্ত বাসের জানালায় কড়া নাড়া শব্দ পায় তারা, ঘুম ভেঙে যায় তাদের। আবার অন্যদিকে আশরাফ হুজুরের ঘুম ভেঙে যায় কিছু একটা ধাপ করে পড়ে যাওয়ার শব্দে। উঠে আবছা আলোয় দেখলেন কোরআন শরীফটি নিচে পড়ে আছে। কি হচ্ছে তাদের সাথে? আবার কিসের অঘটন ঘটল? কে দায়ী এর জন্য? তার বামে তাকিয়ে বিদঘুটে 7 ফুট উঁচু অবয়বটিকে দেখে আঁতকে ওঠে। অবয়বটি হাসছে কি বিদঘুটে সে হাসি? নিজেকে ধাতস্থ করে আয়াতুল কুরসি পাঠ করা শুরু করে সে। ক্ষণেই অবয়বটি শূন্যে মিলিয়ে যায়। ফারিদ এমন পরিস্থিতিতে কখনো আগে পড়েনি, সে এবার পরিচিত সেই কণ্ঠটি শুনতে পায় যা তাকে বলছে সরি। ফারিদ তখনও বিষয়টা বুঝতে পারেনি। ফারিদ তখন হুজুরকে ফোন লাগায়। অন্যদিকে ফাদারদের মধ্যে জানলার পাশে বসেছিলেন খ্যালমস এবং হেমান্ত। তারা দুজনেই ঘুমন্ত চোখে জানালার বাইরে তাকালেন। তারা দেখলেন কালো, লোমশ এবং লম্বা এক জন্তু বাসের গতিতেই শূন্যে ভেসে আসছে। এ দৃশ্য দেখে তারা বলে উঠলেন, গড হ্যাভ মার্সি অন আস, হোয়াট অন আর্থ ইজ ইট? তারা সবাই বুকে ক্রস আঁকলেন। নিমেষেই অবয়বটি হাওয়ায় মিলিয়ে যায়। তারাও এবার তার চার কণ্ঠ মিশ্রিত আওয়াজ শুনতে পায় যা তাদেরকে বলছে সরি। তারাও কিছু বুঝে উঠতে পারে না। রিচার্ডসরা তখন ফারিদকে ফোন লাগায়। অন্যদিকে হুজুর কুরআন শরীফ মাটিতে পড়ে থাকা দৃশ্য দেখে প্রায় চিৎকার করে ওঠে, আস্তাগফিরুল্লাহ, ইয়া আল্লাহ। বলেই তিনি কুরআন শরীফটি ওঠাতে খাট থেকে নামলেন। নামতেই কিসের সাথে যেন পা আটকে ধর্মড়িয়ে পড়ে গেলেন, বেশ চোট পান তিনি। আয়াতুল কুরসি পড়তে পড়তে উঠে দাঁড়ান। হুজুরের ফোন বেজে ওঠে, তিনি গিয়ে কল রিসিভ করলেন। ফারিদ বলল, হুজুর ঘুমিয়ে গিয়েছিলেন, হঠাৎ করেই কাঁচ ভাঙার শব্দে ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠতেই দেখি আমার পাশে একটা অবয়ব দাঁড়িয়ে আছে। আয়াতুল কুরসি পড়তে অবয়বটি চলে যায়। এমন সময় তার ফোনে আরেকটি কল আসে যা ছিল বিশপ মামার। হুজুরের কথা চলমান থাকায় ওই কলটি সে কেটে দেয়। তবে মনে মনে সে ভাবে, ঠিক এই সময় মামা ফোন দিল কেন? হুজুর এবার বলে, আমিও ঠিক এখনই ঘুম থেকে উঠলাম ধাপ করে কিছু একটা পড়ে যাওয়ার শব্দে। উঠে দেখি কোরআন শরীফটি নিচে পড়ে আছে, ওঠাতে যেতেই কিছু একটার সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলাম। ফারিদ আরো জানায়, মামাই মাত্র কল দিয়েছে, আমি তাদেরকে কল ব্যাক করে আপনার সাথে আবার যোগাযোগ করছি। এতক্ষণে সে বুঝে গিয়েছে সবার সাথেই একই সময় কিছু হচ্ছে। সে মামাকে ফোন লাগায়, হ্যালো মামা, কি হয়েছে? ফারিদ, হেমন্ত এবং কালমস দুই ফাদার বাসের দুই জানলার পাশে বসেছে, হঠাৎই চলন্ত বাসের জানলায় কেউ ঠোকা দেয়। জানলার বাইরে তাকাতেই তারা দেখে লোমশে এবং লম্বা এক জন্তু বাসের গতিতেই শূন্যে ভেসে আসছে। শুধু এই নয়, চার স্বর মিশ্রিত কণ্ঠে কেউ আমাদেরকে সরিও বলেছে। ফারিদ এবার তার হুজুরের সাথে ঘটে যাওয়া ঘটনাটি বলে। এবার মামা ফাদারদের সাথে কথা বলে এবং ফারিদকে চাঞ্চল্যকর তথ্য দেয়। মামা জানায় খুব স্পষ্টতই এটা অ্যাজাজিলের কাজ। একসময় একই সাথে বিভিন্ন স্থানে আঘাত হানা অ্যাজাজিলের অন্যতম বৈশিষ্ট্য। তবে সে আমাদের ওপরই হামলা করবে কেন? শয়তান সৃষ্টি শুরু থেকেই আমাদেরকে ধোকা দিয়ে আসছে। সে চায় আমরা এই নিদর্শন দেখে পিছু হটে যাই। ফারিদ, তুমি এসব ভেব না, ঈশ্বর নিশ্চয়ই আমাদের সাথে আছেন, জয় আমাদেরই হবে। তবে আমাদেরকে যে সরি জানালো সে কে? রাফায়েল নাকি? আর যদি সে হয়, অ্যাজাজিল কি তাকে মেরে ফেলেছে? কেননা রাফায়েল তাকে আটকে রেখেছিল। মামা তাকে সান্ত্বনা দিয়ে বললেন, ভয়ের কোনো কারণ নেই, 3:13 মানে ডেভিলস আওয়ার, এ সময় ডেভিল তার শক্তিতে চাঙ্গা হবে, এটাই স্বাভাবিক। এবং আমাদের আসার কথা শুনে সে তো অবশ্যই খুব ক্ষিপ্ত। সে এবার হুজুরকে কল ব্যাক করে এবং বিষয়গুলো হুজুরকে খুলে বলে। তখন হুজুর বলে, আজকে ঘুমানোর আর দরকার নেই, আমি এখনই তোমাদের মসজিদে আসছি, তুমিও এসে পড়ো। আমি আমজাদকে ফোন করে সব বলে দিচ্ছি, তোমার মামাদের মসজিদের ঠিকানা দিয়ে দাও, তারা মসজিদেই আসুক, সেখানেই তাদের সাথে খুলে আলোচনা করা যাবে। এবার সে তার মামাকে কল করে মসজিদের ঠিকানা দিয়ে দেয় এবং তাদেরকে সেখানেই থাকতে বলে। তারপরেই ওযু করে ফ্রেশ হয়ে শরীর বন্ধ করে সে এবং বাসায় তালা দিয়ে মসজিদের উদ্দেশ্যে রওনা দেয়। সাথে থিসিস পেপারটি এবং নোট প্যাডটি নিয়ে নেয়, কে জানে কখন কি কাজে লাগে। শরীর বন্ধ হওয়ায় রাস্তায় কোনো সমস্যা হয়নি তার, ঠিকঠাক মতো মসজিদে পৌঁছে যায় সে। আমজাদ হুজুরের সাথে দেখা করে। কিছুক্ষণ পরেই আশরাফ হুজুর আসেন। অন্যদিকে ফাদাররা বাসে আলোচনা করতে থাকেন। রাফায়েল তাহলে সত্যিই বলছে, কেননা সে অ্যাজাজিলের উপস্থিতি থেকে আমাদের রক্ষা করতেই সাহায্য চেয়েছে। রিচার্ডসের মনে তখনও সন্দেহ কাটেনি। সে ভাবতে থাকে, শয়তানরা হয়তো একত্রিত হয়েই অ্যাজাজিলের উপস্থিতি নকল করছে, যাতে আমরা কনভিন্সড হয়ে যাই এবং রাফায়েলকে মুক্ত করি। তবে এরও তো নিশ্চয়তা নেই। ফারিদও বেশ বিচলিত, তবে হুজুররা তাকে সান্ত্বনা দেয়। কিছুক্ষণ পর ফজরের আজান হয়। একসাথে সালাত আদায় করে তারা। দেখতে দেখতে ভোরের আলো ফোটে, রাত পার হয়। এবারেই অন্তিম রহস্যের সমাধান হবে। 6:00 সময় মামারা মসজিদে এসে পড়ে। তারপর তাদের সাথে নিয়ে আমজাদ হুজুর এবং আশরাফ হুজুরের সাথে দেখা করায়। তারা 6 পরস্পর আলোচনা করে এবং সিদ্ধান্ত নেয় তারা তাদের নিজস্ব বিশ্বাস অনুযায়ী রুকাইয়া বা এক্সরসিজম করবেন। রুকাইয়া হলো ইসলামিক আধ্যাত্মিক নিরাময়। ফাদার বনজার বললেন, আমরা সবাই একই ঈসা আলাইহিস সালাম এবং যথাস্পষ্টতই আদম আলাইহিস সালামের উম্মত, এতে কোনো সন্দেহ নেই। তাই আজ ভেদাভেদ ভুলে গিয়ে একত্রে কাজ করব। সবাই মিলে এবার একটি অন্ধকার কক্ষে বসেন। তখন হুজুর আগে রাফায়েলকে হাজির করে। গুড মর্নিং আশরাফ সাহেব, আপনি এতক্ষণে সবই তো জানেন, আপনার ছাত্র জিন্না তো সবই বলেছে আপনাকে, আমি আপনাদের ভালোর জন্যই বলছি, ওই ডেমনদের কিছু একটা করুন, আমি তাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, আমার শক্তি ফুরিয়ে আসছে। এই শয়তানকে আটকানোর উপায় কি তুমি জানো? পেছন থেকে রিচার্ডস বলে ওঠে। আপনি কখনোই মাছকে জিজ্ঞেস করবেন না কিভাবে মাছ ধরতে হয়, অবশ্যই আপনি জেলের সাহায্য নেবেন। রাফায়েল এবার কর্কশ গলায় বলল, আপনাদের যদি আসলেই কিছু জানার থাকে আমাকে বলুন, না হলে আমি গেলাম। তখন হুজুর বললেন, না না তুমি বলে যাও। তখন রাফায়েল বলতে শুরু করে, ফারিদের পূর্বপুরুষ অর্থাৎ মর্ডেকাই 4 বোতল নদীতে ভাসিয়ে দিয়েছিল, কোনোভাবে যদি সে বোতলগুলো সংগ্রহ করা যায় তারপর আমি বাকি উপায় বলতে পারব। যা হোক, এটা বলার পর তাকে ফিরিয়ে দেওয়া হয়। বিশপ মামা ডেমনের বেলজেবাব পরিচয় হুজুরকে জানাতে চায় এবং বলে, বেলজেবাবের সম্মুখীন আমি এর আগেও হয়েছি, তারা সাধারণত শয়তানি শক্তির আধার হয়, তাদের পরাজিত করা মোটেও সহজ নয়। এখানে দেখছি উল্টো, ডেমনকে পুনরায় তার ক্ষমতা পাওয়ার জন্য আমাদের সাথে ইমোশনাল গেম খেলছে কিনা তা নিয়ে আমি ঠিক শিওর হতে পারছি না। তখন ফারিদ বলল, যেহেতু রিচুয়ালটা ইহুদি বিশ্বাস এবং ব্যাফুমেটকে উদ্দেশ্য করে, এখানে যদি কোনো ইহুদি প্রিস্টের সাহায্য নিয়ে শিওর হওয়া যেত। আচ্ছা, রাফায়েল বলল তার সাথে একজন মুসলিম জিনও আছে, তাকে হাজির করে জিজ্ঞেস করুন, ও রাফায়েলকে আমাদের থেকে ভালোভাবে চেনে। হুজুর এখন সেই মুসলিম জিনকে হাজির করলেন। হাজির করার পর সে বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আশরাফ সাহেব, আমার নাম আহমদ, আমিও রাফায়েলের মতোই এই ইহুদি ব্যক্তির ভুল কালো জাদুতে এখানে বন্দী হয়ে যাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, তুমি তো রাফায়েলকে চেনো, সে কি ভালো নাকি খারাপ? রাফায়েল সম্পর্কে আমার পরিষ্কার ধারণা আছে, সে অন্যান্য ডেমনের মতো নয়, তার পরিবারকে এবং আমাকে রক্ষা করতে সে অনেক কষ্ট করেছে, তার বয়স হচ্ছে, তার শক্তি ধীরে ধীরে কমে আসছে, আমাদেরকে রক্ষা করতে আর পারছে না, তাই সে ফারিদের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করছিল যাতে সে এখান থেকে মুক্তি পেতে পারে। এই সাতটি জিন খ্রিস্টান, তবে তাদের ছয়টি সাধারণ হলেও একটি খুব সম্ভবত বেশ শক্তিশালী। তারা চায় তারা এখান থেকে মুক্তি পাক, মুক্তি পেয়ে কি করবে তা আপনারা ভালোই বুঝতে পারছেন। ফারিদের বেশ ক্ষতি করবে তারা, আমি আপনাদের সাথে যোগাযোগ করা ছাড়া বেশি কিছু করতে পারছি না, আপনারাই কিছু করুন, আল্লাহ নিশ্চয়ই আমাদের সাথে আছেন। এবার ফারিদটা সবাই খানিকটা ধাতস্থ হল এবং এই সিদ্ধান্তে আসলো যে হুজুর এবং বিশপ রাফায়েলকে এবং ওই মুসলিম জিনকে সেখান থেকে বের করবেন এবং ওই সাতটি খারাপ জিনকে ওখানেই ধ্বংস করে দেবেন এবং এই দালান থেকে সকল কালো জাদুর উৎস বিশেষ করে চারটি বোতল খুঁজে বের করবেন এবং অশুভ শক্তি ধ্বংস করে দেবেন। হুজুর ফারিদকে কিছু জিনিস জোগাড় করতে বললেন, একটি সাদা মুরগি, মুড়ি ভাজা বালু এবং কিছু সাদা মিষ্টি এবং সাত মসজিদের পানি। ফারিদ এবং আমজাদ হুজুর সেগুলো সংগ্রহ করল। অন্যদিকে ফাদাররা তাদের প্রিপারেশন নিচ্ছিলেন অ্যাজাজিলকে কিভাবে কাবু করা যায় এবং রাফায়েলকে কিভাবে মুক্ত করা যায়। আমজাদ হুজুর, আমাদেরকে পালাক্রমে কাজ করতে হবে, আপনি প্রথমে ওই ছয়টি জিনকে ধ্বংস করুন, তারপর আমরা অ্যাজাজিলকে ধ্বংস করব এবং সর্বশেষে রাফায়েলকে মুক্ত করব। আমার মনে হয় না এখান থেকে কিছু করা যাবে, চলুন ভিটাটাতেই যাওয়া যাক। এমন সময় হুজুর তার ছাত্র জিনদের পাঠিয়ে দিলেন ওই চারটি বোতল খুঁজে আনার জন্য এবং দুজন জিনকে তার সাথে থাকতে নিয়োজিত করলেন। এখন ফারিদ মামারা, আশরাফ হুজুর এবং আমজাদ হুজুর সেই দালানের কাছে গিয়ে তারা পালাক্রমে দেওয়াল টপকায়। গিয়েই তারা সাতজন মিলে দরজা ভাঙার চেষ্টা করে এবং সফল হয়ে যায়। হুজুর তখন বুঝতে পারে ওই ডেমনদেরকে কোনো রকমে এই চার দেয়ালের মাঝখানে আটকে রাখা হয়েছে, কেননা চতুর্দিকে বিভিন্ন চিত্র আঁকা, শয়তানকে উদ্দেশ্য করেই আঁকা হয়েছে সেগুলো। হিব্রু ভাষারও বিভিন্ন রকম লেখা রয়েছে এবং উল্টো করে আরবি লেখা দেখে হুজুর নিশ্চিত হন যে এখানে কালো জাদু করা হয়েছে। তখন বিশপ মামা চতুর্দিকে হলি ওয়াটার ছড়িয়ে দেন। এবার ঘরের ভেতর এবং উঠানে কেমন যেন তুলকালাম কাণ্ড এবং ঝড় হতে শুরু করে। এমন সময় তার একটি চিৎকার শুনতে পায় যা তাদেরকে বলছে, রেলিনকো ভেলমোরি। ফারিদ এমন চিৎকার কখনো শোনেনি। ফাদারদের পায়ের নিচের মাটি কেঁপে ওঠে। এটি একটা ল্যাটিন ফ্রেজ যার অর্থ লিভ অর ডাই। এটা শুনে ফাদাররা বাইবেলের বিভিন্ন ভার্স পড়া শুরু করেন। ফাদার ব্রোজেন চিৎকার করে ওঠেন, ইন দ্য নেম অফ দ্য গড উই ডোন্ট ফিয়ার ইউ, ইউ ফ্রিক। হুজুর বিষয়টা খানিকটা ঠাহর করে প্রথমে একটি বড় বৃত্ত আঁকে সাদা পাউডার জাতীয় জিনিস দিয়ে এবং তার ভেতরে আরেকটা সাদা বৃত্ত আঁকেন মুড়ি ভাজা বালু দিয়ে। তারপরে তারা ছোট বৃত্তের ভেতর সকলে ঢুকে যায়। তারপর হুজুর মিষ্টি এবং মুরগি জপ করে সেই বৃত্তের ওপর অংশে রাখেন। এভাবে হুজুর তার ছাত্র জিনদেরকে আহ্বান করেন। এভাবে ছাত্র জিনেরা সেই দালানে থাকে অ্যাজাজিল ব্যতীত খারাপ জিনগুলোকে হত্যা করে। হুজুরের ছাত্র জিনরা সবাইকে মারতে পারলেও অ্যাজাজিল তাদের একজনকে মেরে ফেলে, তার নাম মিস্তাক ফুজার। একথা অন্য জিনরা এসে হুজুরকে জানায় এবং জানাজা পড়ার কথা বলে। হুজুর জানান আজকে কাজ শেষ করে সন্ধ্যাবেলা তিনি জানাজা পড়াবেন। এমন সময় হুজুরের অন্যান্য ছাত্র জিনরা বোতল নিয়ে হাজির হয়। তিনটি বোতল তারা অক্ষত পেলেও শেষ বোতল পায়নি তারা। হুজুর এবার আন্দাজ করলেন, আজাজিল এখানে বন্দী থাকা সত্ত্বেও এত শক্তি কিভাবে পেল। কোনো একটা বোতল খুঁজে না পাওয়া মানে তা ভেঙে গিয়েছে এবং তার কার্যকারিতা নষ্ট হয়েছে। তখন হুজুর তার ছাত্রজিনকে বলে রাফায়েলের সাথে যোগাযোগ করতে। তারা এবার দালানের ভেতর থেকে বেরিয়ে উঠোনে আসে। কিছুক্ষণ পর জিনটি তার কাছে এসে জানায় রাফায়েলের প্রসেস শুধু বিশপ রিচার্ডসকে বলতে বলেছে। তখন সে এই প্রসেসটি রিচার্ডসকে বলে যায়। রিচার্ডস এর চোখে মুখে চিন্তার ভাঁজ পড়েছে। তিনি সবাইকে জানান এই কাজটি তাকে একা করতে হবে, এটা রাফায়েলের নির্দেশ। এবার বিশপ রিচার্ডস ভেতরে ঢোকেন, ঢুকেই দরজা আটকে দেন। সাথে তিনি একটি বোতল নিয়েছিলেন। এবার বাইরে থেকে মনে হচ্ছিল ভেতরে ঝড় চলছে এবং বিভিন্ন ল্যাটিন ফ্রেজ এবং চিৎকার শোনা যাচ্ছিল, হাসিও শোনা যাচ্ছিল খুব। এরপর একটি ল্যাটিন শব্দ আবারও কানে আসছিল, যার অর্থ ফাদার হেমন্ত আমাদেরকে বললেন, যার অর্থ দাঁড়ায় শয়তানের প্রতিরূপকে দমাতে একটি তুচ্ছ বস্তু এসেছে। কিছুক্ষণ পর তিনি বোতল হাতে বের হয়ে আসেন এবং বের হয়ে সর্বপ্রথম বললেন, আমি এখন অ্যান্টিক্রাইস্ট, আই এম নো লঙ্গার আ সার্ভেন্ট অফ গড। অ্যান্টিক্রাইস্ট মানে হল শয়তানের পূজারী, ইসলামী পরিভাষায় শয়তানকে সেজদা করা। এটি শুনে ফাদাররা আকাশ থেকে পড়ে এবং একে অপরের দিকে তাকায়। কি বলছেন আপনি এসব? আপনি এমনটা করলেন কেন? আমাদেরকে জানাননি কেন আপনি? তোমাদের এটা বললে তোমরা আমাকে এটা করতে দিতে না। শুনতে চাও আমার এক্সোরসিজমের কথা? তাহলে শোনো, আমি কাল থেকে এরকম কিছু ভাবছিলাম, যা ভাবার তাই হয়েছে। আমি শুরু থেকেই জানি আজাজিলকে কাবু করতে হলে তাকে ধোকা দিতে হবে, তবে সেটার অর্থ যে এমন হবে তা জানা ছিল না। গতকাল রাতেই এনসিয়েন্ট একটা পুঁথিতে আজাজিলের একটি কেস পাই, যেখানে বলা হয়েছে আজাজিল নাম প্রকাশ করেনি ততক্ষণ পর্যন্ত না সে বিশ্বাসযোগ্য কিছু পাচ্ছে, অর্থাৎ সে কাউকে বিশ্বাস না করা পর্যন্ত সে তার পরিচয় গোপনই রেখেছিল। কাছের কেউ যখন আপনার বাবা মার নাম জিজ্ঞেস করে তখন আপনি যেভাবে নাম বলেন, একজন অপরিচিত ব্যক্তিকে কি সেভাবে বলেন? ঠিক একইভাবে সার্ভেন্ট অফ ডেভিল কখনো সার্ভেন্ট অফ গড এর কাছে তার পরিচয় প্রকাশ করবে না। ফাদার ব্রোজেন বললেন, তার মানে কি সে আজাজিল ছিল না? এবার বিশপ রিচার্ডস বলতে থাকেন, না সে আজাজিল ছিল না, রাফেল নিজে ইচ্ছে করে বিদ্রুপ ছড়িয়েছিল যে সে আজাজিল। কেননা সে যদি বুঝতে পারত আমরা তার আসল পরিচয় জানি, তাহলে সে আমাদেরকে এখানে আসার সুযোগই দিত না। এটা অবশ্যই একটা বুদ্ধিমানের কাজ ছিল, কেননা ডেমনটি তার চেয়ে শক্তিশালী ছিল। আমাদের এই বিষয়টা বোকামি ভেবে সে অপ্রস্তুত ছিল। ভেতরে ঢুকে আমি সর্বপ্রথম আমার গলায় থাকা ক্রস উল্টো করে ধরি এবং সেখানে শপথ করি, আই বিশপ রিচার্ডস ইজ নো লঙ্গার আ সার্ভেন্ট অফ গড, লর্ড প্লিজ টেল মি ইয়োর নেম। এবার সাতটি কণ্ঠ মিশ্রিত আওয়াজে প্রতি উত্তর আসে, মাই নেম ইজ। আপনারা ধারণা করতে পারেন তার নাম কি হতে পারে? অন্যান্য ফাদাররাও না সূচক মাথা নাড়ল, লেভায়াথান। লেভায়াথান হল বাইবেলে উল্লেখিত শয়তান। নাম শুনে ফাদারদের যেন চোখে মুখে রক্ত উঠে গিয়েছে। এই ডিমনকে অ্যান্সিয়েন্ট ফাদারদের মধ্যে 300 জন একজন কাবু করতে পারতেন, তারা তো তুচ্ছ। তারপর আমি বললাম, লর্ড প্লিজ কাম ইনসাইড দিস জার সো আই ক্যান ওয়ার্শিপ ইউ। সেই শয়তান এখন আমার হাতের বোতলে বন্দি। এবার হুজুর বললেন, কি জাতা, শয়তানকে আটকাতে গেলে শয়তানের পূজারি বা হতে হবে কেন? আমি দেখে শুনে বা বুঝে কাউকে এরকমটা করতে দিতে পারি না। ফাদার ক্যালমোস বলে উঠেন, আপনি কি জানেন না একবার অ্যান্টিক্রাইস্ট হলে এর থেকে ফেরার কোনো রাস্তা নেই? তার মানে আপনি ফরএভার হেলে থাকবেন। রিচার্ডস আবার থেমে বলতে শুরু করলেন, আমার পূর্বপুরুষরা শয়তানের পূজা করেছে, তাদের কারণে আজ আমাদের এইসব দশা। আমি অ্যান্টিক্রাইস্ট হব, আমার জন্য হয়তোবা অন্য অনেকের প্রাণও বেঁচে যেতে পারে। ফাদাররা কান্নায় ভেঙে পড়েন। বিশপ রিচার্ডস সযত্নে বোতল হাতে নিয়ে মনমরা হয়ে দাঁড়িয়ে আছেন। হেল তার জন্য নির্ধারিত, ভাবতে থাকেন সে আর কখনো গডের ওয়ারশিপও করতে পারবে না। হুজুর এবার মারি জিনকে সেখান থেকে মুক্ত করার প্রয়াস নিলেন। সাথে আনা একটি বোতল থেকে পানি সে সংগৃহীত বোতলগুলোর একটির উপর ছিটিয়ে দিতেই বোতল থেকে কালো ধোঁয়া বের হয়ে আসে। এরই মাধ্যমে মারিদ জিনটি মুক্তি পায়। এবার রাফায়েলকে মুক্ত করার পালা। ফাদাররা তারপর তাদের মতো এক্সোরসিজম শুরু করে। এর জন্য তিনি ফারিদকে আগে হেলুসিনেট করে তাকে অন্য রিয়েলমে পাঠায়। রিয়েলম হলো একটি রাজ্য বা এলাকা। এটি সেই স্থান বা আধ্যাত্মিক মাত্রাকে বোঝায় যেখানে শয়তানদের বসবাস বা নিয়ন্ত্রণ আছে বলে মনে করা হয়। হেলুসিনেশন হলো যখন আপনি এমন কিছু দেখেন, শুনতে পান বা অনুভব করেন যা আসলে সেখানে নেই। প্রায়শই মানসিক স্বাস্থ্যের অবস্থা, ওষুধের ব্যবহার বা স্নায়বিক কারণে এটা হয়ে থাকে। ফাদার হেমান্ত ফারিদকে এর প্রসেস বোঝাতে থাকে। তোমার টার্গেট হলো সেখান থেকে একটি সাদা পতাকা খুঁজে বের করা, কেননা সেই রিয়েলম এই পতাকাটি রাখার কারণেই সে এখানে বন্দী হয়ে আছে। পতাকাটি কোনো একটি চার্চের উপরে থাকবে। বাস্তবে 5 সেকেন্ড স্থায়ী হলেও তার কাছে সেটি 1 বছরও মনে হতে পারে। শয়তান তোমাকে বিভিন্নভাবে ধোকা দেবে, তবে দুর্বল হলে চলবে না। এই বলে ফারিদের ওপর হলি ওয়াটার ছিটিয়ে বাইবেলের নির্দিষ্ট ভার্স পড়তে থাকেন। ফারিদ তার জায়গা হঠাৎ কাঁপতে শুরু করে। 5 সেকেন্ড পর ফারিদ স্বাভাবিক হওয়ার সাথে সাথেই রাফায়েল মুক্ত হয়ে যায়। তবে ফারিদের মনে হয়েছিল সে 2 বছর কোনো স্থানে ছিল। শয়তান তাকে বিভিন্নভাবে ধোকা দেওয়ার চেষ্টা করে। তার মৃত বাবা, যাকে সে ছোটবেলা হারিয়েছে, সে সেখানে জীবিত ছিল। সে তাকে বলে, বাবা আমায় ফেলে যাস না। তবে ফারিদ বেশ ভালোভাবেই শয়তানের চাল বুঝতে পারে। সে বলে, শয়তানকে আমি আমার এত কাছে কখনোই দেখিনি। রিয়েলমে আমাকে খুব বেগ পেতে হয়েছে। আমি যখনই নামাজে দাঁড়াতাম তখন আমার কাছে আসতো, হু আর ইউ ওয়ার্শিপিং ইন দিস মেটাফরিক রিয়েলম, এবং বিদঘুটে ভাবে হাসি দিত কেউ। ফাদাররা তাকে জানায় সে এখন ফেরত এসেছে, আর কোনো সমস্যা তার হবে না। যাওয়ার সময় রাফায়েল সবাইকে থ্যাংক ইউ বলে যায়। ধর্মমতে রিচার্ডস হেলফায়ারে যাবে, জানলেও তার প্রতি সবার ভালোবাসা বেড়ে যায়। সেদিনই ফাদাররা রাজশাহী ফেরত আসেন। রিচার্ডস নাকি সেই বোতলকে কোথাও পুঁতে দেয়। মাগরিবের পর হুজুর তার ছাত্র জিনের জানাজাও পড়ান। ফারিদ মসজিদ থেকে ফিরতে ফিরতে ভাবতে থাকে, কত বিচিত্র এ দুনিয়া, কত রহস্য এর। বাসায় আসতেই সে কল পায় ফাদার ব্রোজেনের। ফারিদ, একটা ব্যাড নিউজ আছে। ইওর আঙ্কল ইজ নো মোর। রিচার্ড সাহেব নিজের গিল্ট মেনে নিতে না পেরে আত্মহত্যা করেছেন। গড ওনার সোলকে পবিত্র করুক এবং ওনার স্যাক্রিফাইস রিকগনাইজ করুক, আমেন। ফারিদ প্রতি উত্তরে শুধু বলে, মে গড হ্যাভ মার্সি অন অল অফ আস। আর কিছুই সে বলতে পারে না, অনেক দেখেছে সে, এবার একটু বিশ্রাম দরকার। এভাবেই ফারিদের ডায়েরির একটি অন্যতম অধ্যায় সম্পূর্ণ হয়। ডায়েরির একটি অধ্যায় শেষ হয়েছে, পাতা তো আর ফুরায়নি, নতুন কি অপেক্ষা করছে তার জন্য। এই ছিল আমার সেই শিক্ষকের মুখে বলা ঘটনা। জানি না আমি কতটা গুছিয়ে লিখতে পেরেছি, ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আবারও আমি কোনো নতুন ঘটনা নিয়ে হাজির হব ভূতকল্পে। সেই পর্যন্ত আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। তো আমরা সারওয়ার সাবিত ভাইয়ের পাঠানো ঘটনাটি মাত্র কিন্তু শুনে ফেললাম। আশা করছি ঘটনাটি আপনাদের অসম্ভব ভালো লেগেছে। ঘটনার মধ্যে কিন্তু বেশ ইন্টারেস্টিং কিছু ফ্যাক্টস, ইন্টারেস্টিং কিছু ইনফরমেশনস তিনি ইনক্লুডস করেছেন, যেগুলো আপনাদের মধ্যে কারো যদি অজানা থেকে থাকে, এই ইনফরমেশনসগুলো পেয়ে আশা করছি আপনারা অনেক বেশি আনন্দ পেয়েছেন। আর ঘটনাটিও আশা করছি আপনাদের ভালো লেগেছে, এবং আশা রাখছি সাবিত ভাই ইন ফিউচারে আরও দারুণ দারুণ সব স্টোরিজ আমাদেরকে পাঠাবেন। এবং তিনি যদি আমাদেরকে আরও দারুণ কিছু স্টোরিজ পাঠিয়ে দেন, অবশ্যই আশা রাখছি এই ঘটনাগুলোও কিন্তু আপনাদের সামনে আমরা নিয়ে আসব ইন ফিউচারের কোনো এপিসোডে। তো এরই সাথে কিন্তু শেষ হয়ে যাচ্ছে আজকের ভূতকল্পের পর্বটি, বিশেষ পর্বটি, বিকজ আজকে ভূতকল্পের 100তম পর্ব। আশা করছি এই পুরো পর্বটি আপনাদের অসম্ভব ভালো লেগেছে। আর আমাদের ফিউচার প্ল্যানস অথবা আজকের প্রত্যেকটা ঘটনার ব্যাপারে আপনাদের মন্তব্য আপনারা কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ডিরেক্টর অ্যান্ড ফাউন্ডার সাজ্জাদ অভি ভাই আপনাদের সাথে কিন্তু আড্ডা দিতে জয়েন হয়ে যাচ্ছেন। আর রাইট নাও আমি রাহাজ জুবায়ের, আমি কিন্তু সাইন আউট করছি।
আমার সাথে আপনাদের আবারও কথা হচ্ছে, আবারও আড্ডা হচ্ছে এবং গল্প হচ্ছে ইনশাআল্লাহ আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত আমার তরফ থেকে আল্লাহ হাফেজ।
আপনারা শুনছেন স্বাধীন মিউজিকে ভূত গল্প, সাথে আছি আমি অভি। ঘড়িতে দেখতে পাচ্ছি একটা চল্লিশ বাজে। তো আশা করি আজকে ভূত গল্পের 100তম এপিসোডে যে তিনটে ঘটনা ছিল সেই তিনটে ঘটনা নিয়ে আপনাদের ভালো লেগেছে। যেমন প্রথম ঘটনা ছিল সাগর ভাইয়ের লেখা, সেকেন্ড ঘটনা যেটা ছিল সিনে ডাকাত, আমাদের পাশের দেশ ভারত বাংলার লেখক শ্রেয়ন দাদার লেখা, আর দ্বিতীয় নাম্বার যে ঘটনাটা ছিল সেটা ছিল সারোয়ার আলম সাবিত ভাইয়ের একটা মেইল পাঠানো। কাকতলীয়ভাবে সে আমাদেরকে আমাদের 100তম এপিসোডের যে ঘটনাগুলো আমরা রেডি করেছি, মানে করতে চেয়েছিলাম, সিলেক্ট করছিলাম, তার আগেই সে মেইল করে দিয়েছে। আর তার মেইলটা পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাটা সিলেক্ট করেছি, কারণ তার ঘটনাটা আসলেই খুব সুন্দর ঘটনা, একটা ইউনিক ঘটনা ছিল। এই প্রথম ভূত গল্পে এরকম কিছু একটা ঘটনা, এরকম ফাদারের ঘটনা প্রচার করা হয়েছে এই প্রথম। আমি সারোয়ার ভাইয়ের, সারোয়ার আলম সাবিত ভাইকে আমি অসংখ্য ধন্যবাদ দেবো ভূত গল্পের পক্ষ থেকে, যারা ভূত গল্প ভালোবাসেন তাদের পক্ষ থেকে তাকে ধন্যবাদ দেবো, কারণ এত সুন্দর একটা ঘটনা উপহার দেওয়ার জন্য। আর আমি পার্সোনালি তাকে, আসলে পার্সোনালি আমি তাকে ধন্যবাদ দেবো, কারণ 100তম এপিসোডের জন্য একটা ভালো ঘটনা উপহার দেওয়ার জন্য। আর আমি আবারও বলবো, সাবিত ভাই যদি লাইভ শুনে থাকেন বা সাবিত ভাই আমাকে মেল করেছে, তার পার্সোনাল নাম্বার দিয়েছেন, আমি ইনশাল্লাহ রাত আজকে অনেক হওয়ার কারণে আমি আপনার সাথে যোগাযোগ করিনি, ইনশাল্লাহ আগামীকাল আপনার সাথে যোগাযোগ করবো। বা আপনি যদি লাইভে শুনে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই ভাই আপনার কাছ থেকে আরও এরকম ঘটনা আমরা পাওয়ার আশায় থাকলাম। তো যাই হোক, যেহেতু রাত আজকে আমরা ভূত গল্পের 100তম এপিসোড বিধাই আজকের এপিসোডটা একটু বড় রেখেছি, যেহেতু আসলে ইউজুয়ালি আমরা যেটা করি দুই ঘন্টা শো করি, দুই ঘন্টার ভিতর আমরা শোটা শেষ করি। তো আজকে একটু আপনাদের একটু বেশি দিলাম, কারণ আজকে স্পেশাল ডে আমার জন্য, স্পেশাল ডে কারণ ভূত গল্প আমি এক নম্বর এপিসোড থেকে আরম্ভ করেছি, আমি আজকে 100তম এপিসোডে পা দিলাম। খুবই ভালো লাগছে আমার, আপনারা পাশে না থাকলে এটা সম্ভব হতো না, আমার সাথে যারা কাজ করেছে তারা না থাকলে সম্ভব হতো না, বিশেষ করে এখন যারা আমাকে সাপোর্ট দিচ্ছে, যেমন রাশেদ আমাকে সাপোর্ট দিচ্ছে, তারপর আমাদের সবার ভালোবাসার ভূত গল্পের হোস্ট রাহাত আমাকে সাপোর্ট দিচ্ছে, ইভেন আমি স্বাধীনের নতুন একটা প্রোগ্রাম যেহেতু লঞ্চ করেছি লাভ ডায়রি, আপনারা জানেন ভালোবাসার বিষয়ে, সেটা আপাতত সিজন 1 শেষ, সিজন 2 খুব শিগগিরই আসবে। তার পাশাপাশি আরেকটা স্বাধীনের নতুন একটা শোর কথাবার্তা চলছে খুব শিগগিরই, সেটাও জানতে পারবেন। সেখানেও আমার যে ছোট ভাই আমাকে সাপোর্ট দিচ্ছে রাজ, সেও আমাকে সাপোর্ট দিচ্ছে। তো আসলে আপনারা সাপোর্ট না দিলে, এই ভাই ভাইরা সাপোর্ট না দিলে আমার আসলে এত দূর পর্যন্ত আসা হতো না। আমি কমেন্ট বক্সে যাবো, কারণ কমেন্ট বক্সে যাওয়ার আগে আমি একটু কথা বলছি এই কারণেই, কারণ আজকে দেখেন 1 থেকে 100, মানে আমি নিজেরে নিজে বিলিভ করতে পারতেছি না যে আমি 100তম এপিসোড পর্যন্ত আপনাদের সাথে নিয়ে, মানে 20-30 জন সাথে নিয়ে আমি এইভাবে পাড়ি দিতে 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 আজ আমার লোক সংখ্যা প্রায় 500 মতন হয়েছে। তো আমি এই ভালোবাসা 500 জনকে আমি পেয়েছি, এটা পরিবার হচ্ছে, আস্তে আস্তে বড় পরিবার হবে ইনশাল্লাহ, আমি এটা আশা রাখি। যেহেতু আপনারা ভালোবাসছেন, আপনারা এই যে এত রাত পর্যন্ত 1:43 পর্যন্ত আপনারা আমার বকবকানি শুনছেন, প্লাস আমার ঘটনাগুলো শুনলেন, এই যে ভূত গল্পকে ভালোবাসেন বিদায় কিন্তু শুনছেন, ভূত গল্পের সাথে আছেন বিদায় শুনছেন। তো আমি আশা করি ইনশাল্লাহ যেমন 100তম এপিসোড পার করেছি, তেমন ইনশাল্লাহ আমার টার্গেট 200তম এপিসোড পর্যন্ত আপনাদের এইভাবে ভালোবাসা নিয়ে আপনাদের পাশে নিয়ে 200তম এপিসোড পর্যন্ত যাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনারা অবশ্যই পাশে থাকবেন, আর যারা আমার সাথে আছেন তারাও অবশ্যই পাশে থাকবেন, বিশেষ করে আমার আরো কিছু ছোট ভাই আছে যাদের নাম নাম বললেই নয়, আয়ান আছে, আমারে সাপোর্ট দিয়েছে ভূত গল্পের জন্য, তারপর শাওন ছিল প্রথমে, তারপর চিন্ময় ছিল, এরা সবাই সাপোর্ট দিয়েছিল। বিদায় ভূত গল্প আজ আমি কন্টিনিউ করতে পেরেছি। যাক, যে যেখানে আছে সবাই ভালো থাকবেন। আমি এখন আর কথা বলবো না, যেহেতু রাত হয়ে গেছে 44 বাজে। আমি এন্ড করবো, এন্ড করার আগে আমি একটু কনবক্সে যাব। কনবক্সে যাওয়ার আগে আমি একটু দেখি কারা কারা আমাদের সাথে আছে। আচ্ছা, আমাদের সাথে কারা কারা আছে, প্রথমে একদম না হলে নয়, আমাদের সাথে এমডি শাকিল ভাই আমাদের সাথে আছে। আচ্ছা, আমাদের সাথে আনিসুর রহমান আমাদের সাথে আছে, প্রতি সোমবারের মতো আজকেও চলে আসলো আনিস ভাই। অসংখ্য ধন্যবাদ আনিস ভাই, সে আমাকে 100 মোবারক উইশও জানিয়েছে। আচ্ছা, আমাদের সাথে প্রতি সোমবারে যেমন রিফাত বাবা চলে আসে, মানে সেইভাবে রিফাত বাবু চলে আসছে। আচ্ছা, আমাদের সাথে শাকিল ভাই আবার আছেন, আমাদের সাথে জামিল আক্তার রুবি আছে। কিছুক্ষণ পরপর সাউন্ড বন্ধ হয়ে যায় কেন? আচ্ছা, এইটার ব্যাপারটা আমি একটু দেখলাম, অনেকে নেগেটিভ কমেন্ট আসছে এই সাউন্ডের বিষয়টা। আমার কাছে মনে হচ্ছে যে সাউন্ডের বিষয়টা হচ্ছিল আপনার অপারেটর আপনি কি ইউজ করছেন, বা ওয়াইফাই ইউজ করছেন কিনা, রাউটার ইউজ করছেন, আমি ঠিক জানি না। যদি অপারেটর ইউজ করেন তাহলে অবশ্যই একটু সিগন্যাল যেখানে ভালো আছে সেখানে নিয়ে যেয়ে চালানোটা বেটার। কারণ আমি পার্সোনালি আমি যেটা করি, আর কেউ করে কিনা আমি জানি না স্বাধীন পডকাস্টে, আমি পার্সোনালি আমার হচ্ছিল হাই, আমাদের হচ্ছে এই প্রোগ্রামে তিনটে অপশন থাকে, একটা হচ্ছে হাই কোয়ালিটি, একটা একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি, একটা লো কোয়ালিটি। আমি সবসময় হাই কোয়ালিটি আপনাদের লাইভ করি, শোটা করি হাই কোয়ালিটিতে। তো যাই হোক, আমার আপলোড অবশ্যই ভালো বিধে আমি হাই কোয়ালিটি করতে পারছি, তো আশা করি বাদার কথা না। তারপর বাদলে আপনার একটু অপারেটর দেখবেন, একটু অ্যাক্সেস করে যদি কনভার্ট হয়ে অন্য অপারেটর যেতে পারেন, অথবা ওয়াইফাইয়ের রাউটারটা যদি অনেকদিন চলে থাকে ওটা বন্ধ করে অন করে আবার কানেক্ট করে দেখতে পারেন, এই জন্য সমস্যা হতে পারে। আবার অ্যাপসেও কিছু সময় আপডেট যদি হয়, বাক্স ফাইল যদি তারা রিপেয়ার করে তখনও একটু ঝামেলা হতে পারে। আচ্ছা, অসিউর রহমান আমাদের সাথে আছেন, আপনি সঠিক পথে হাঁটছেন হবি ভাই, বড় বড় গল্প দিলে ভালো লাগে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। বড় বড় গল্প দিতে চাই, বড় বড় গল্প আমাদের কাছে আছে। আসলে গল্পগুলো এত বড় যেগুলো আসলে আমরা 2 বা 3 এপিসোডে মেক আপ করা সম্ভব না। তারপরও আমরা ডিসিশন নিয়েছি, পার্সোনালি রাহাত ডিসিশন নিয়েছে, ও আমাকে বলছে যে ভাই আমরা এখন থেকে চেষ্টা করব একটা ঘটনা 2 এপিসোডে, যদি বড় ঘটনা থাকে 2 এপিসোডে শেষ করব। ভালো একটা আমাকে অপশনাল দিয়েছেন, একটা ভালো কথা বলেছেন। দেখি ইনশাল্লাহ চেষ্টা করব আপনারা আপনাদের 2টা শেষ করে দিতে, মানে বড় ঘটনা 2 দিনে শেষ করে দিতে। আচ্ছা, আমাদের সাথে আছেন শাহিদ গাজী, আমাদের সাথে আছে এগিয়ে যাক ভূত গল্প। আমি শাহিদ গাজী গাজীপুর থেকে আছি। থ্যাংক ইউ শাহিদ গাজী ভাই ভূত গল্পের সাথে থাকার জন্য। আচ্ছা, এমডি শাকিল ভাই আবার লিখেছেন অস্থির ঘটনার উপরে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকের 3টা ঘটনা আসলে অস্থির, আমি আজকের আসলে 100 এপিসোড অন্যরকম আমরা রাখেছি, মানে ঘটনাগুলো রেখেছিলাম। এই যে সরোয়ার আলম সাবিত ভাইয়ের যখন মেইল করেছে তখন আমাদের প্যাটার্নটা টোটাল ব্রেক করে দিলাম, যে না আজকে এপিসোড আসলে কিছু ইউনিক করা যায় কিনা দেখি, এই ইউনিক অল্প ঘটনা থাকুক বাট লং ঘটনা রাখি, এই জন্য আমরা লং ঘটনা রেখেছি। আচ্ছা, নূর হোসেন সুমন ভাইও লিখেছেন তার অ্যাপসে সমস্যা হচ্ছে। ভাই আমিও কিন্তু iOS ইউজার, মানে অ্যাপেল ইউজার, সো আমার ম্যাক ও ম্যাকের ল্যাপটপের রান হচ্ছে, প্লাস আমার ফোনে কিন্তু কন্টিনিউ চলছে। আসলে আপনাদের যে আমি বললাম অপারেটর অথবা ওয়াইফাইটা একটু বন্ধ করে কাজ করতে হবে। যাই হোক, মনে হয় নেক্সট টাইম একটু আমার এই কথা মতো একটু কাজ করেন, মনে হয় বেটার পাবেন। আচ্ছা, আবি লাস্ট যে ঘটনাটা শোনানো হয়েছে এই ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করবেন সব ঘটনাতে। থ্যাংক ইউ আবির ভাই, সব একই একটা সত্য যদি 3টে ঘটনা থাকে অথবা 4টে ঘটনা থাকে, সব ঘটে যদি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যদি ইউজ করি তাহলে আসলে শুনতে ততটা ভালো লাগবে না। যেগুলো আমার মিউজিকগুলো আসলে যে কটা ঘটনার সাথে থাকে সব কটা ঘটনার সাথে মিচ করেই, মানে ম্যাচ করেই এক্সপোর্ট ফিল্টারিং করে দেন সব মিউজিকগুলো আমি এক্সপোর্ট করি ঘটনাগুলো ফুটন্ট তোলার জন্য। তো আশা করি কথাটা বুঝছেন, একই মিউজিক যদি আমি 4টে ঘটনা ইউজ করি তাহলে আসলে জিনিসটা শুনতে ভালো লাগবে না। আচ্ছা, অশির রহমান লিখছেন, আজকের গল্পগুলো বড় হওয়াতে অনেক ভালো লেগেছে, থ্যাংক ইউ ভাই অশির ভাই। আসলে আজকে ইউনিক করার কিছু চেষ্টা করেছি, যেহেতু ভূতগল্প একশোতম এপিসোড মধ্যে একটা ধামাকা রাখার চেষ্টা করেছি। আচ্ছা সাবিত লিখেছেন, দোয়া রইল ভাই ভয়েস এফেক্ট অ্যাড করেন। আচ্ছা লাইভে ভয়েস এফেক্ট ইউজ করলে আসলে খারাপ লাগে, এই কারণে আমি ই কটা একদম কমাই রাখছি, প্লাস ডিলে ছিল সেটাও কমে রাখছি, লো হাই তো ধরিনি, ওইটা ওইভাবে একদম পুরো। আচ্ছা আজকের গল্পটি ভালো লাগছে, হ্যাঁ হ্যাঁ অসিউর রহমান লিখেছেন, আজকের গল্পটি ভালো লাগছে, আজকে তিনটে ঘটনাই ভালো, তিনটে গল্পই ভালো, ঘটনা বলেন গল্প বলেন তিনটেই ভালো, আসলে একশোতম এপিসোডের মতনই ঘটনা হয়েছে। যদিও আমি এটা খুশি যে আপনারা যারা আছেন, যারা এখন শুনছেন, আমার 5,000 লোক দরকার নেই, 10,000 লোক দরকার নেই, আমি এই যে 50 জন যে লোক আমাকে শুনছেন তাদের নিয়ে আমি হ্যাপি, আমার দরকার নেই অনেক লোকজন আমার ক্রাউড হোক, আমি সেটা চাই না, 50 জন 60 জন নিয়ে আমি শোটা রান করতে চাই। আচ্ছা আবির লিখছেন, জি না লাগবে, জি না, জি না লাগবে, অন্যান্য শো গুলো দেখেন আপনারটাও খারাপ হয়, আমি ঠিক আবির ভাইয়ের কথাটা বুঝি নাই, অন্যান্য শো গুলো দেখেন। আচ্ছা না আবির ভাই, আমি আপনার আসলে লাস্ট যে কমেন্টটা করছেন জি না লাগবে, অন্যান্য শো গুলো দেখেন আপনারটাই খারাপ হয়, আসলে আমি বুঝি নাই আপনি কি বলতে চেয়েছেন। যাই হোক, খান জাহিদুল আমাদের সাথে আছে, ইংরেজ। আচ্ছা এমডি শাকিল আবার লিখছেন, হ দাদু ভাই আই লাভ ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ দাদু ভাই। যেটা বলতে চাচ্ছি, আমি আসলে আবির ভাইয়ের কমেন্টটা বুঝতে পারিনি, আমার মাথা ব্যথা খেলছে, কি সে বলতে চেয়েছে, সে বলতে চেয়েছে যে আমরা লাস্টের যে ঘটনা আমি ব্যাঙ্গলোর মিউজিকটা ইউজ করেছি সেটা সব পুরো মানে পুরো যে 2 ঘন্টা স্লট করি রেগুলার, সেই 2 ঘন্টা স্লটে প্রত্যেকটা ঘটনাই এই সেম ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকবে। তো আমি যেটা বলতে চেয়েছি যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি 4টে ঘটনাতে চলে, অন্যান্য শোতে কারা কেমন করে কারণ আমি ঠিক জানি না, কারণ আমার কাছে ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি মোটামুটি মিনিমাম 15-20টা ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার রেডি, এটা আমি বড় গলায় বলতে পারি। তো সেক্ষেত্রে আমি মাঝে মাঝে কনফিউশন থাকি কোনটা রেখে কোনটা বাদ দেবো, কোনটা রেখে বাদ দেবো, অ্যান্ড অন্যান্য ব্রডকাস্টের তাদের দেখা গেল 5টা ইউনিক রেখেছে অথবা 3টি ইউনিক রেখেছে, তারা এইভাবে রেখেছে। আর বাংলাদেশের যেটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, বাংলাদেশের যেটা প্রেক্ষাপটে মেগাটেক্স কোম্পানির 3টা ভলিউম সিডি ছিল, সেখান থেকেই ভূত এফএমে সেই সাউন্ডগুলো ইউজ করা হতো মেগাটেক্স কোম্পানি, তো সেইগুলো হচ্ছে মানুষের মনে গেঁথে আছে, সেগুলো আসলে বিল্ড আপ করে সেটাকে পিছনে ফেলে নতুন ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়াটা আসলে টাফ, তারপরে আমি অনেক কষ্ট করে পেরেছি। ঠিক আছে চেষ্টা করবো আবির ভাই, আমি চেষ্টা করবো দেখি কেমন দেখায়। আচ্ছা খান জাহিদুল আমাদের লিখেছেন চট্টগ্রাম থেকে, সে শুনছে, থ্যাংক ইউ খান জাহিদুল ভাই। আবির লিখেছেন, জানেন জানেন না দেখেই কেউ দেখে শো, আসলে আমি বুঝি না আবির ভাই কি বললো, জানেন না দেখেই কেউ দেখে শো, আসলে আমি বুঝি না আবির ভাই, আপনি যদি আপনার কিছু বলার থাকে অবশ্যই আমাকে আমার হোয়াটসঅ্যাপে বলতে পারেন, 01730017895, পার্সোনালি আপনি আমাকে বলতে পারেন হোয়াটসঅ্যাপে, আমি আবার বলছি 01730017895, আমি অবশ্যই আপনার কথাটা আমি রাখার চেষ্টা করবো, আপনারা আসলে ভালো চাচ্ছেন বেধে কিছু আপনি আইডিয়া দিতে যাচ্ছেন, অবশ্যই আপনার আইডিয়াটা আমি পার্সোনালি রাখার চেষ্টা করবো, আপনি আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে বলেন। আচ্ছা আমাদের সাথে আছে সাবিত আছেন, ভাই ভয়েস ইফেক্ট বলতে বুঝিয়েছি যে ফোনে কথা বলার ইফেক্ট, জিনের গলায় ইফেক্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, না না এটা অবশ্যই ভূতগল্পে হয়, ভূতগল্পে অবশ্যই জিনের ভয়েস থাকে, যেমন অ্যাম্বুলেন্স রহস্যতে পাবেন, তান্ত্রিক রিয়াজে পাবেন, তারপর ভিকারি জিনে পাবেন, ডাকিনী বিদ্যায় পাবেন, এই এইসবে আমরা কিছু কিছু ইফ্রিত ইফ্রিত জিনে ইফ্রিতের ক্যারেক্টার, টোটাল ইফ্রিতের ভয়েস যে জিনের ক্যারেক্টার সেটাও রেখেছি, আপনি পাবেন। আমরা এটা কেন রাখিনি, এটা হচ্ছিল আমরা তাড়াহুড়া করে রেকর্ডিং করেছি, তাড়াহুড়া করে লেয়ার এক ট্রাকে করেছি, 4-5টা ট্রাকে কাজ করিনি, ওইগুলো করতে গেলে মিনিমাম 4-5টা ট্রাক লাগে, তো যারা অডিও কাজ করেন ড সম্পর্ক আইডিয়া আছে তারা বুঝতে পারেন যে আসলে কতদূর কয়টা ট্র্যাক নেওয়া লাগে। দেখেন আমি কিন্তু অনেকক্ষণ আপনাদের সাথে লাইভে কথা বলছি গেছি, কিছু মনে করেন না। আজকে আসলে একটু মনটা ভালো, একসাথে পা দিয়েছি বিধায় আমি আজকে আপনাদের সাথে এতক্ষণ ধরে আছি, আপনাদের একটু ভালোবাসার কথাবার্তা বলছি, একটু কিভাবে কাজ করছে ভূত গল্প জার্নিটা, কিভাবে এতদূর পর্যন্ত আসতে পেরেছে সেগুলো আপনাদের সাথে জাস্ট শেয়ার করছি। তো আমরা অবশ্যই সাউন্ড এফেক্টে কাজ করি, ফোনেরও কাজ করি। যেমন আমাদের নতুন দুইটা টিজার এসেছে, ফার্স্ট টিজারটা কয়েকদিন চলছে মানে এখন রানিং হয়েছে, এটা দুই তিন মাস যাওয়ার পরে সেকেন্ড যে নতুন টিজার ওটাও প্লে করবো। এটা আমাদের অবশ্যই আছে, এটা কাজ করি, শুধুমাত্র এই এপিসোডে আমরা এটা করি নাই, এটা অবশ্যই প্রত্যেকটা আপনার আমি যে কটা সিরিজ বললাম সেগুলো শুনলে পাবেন। আচ্ছা সাবির লিখেছেন এগুলো প্রয়োজন আছে আসলে, হ্যাঁ অবশ্যই প্রয়োজন আছে, অবশ্যই অবশ্যই পুরো ঘটনাটা আসলে যখন, আর আমি বিশেষ করে প্যারানোমার কাজ করি, প্যারানোমার ব্যাপারটা হচ্ছে হেডফোনে যারা শোনেন ঘটনাটা তাদের অবশ্যই ভালো লাগবে। আমি বলবো না যে আমার শো খুব সুন্দর ক্রিস্টাল সাউন্ড হয়, আমি এটা বলবো না, আর চেষ্টা করি মানুষজন যারা শুনছে, যারা ভূত গল্পকে শুনে, তারা ধরেন 60% অথবা 55% ভলিউম দিয়ে যদি হেডফোনে শোনা যায় অবশ্যই খুব স্মুথলি ক্রিস্টাল শোনা যাবে। আমি সেইভাবে কাজ করি, আমি খুব হেভি ব্লাস্ট করি না, হেভি ফ্রিকোয়েন্সি দিই না, খুব টাইটের ভিতর রাখার চেষ্টা করি। তো আমার এইটুকু একটু মাথায় রেখে আপনাদের মাথায় রেখে কাজ করে আছে। এমডি শাকিল কিষেন দাদু ভাই চালিয়ে যান, সাথে আছি, থ্যাংক ইউ শাকিল ভাই, অবশ্যই আছেন বিধাই, আপনারা আছেন বিধায় ভূত গল্প 100তম এপিসোড পর্যন্ত আসছে, ইনশাল্লাহ 200 পর্যন্ত যাবে, ইনশাল্লাহ যতদিন আমি বেঁচে থাকবো দুনিয়া আছে আপনারা থাকলে ইনশাল্লাহ ভূত গল্প চলতে থাকবে, এটা আমি আশা রাখি। আচ্ছা আবির ভাই লিখেছেন জি ধন্যবাদ, আসলে ওই মিউজিকটা একটা কোল্ড ফিল পাওয়া যায়, ফিলিং পাওয়া যায়, অন্তত একটা এপিসোড করে দেখেন হিট হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আবির ভাই, আপনার কথা অবশ্যই 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 যান, আমি আপনার কথা রাখলাম। 101-এ মানে সামনে যে সোমবার 101 নম্বর যে এপিসোড, এই এপিসোডে একটা সাউন্ড, একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকবে, ঘটনা দুইটা হোক, একটা হোক অথবা তিনটা হোক, এই একটা মিউজিক আমি ইউজ করে আপনার আপনার কথা আমি রাখলাম। দেখি সামনের 101 নম্বর এপিসোডে কেমন হয়, আপনার কথা আপনি যেহেতু বললেন একটা ট্রায়াল দিতে, আমি ট্রায়াল দেবো ইনশাল্লাহ, তাও দূরে যাব না, সামনে সোমবার 101 নম্বর এপিসোডে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাকে কথা দিলাম, একটা মিউজিকের উপর পুরো শোটা চলবে এরকম কথা দিলাম। এখন আপনি খুশি থাকলে আমাকে একটু কমেন্টস করেন অথবা আমার হোয়াটসঅ্যাপে জানিয়ে দিন। আচ্ছা এমডি শাকিল আবার লিখেছেন, আরে দাদু ভাই যারা বলতেছে গল্প আটকায় আসলে তাদের ফোনে নেট সমস্যা, আমি ওয়াইফাই ইউজ করছি ভালোই চলে বা এখনো নেটে করছে অস্থির চলতেছে। হ্যাঁ হ্যাঁ ভাই, আসলে ব্যাপার হচ্ছে কি শাকিল ভাই, আমি এটা খুলে বলছি, অনেক অপারেটরে অনেক সময় জ্যামিং থাকে, এই যে আমি বললাম না আমি ফ্রিকোয়েন্সির ব্যাপারটা বলে দিলাম, টোটাল এই শোটা ক্যাব আর যারা পডকাস্ট আছে তারা কি করে আমি ঠিক জানি না, আমাকেও বলেছিল স্বাধীন কর্তৃপক্ষ, আমাকে বলেছিল স্ট্যান্ডার্ড কোয়ালিটি যেটা আছে মিডিয়াম ব্যান্ডউইট ওইটা আমাকে চালাতে বলছিল, আর যাদের নেটের সমস্যা থাকে তাকে লো কোয়ালিটি লো ব্যান্ডউইটে চালাতে বলছিল। বাট আমি আমার নেট যেহেতু ভালো, আমার পারফরমেন্স কাজের জন্য নেট লাইন ইউজ করি, আমি জাস্ট ফেসবুক অথবা বই দেখার জন্য নেট লাইন ইউজ করি না, যেহেতু আমি আমার স্টুডিও আছে, আমি জিঙ্গেলে কাজ করি, নাটকের ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ করি, তো আমার অবশ্যই অবশ্যই আপলোড স্পিড ভালো থাকা লাগে, তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে হাই কোয়ালিটি ফ্রিকোয়েন্সিতে আমি হচ্ছে শোটা রান করি। তো অনেক সময় ব্যাপারটা হচ্ছে কি, আপনার হচ্ছে ফোনের যদি নেটওয়ার্ক কম থাকে, ব্যান্ডউইথ কম থাকে, সেক্ষেত্রে অ্যাপসে আটকাতে পারে, আবার অনেক সময় অ্যাপসে যদি বাগ থাকে তারা আপডেট করে, ধরেন তারা স্বাধীন কর্তৃপক্ষ দুই মাস দেড় মাস এক মাস পরপর বাগ আপডেট দেয়, তো সরি ওইখানে আপডেটে অনেক সময় বাফারিং হতে পারে। আচ্ছা যাই হোক, আজকে অনেক কথা বলে ফেললাম, আর কথা বাড়াবো না, আর যেহেতু দেখছে কমেন্ট নাই, রাতও প্রায় দুটা বাজতে তিন মিনিট বাকি, তো অনেক রাত হয়ে গেছে, যে আজকে আসলে একটু লং কথা বললাম, অনেক বেশি কথা বললাম, অনেক কথা বললাম মন খুলে অনেকক্ষণ, আমি আসলে এতক্ষণ লাইভে থাকি না, মেবি আমি অল্পতেই কথা বলে কমেন্টস করে বিদায় নিই। তো আজকে থাকার কারণ হচ্ছে আজকে যেহেতু ভূত গল্প 100তম এপিসোড একটু উদযাপন করলাম, আপনাদের সাথে একটু ভালোবাসা কথাবার্তা বললাম, একটু সুখ দুঃখের কথা বললাম, এই এই সারা কিছু না, এই যে আগস্টের 1 তারিখ হচ্ছে ভূত গল্পের দুই বছরে পা দেবে, তো আমি তো আসলেই এক্সাইটেড যে আগস্টে এক তারিখে দুই বছর পার দেবে। আসলে আপনাদের ভালোবাসার কারণে কিন্তু আগস্টে এক তারিখে এক তারিখ পর্যন্ত দুই বছরে পা দিচ্ছে। আর যদি আমি মারা যাই, একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা হতাশ হবেন না, কারণ রাশেদ আছে, রাহাত আছে, এরা অন্তত শো চালায় যাবে যদি স্বাধীন কর্তৃপক্ষ রাখে। তো অ্যাক্সিডেন্ট বলা যায় না কার কখন হয়, কিন্তু আমি যতদিন আছি ইনশাল্লাহ চ্যালেঞ্জ চালিয়ে যাব, ভূত গল্প আপনাদের ভালোবাসার জন্য, ভালোবাসার সময় আমি ইনশাল্লাহ চালিয়ে যাব। তো যাই হোক, আবার শাকিল ভাই লিখেছেন, দাদু ভাই আগের কিছু ঘটনা আছে বাকি ওই গল্প পরে এপিসোড দিয়ে দাদু ভাই। হ্যাঁ, আগের কিছু এপিসোডগুলো আমি কিছু বাকি আছে, যেমন ওইগুলো অনেক এপিসোড হিসাবে হবে, তো পার্ট হিসাবে হবে, তো সেই পার্টগুলো আমি অনেকে বাকি রাখছি, সেগুলো খুব শীঘ্রই আমি এক একটা করে এপিসোড এক একটা করে ঢুকাই শেষ করবো ইনশাল্লাহ খুবই শীঘ্রই শেষ করব। আর আবির্ভাইয়ের কথা মতন আমি ইনশাল্লাহ বললাম, তো আবির্ভাইয়ের কথা মতন টোটাল আমাদের 101 ঘটনা সিলেক্ট হয়ে গেছে, মানে 101 আমরা কি করব, এই আবির্ভাইয়ের কথার জন্য আমি পুরো টোটাল এপিসোডটা চেঞ্জ করলাম। 101 টোটাল একটা মিউজিকের উপর, ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর টোটাল এপিসোডটা হবে, 101 নম্বর এপিসোডটা হবে। তো ইনশাল্লাহ দেখা যাক কি করা যায়। আবির্ভাই আবার লিখেছেন, দুই বা তিন নাম্বার এপিসোডে মনে হয় মরা নদীর ঘাট। আমি ঠিক বুঝি না আবির ভাই, আপনি প্লিজ প্লিজ, আপনি অনেক কিছু বলতে যাচ্ছেন যে কিভাবে কি করা যায়, আপনার আইডিয়া শোনার জন্য এই ধরনের ঘটনা কালেক্ট করার চেষ্টা করেন। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ ভালো ঠিক আছে আবির ভাই, আপনার আপনার কথা আমার শুনে ভালো লাগছে, আপনার কমেন্টগুলো। আপনি কাইন্ডলি আমাকে আমাদের অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ নাম্বার, একটু নিয়ে নেন, 07301789995, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে একটু নক করেন, আপনি একটু সাজেশন দিন, আপনার সাজেশন অবশ্যই অবশ্যই দেখবো আমি, পার্সোনালি আমি দেখবো। আসলে আপনি যেহেতু ভূত গল্পের দুই বা তিন নম্বর এপিসোডের কথা মনে করাই দিচ্ছেন, মরা নদীর ঘাটের একটা ঘটনা ছিল মেবি, আমার মনে নেই, আমার দেখতে হবে এখন, যে ওই ঘটনা মনে করাই দিচ্ছেন, তার মানে আপনি আপনার সাজেশন নিয়ে এটা অবশ্যই অবশ্যই দরকার। তো যাই হোক আবির ভাই, ভালো থাকবেন, আমি আর কথা বাড়াবো না, চলে যাব। চলে যাওয়ার আগে আছে সে ঘর বাস্তব তুলে ধরে এবং আচ্ছা আবির ভাই থ্যাংক ইউ আবির ভাই, আপনি হোয়াটসঅ্যাপে আমাকে একটু নক দিন, আপনি আবার একটা কমেন্ট করছেন, ইনশাল্লাহ ভালো লাগছে। আচ্ছা যাই হোক, আমি চলে যাবো, বিদায় নেবো, দেখাবো সামনে সোমবার ঠিক রাত 11টায়, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর একটা কথা ভুলতে ভুলে গেছি, আপনাদের কাছে যদি ঘটনা থেকে থাকে অবশ্যই ভূত গল্পে পাঠাবেন, ভূত গল্পে পাঠানোর সিস্টেম হচ্ছে আমাদের দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে ইমেল অ্যাড্রেস, আর একটা হোয়াটসঅ্যাপ নাম্বার। ইমেল অ্যাড্রেসটা হচ্ছে vote.golpo.show@gmail.com, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 07301789995, এই দুইটা মাধ্যমে। আর একটা কথা, সেটা হচ্ছিল আমাদের একটা ফেসবুক পেজ আছে, যেখানে অফিসিয়ালভাবে অনেক কিছু আমরা আপলোড দিই, আমরা প্রত্যেক শোতে কি করতে যাচ্ছি, কার কার ঘটনা রাখতে যাচ্ছি, সেগুলো আপডেট দিয়ে আপনারা জাস্ট কষ্ট করে একটু অ্যাড্রেসটা মনে রাখবেন, www.facebook.com/ভূতগল্প.স্বাধীন, ভূতগল্প.স্বাধীন, এইটা সার্চ দিলে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। আর আমাদের ইউটিউব চ্যানেল একটা আছে, ইউটিউব চ্যানেলে আমি বলবো না যে সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করলে হবে কি, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে যে শর্ট ঘটনাগুলো আমরা এই যে এই মাসের থেকে আমরা আরম্ভ করেছি, যে আমরা এখন প্রত্যেক মাসে মানে প্রত্যেক সপ্তাহে মঙ্গলবার আর বৃহস্পতিবার ঠিক রাত 11টায় আমরা শর্ট যে ঘটনাগুলো সেগুলো আমাদের ইউটিউব চ্যানেলে, ভূত গল্প ইউটিউব চ্যানেলে প্রচার করব। এটা হবে কি, স্বাধীন হচ্ছে এক্সক্লুসিভ, স্বাধীনের ঘটনাগুলো স্বাধীনের মতনই এক্সক্লুসিভ হবে, ওই ঘটনার সাথে ইউটিউবের টোটাল কোনো মিল নাই, কোনো মিল পাবেন না আপনারা, এটা কনফার্ম থাকেন। ইউটিউবের ব্যাপারটা হচ্ছে আমাদের কাছে প্রচুর পরিমাণে 15-20 মিনিটের মতন ঘটনা আছে মেল করে পেয়েছে এই দুই বছরে। তো দুই বছরে যে ঘটনাগুলো, এগুলো তো স্বাধীনে প্রচার করতে পারছি না, এইগুলো কেন আমরা ওয়েস্ট করব, যারা পাঠাইছে লিখে, যারা কষ্ট করে পাঠাইছে তাদের কেন মন ভাগব। সেই জন্য ডিসিশন নিয়েছি আমরা এই মাসের থেকে ইউটিউবে ওই ছোট ছোট ঘটনা আমরা পাবলিশ করছি। তো সেটাকে কবে কবে পাচ্ছেন, মঙ্গলবার ঠিক রাত 11টায় আর বৃহস্পতিবার ঠিক রাত 11টায়, মানে আগামীকাল ঠিক রাত 11টায় পাচ্ছেন, আবার বৃহস্পতিবার ঠিক রাত 11টায়। তো আপনারা ইউটিউব চ্যানেলে কিভাবে পাবেন, দেখলে ভূত গল্প লিখে সার্চ দিলে পাবেন না, কারণ আমাদের ভূত গল্পটা এখনো ওইভাবে গ্রো আপ হয়নি। তো কিভাবে ভূত গল্পটা আপনাদের ইউটিউব চ্যানেলে পাবেন, ভূত গল্প এসপেস প্রোমোটা দিয়ে সার্চ দিলে ভূত গল্প চ্যানেলটা পেয়ে যাবেন, প্রোমো পাবেন আমাদের। প্রথম যে আমরা স্বাধীনে ঢুকবো বা স্বাধীনে কাজ করব এক দুই বছর আগে, তখন আমরা প্রোমোটা তৈরি করেছিলাম, ওই প্রোমোটাই ইউটিউবের এআই উৎসটাকে সার্চ ইঞ্জিনে অ্যাক্টিভ রেখেছে। তো যাই হোক, আপনারা ইউটিউবে যে জাস্ট সার্চ দেবেন ভূত গল্প স্পেস প্রোমো, এটা সার্চ দিলে আমাদের ইউটিউব চ্যানেলটা পাবেন। আপনারা যদি চান সাবস্ক্রাইব করতে পারেন, আমি বলবো না সাবস্ক্রাইব করেন, আপনারা ছোট ছোট ঘটনাগুলো শুনেন, ইনশাল্লাহ ভালো লাগবে। কারণ বাস্তব ঘটনার উপর ঘটনাগুলো পাঠানো হয়েছে যেগুলো স্বাধীনে আমি চালাতে পারিনি, কারণ ছোট ঘটনা তো 10 মিনিট 15 মিনিটের ঘটনা, আসলে স্বাধীনে করতে গেলে মিনিমাম 2 ঘন্টা শুতে করতে গেলে মিনিমাম 10টা ঘটনা রাখতে হবে, তো এটা আরো বেশি কষ্টকর। এই জন্য আমি বড় বড় ঘটনা স্বাধীনে রাখি। স্বাধীনের ব্যাপার এক্সক্লুসিভ, এক্সক্লুসিভ, স্বাধীনের সাথে ইউটিউবের কোনো মিল নাই। ইউটিউবে জাস্ট শুধুমাত্র আপনাদেরই ছোট ছোট ঘটনা ঘটনা সেগুলো আমরা পাবলিশ করছি। অবশ্য অবশ্যই আমি আশা করবো যারা ভূত গল্প শুনছেন স্বাধীনে, তারা আমাদের ইউটিউব চ্যানেলে যেও ছোট ছোট ঘটনা শুনে আসবেন। আচ্ছা যাই হোক, 2:03 বেজে গেছে, আমি কথা বলবো না, কমেন্ট আসলেও কমেন্ট পড়বো না, যদিও 2টা কমেন্ট আসছে। আচ্ছা লং ঘটনাগুলো আমি বলছি না, মিথ্যে তবে। আচ্ছা আবির ভাই একটা কমেন্ট লিখেছে, আচ্ছা এমনি শাকিল ভাই লিখছে লিঙ্কটা দেন দাদু ভাই ইউটিউবের, ইউটিউবের লিঙ্কটা হচ্ছে যে ভূত গল্প এক্সপ্রেস প্রোমোটা দিলে অবশ্যই পেয়ে যাবেন। ভূত গল্প এক্সপ্রেস প্রোমো এটা দেখলে ইংলিশে লেখেন ভূত গল্প এক্সপ্রেস প্রোমো, পিআরও প্রোমো দিলে আপনার ভূত গল্প পেজটা পেয়ে যাবেন, মানে ভিডিওটা পেয়ে যাবেন, এখানে ঢুকে সাবস্ক্রাইব করতে পারেন। যাই হোক আমি কথা পারবো না, 2:04 আমার যেতে হবে, অনেক কথা বলে ফেলেছি 100তম এপিসোডের অনুযায়ী। তো ইনশাল্লাহ দেখা হবে সামনে সোমবার ঠিক রাত 11টায়, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবভিয়াসলি ভূত গল্পের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, গুড নাইট।